This track was downloaded from fusionbd.com.
ভালোবাসার বাংলাদেশ
বন্ধু, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আর কেমন আছেন সেটা জানবার জন্য অনেক অনেক আগ্রহী আমি, অনেক অপেক্ষা, অনেক আকাঙ্ক্ষার পরে এই দিনটি, এই বৃহস্পতিবার ভালোবাসার বাংলাদেশ নিয়ে গুরু ইতেশাম এবং আমি মেঘলা আছি আপনার সাথে কথা বলি, কথা শুনি আর আপনার বার্তা পৌঁছে দেই আপনার পছন্দের মানুষগুলোর কাছে। সো বন্ধু, কেমন আছেন অবশ্যই সেটা জানাবেন, যদিও আমি আশা করছি অনেক অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে আমি অনেক ভালো আছি, কারণ আমি আছি অন এয়ার স্টুডিওতে কথা বলছি আপনার সাথে। আর বন্ধু, অবশ্যই আপনার মনের কথাগুলো আমাকে লিখে পাঠাবেন, আর যেভাবে পাঠাবেন সেগুলো তো অবশ্যই বলবো। তার আগে ওয়েলকাম করে নিচ্ছি আপনাকে আমাদের উইকেন্ড স্পেশাল শো ভালোবাসার বাংলাদেশে। আপনি শুনছেন বন্ধু বাংলাদেশের বৃহৎ FM রেডিও স্টেশন ঢাকা FM 90.4। মেঘলা কথা বলছি আপনার সাথে, এবং অবশ্যই একটু পরেই চলে আসবেন গুরু ইতেশাম আপনার সাথে, এবং আজকের অতিথি বন্ধু তো থাকছেনই। সো যেটা বলছিলাম, আপনি যেভাবে আমাদেরকে কমিউনিকেট করবেন সেটা নিয়ম হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং ফেসবুকে আমাদের একটা অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার অ্যাড্রেসটি বলছি www.facebook.com/90.4dhakafm। এবং আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে, আপনি আপনার ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখবেন এবং এন্টার প্রেস করলে দেখবেন ঢাকা FM এর পেজ চলে এসেছে। এবং আপনি দেখবেন যে যেই পেজটিতে লাইকিং এর পরিমাণ হচ্ছে 59,000 প্লাস, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, রিকোয়েস্ট করব আপনি আমাদের এই পেজটিতে লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7। এবং আমাদের এই পেজটিতে লাইক করলে আমাদের প্রোফাইলের, আমাদের পেজের সমস্ত আপডেট টাইম টু টাইম আপনার প্রোফাইলে চলে যাবে। সো আপনি ইজিলি বুঝতে পারবেন, জানতে পারবেন ঢাকা FM এ কখন কি অনুষ্ঠান কিভাবে কিভাবে হচ্ছে চলছে। এনিওয়ে, আর বন্ধু, যদি আপনি আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার গল্প, আপনার জীবনের গল্প, আপনার সফলতার কথা, আপনার যে কোনো জীবনের যে কোনো কথা হতেই পারে, সেটা যে কোনো গল্পই হতে পারে। সো বন্ধু, আপনি অবশ্যই শেয়ার করতে পারেন। আর এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে SMS মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং আপনার ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর যারা আছেন ঢাকার বাইরে, ইচ্ছে করলে আমাদেরকে চিঠির মাধ্যমে খুব সংক্ষিপ্ত আকারে আপনার জীবনের গল্পগুলো লিখে পাঠাতে পারেন। সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, চিঠি পাঠাবার ঠিকানাটি ঢাকা FM 90.4 নাভানা টাওয়ার 45 গুলশান দক্ষিণ, গুলশান 1, ঢাকা 1212। এই ঠিকানায় আপনি চিঠি পাঠাতে পারেন। এবং বন্ধু, অবশ্যই চিঠিতে আপনার ফোন নাম্বারটি উল্লেখ করতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই ফোন নাম্বারটি উল্লেখ করবেন। আর অনেক কথা হবে, সেই প্রত্যাশায় নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে। অবশ্যই বন্ধুর সাথেই থাকুন, আর অবশ্যই কিন্তু 16260 তে SMS করতে থাকুন। আবার বলে দিচ্ছি আমাদের ফেসবুক ফ্যান পেজ www.facebook.com/90.4dhakafm। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।
এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও, 1 কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও, তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও, 1 কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও, তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক।
রাত 3টা, হঠাৎ করে বুকে ব্যথা উঠলো শিউরির বাবার।
অনেক অনেক ব্যথা হচ্ছে রে মা।
এইরকম বুকে ব্যথা তো আপনার প্রায়ই করে, কতবার বলছি ডাক্তার দেখান। মা শিউলি, তোর সাসাকে একটা ফোন কর, দেখ কোনো ব্যবস্থা করতে পারে কিনা। এত রাতে ডাক্তার পাওয়ার উপায় নাই।
চাচাকে ফোন দেওয়ার লাগবে না, ফোনেই এখন ডাক্তার, অ্যাম্বুলেন্স সব পাওয়া যায়। শুধু 1-62-63 নাম্বারে ফোন দিলেই হয়।
তাহলে আর দেরি করিস না মা, তাড়াতাড়ি ফোন দে।
এত রাতে প্রস্তুত স্বাস্থ্য বাতায়ন হেলথ কল সেন্টারের অভিজ্ঞ ডাক্তার, কল করলে পাবেন বিনামূল্যে ডাক্তারের পরামর্শ, আরো পাবেন স্বাস্থ্য সেবা সংক্রান্ত নানা তথ্য ও প্রয়োজনীয় ফোন নাম্বার, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সের তথ্য ও বুকিং সুবিধা, রয়েছে স্বাস্থ্য সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ ও প্রতিকারের ব্যবস্থা। যেকোনো সময় অসুস্থ বোধ করলে কল করুন স্বাস্থ্য বাতায়নের 1-62-63 নাম্বারে, 24 ঘন্টায় আছে হাতের কাছে ডাক্তার, যাবতীয় স্বাস্থ্য সেবায় আপনার পাশে। স্বাস্থ্য বাতায়ন 1-62-63, সুচিকিৎসার নিশ্চয়তা যেকোনো সময় যেকোনো অবস্থায়, যেখানেই থাকুন সুস্থ থাকুন।
এখন এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও। এক কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও, তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও, এক কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও, তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও, এক কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও, তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও, এক কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও, তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। এখন তোমার নতুন এয়ারটেল নাম্বার হবে যেমন তুমি চাও, এক কোটিরও বেশি নাম্বার থেকে এখনই বেছে নাও, তুমি ওয়ান পিস, তোমার নাম্বার ওয়ান পিস, এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক।
হাই হাই ফোলাই দে মোদি সাহেব গ্লাস ভেঙ্গিয়া লাইছে, হাই রে হাই।
আই মাগ জা কোর্সস কি এই দুইটা পোলা লাইয়া আমি আর পারলাম না, আই খা যাবি না খা
তুলন পোলা।
মহল্লার মানুষ আম করে একবার বাইর করে দিল না,
মহল্লা থেকে বাইর করে দিয়েছে গেলে সে ঘটনা রাখো, কারণ মহল্লাটা এত খারাপ হয়ে গেছিল যে আমরা দুই ভাই যেন ভালো থাকি,
ভালো থাকি
এই বাইর করে দিয়েছিল।
আলাল ও দুলাল শুনবেন প্রতি রবিবার রাত 11:00 শুধুমাত্র ঢাকা FM 90.4 এ। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, দুই ভাইকে একটু দেখে রাখবেন। শুনছেন ঢাকা FM 90.4, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, খুলনা, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, রংপুর, বরিশাল এবং ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে। ঢাকা FM বাংলাদেশের বৃহত্তম FM রেডিও নেটওয়ার্ক।
Welcome back, বন্ধু শুনছেন ভালোবাসার বাংলাদেশ, আমাদের অনুষ্ঠান আপনি শুনছেন দ্য লার্জেস্ট রেডিও স্টেশন ইন বাংলাদেশ ঢাকা FM 90.4। মেঘলা আছি আপনার সাথে এবং একটু পরে সংযুক্ত হবেন গুরু হিতেশরাম আপনার সাথে এবং SMS পাচ্ছি আপনার, আর ফেসবুকে কমেন্টও করবেন আপনি। জানিয়ে দিচ্ছি সবগুলো নিয়ম কিভাবে কমিউনিকেট করবেন আমাদের সাথে। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজ, তারপর স্পেস দিয়ে আপনার সমস্ত কথা লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং আপনি যদি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে, শেয়ার করতে চান আপনার ভালোবাসার গল্প, আপনার জীবনের গল্প, তাহলে আপনি আসতেই পারেন। আর সেজন্য আপনাকে করতে হবে SMS, নিয়মটি বলছি, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, আপনার এলাকা এবং আপনার ফোন নম্বরটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলছি, www.facebook.com/90.4 ঢাকা FM। এবং আবারও বলছি বন্ধু, আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে সার্চ বারে গিয়ে DFM 90.4 লিখে সার্চ দিলেই আমাদের পেজটি চলে আসবে। এবং যেই ঢাকা FM এর পেজে লাইকিং এর পরিমাণ হচ্ছে 59,000+, সেটি হচ্ছে ঢাকা FM এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, ওখানটিতে আপনি লাইক করবেন, আমাদের এই পেজটিতে লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকবেন 24/7, সেটি আশা করছি আপনার কাছ থেকে। আর যারা যারা SMS করছেন, কিছু নাম এবং টেক্সট আমি নিয়ে নিচ্ছি। যেমন আছেন বাবুল গাজীপুর থেকে, আমাদেরকে শুনছেন উনি সেটাই লিখেছেন এবং জানিয়েছেন ওনার SMS কেন পড়া হয় না। রবিন আছে আমাদের সাথে এবং আছেন, ওকে, সাগর আছেন আমাদের সাথে এবং আমরা কেমন আছি সেটাই জানতে চেয়েছেন। আশরাফ ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আছেন তন্নি, আলম আছেন আমাদের সাথে, ওকে, অ্যান্ড আছেন এই মুহূর্তে আমাদের সাথে নেহা। আর বন্ধু অবশ্যই আমরা কিন্তু আপনাদেরকে ফোন করব, সো যেটা করতে হবে আপনি কিন্তু আপনাদের ফোন নাম্বার এবং নাম লিখে আমাদেরকে SMS করবেন 16260 এই নাম্বারটিতে। আর আছেন এই মুহূর্তে আমাদের সাথে জাবেদ, উনি আশুগঞ্জ থেকে যুক্ত হয়েছেন। রেয়ান আছেন আমাদের সাথে চাঁদপুর থেকে, মৌরিও যুক্ত হয়েছেন এবং বিলাস আছেন মগবাজার থেকে। আলম লিখেছেন যে উনি আমাদের অনুষ্ঠানটা শুনেন সবসময়, উনি চিটাগং থেকে যুক্ত হয়েছেন। নীলফামারি থেকেও আর একজন আলম নামের বন্ধু আছেন, সাজ্জাদ আছেন আমাদের সাথে জিন্দা বাজার সিলেট থেকে, ঢাকার বন্ধু আছেন হাসান এবং আছেন কোচি, উনি রামপুরা থেকে যুক্ত হয়েছেন এবং শুনছেন আমাদের এই অনুষ্ঠানটি, মেহেদি হাসান আছেন মগবাজার থেকে, আমাদের এই অনুষ্ঠানটি সবসময় শোনেন এবং শুনছেন, বন্ধুদেরকেও বলবেন শুনতে সেই কথাটি বলছেন। আর রেহান, ওকে রেহান আছেন আমাদের সাথে উত্তরা থেকে, আলাউদ্দিন আছেন নোয়াখালী থেকে। সো অনেক টেক্সট আরো আছে, টেক্সট করতেই থাকবেন, আর এই মুহূর্তে আর আপনাদেরকে অপেক্ষা করাতে চাই না, কারণ সময় হলো ইটস টাইম টু ওয়েলকাম গুরু এদেশম।
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধনা হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। চলে এসেছি বন্ধু তোমাদের ভালোবাসার ফেরিওয়ালা বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণে, চলে এসেছি বন্ধু বাংলাদেশ সমগ্র বিশ্ব তথা সমগ্র বিশ্ববাসীর জন্য সবচাইতে ঘটমান যে অনুভূতি, সবচাইতে প্রাচীনতম যে অনুভূতি, যে অনুভূতিগুলো এখন হয়তো আধুনিকতার কারণে অনেকে হয়তো সেভাবে আর নিতে চান না, অনেকে হয়তো এই অনুভূতির কথা নতুন করে বলতে চান না, কিন্তু আমি ভালোবাসার ফেরিওয়ালা হাল ছেড়ে দেওয়ার পক্ষপাতি নই। যত বেশি মরণাস্ত্র আর ক্ষেপণাস্ত্র তৈরি হোক না কেন, ঘৃণা যত বেশি জায়গা করে নেক না কেন, সবকিছুর ঊর্ধ্বে রেখে এখনো বারংবার আমি বলতে পছন্দ করি তোমাদের ভালোবাসার ফেরিওয়ালা, যে ভালোবাসায় পৃথিবীতে সবচেয়ে অতি পার্থিব একটি অনুভূতির নাম, সবার জন্য মনের অন্তরে অন্তঃস্থল থেকে সেই দোয়ায় বারবার বের হয়ে আসে, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাদের ভালোবাসার এই প্ল্যাটফর্মে যুক্ত আছেন, ভালোবাসার বাংলাদেশের সাথে যুক্ত আছেন, যারা ভালোবাসার বাংলাদেশের এই যে লিসনার্স কমিউনিটি দেশের মধ্য থেকে সমগ্র দেশব্যাপী শুনছেন, প্রায় 11 কোটিরও বেশি পপুলেশন আমরা কভার করতে সক্ষম হয়েছি ঢাকা এফএম 90.4 এর মাধ্যমে। শুধু তাই নয়, আমরা দেশের বাইরেও প্রচুর পরিমাণে লিসনার্স কমিউনিটি আছে ভালোবাসার বাংলাদেশকে ঘিরে, যারা www.thakafm904.com এখানে স্ট্রিমিং এর মাধ্যমে আমাদেরকে শুনে থাকেন। সবার জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া, অনেক অনেক প্রার্থনা, এবং এই পৃথিবীর সবচেয়ে অতি প্রাচীনতম সবচেয়ে ঘটমান অনুভূতি ভালোবাসাকে নিয়ে বারংবার কথা বলতে আমি পছন্দ করি, বারংবার একই কথা হয়তো সবসময় আপনাদের কাছে পৌঁছে দিই, কারণ ভালোবাসার এই যে সংস্কৃতি তৈরি করার মানুষের যে প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি, আমরা বিশ্বাস করি কোনো একটা দিন হয়তো সেদিন খুব বেশি দূরে নয় যেদিন ভালোবাসার এই সংস্কৃতি সত্যি প্রতিষ্ঠিত হবে, সমস্ত ঘৃণাকে ছাপিয়ে ভালোবাসা প্রতিস্থাপিত হবে। পৃথিবীতে ঘটে যাওয়া বিভিন্ন রকমের অনুভূতি, বিভিন্ন রকমের ঘটমান, এই ঘটনাগুলোকে আমরা আমাদের মতো করে ভালোবাসার বাংলাদেশ উপস্থাপন করি। আমরা ক্ষমতার দিক দিয়ে অনেক বেশি অসহায়, অনেক বেশি নস্যি, কিন্তু আমরা বিশ্বাস করি দেশ এবং দেশের বাইরে বাংলাদেশে ঘিরে অনেক সম্ভাবনাময় মানুষ আছেন, অনেক ক্ষমতাবান মানুষ আছেন, এবং বাংলাদেশের গভর্নমেন্টে যারা বিভিন্ন স্ট্যাক হোল্ডারে আছেন তারাও কিন্তু অনেক বেশি ক্ষমতাবান, যারা আমাদের অনুষ্ঠান শুনে থাকেন তাদের জায়গা থেকে যদি মনে হয় আজকের আমন্ত্রিত অতিথি যিনি থাকবেন তাকে কোনো না কোনোভাবে তার পাশে এসে দাঁড়াতে পারেন, কোনো না কোনোভাবে তাকে সাহায্য করতে পারেন, কোনো না কোনোভাবে ভালোবাসার চাদর দিয়ে তাকে ঢেকে দিতে পারেন, সেই প্রত্যাশায় আমরা কিন্তু আমাদের অনুষ্ঠান করে থাকি। আমরা অনুষ্ঠানের মূল অনুষ্ঠানে ফিরে যাব মেঘলা, তার আগে দু একটি ফোন কল আমি নিতে চাই, যেহেতু আমরা প্রতিদিনই একটা ফলো আপ প্রোগ্রাম করি, আজ শুধু দু একটি ফোন কল নিয়ে দেন আমরা সাথে সাথে আজকের অনুষ্ঠানের যিনি গেস্ট তাকে নিয়ে বাকি অনুষ্ঠানটা আমরা কন্টিনিউ করব। খুব বেশি না, 2 থেকে 4টা ফোন কল।
ওকে,
আমরা জানি যে আপনারা 6260 এই নাম্বারে টেক্সট করছেন, সেই নাম্বারে আমরা ফোন করতে তো চাই, কিছু অটোমেটিক ফোন কল নেই যেগুলো আমাদের সরাসরি আমাদের নাম্বারে এসে পৌঁছায়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু ফয়সাল বলছিলাম, দৃষ্টি প্রতিবন্ধী।
এ ফয়সাল, কি খবর?
গুরু আপনাকে তো কত চেষ্টা করেছি আপনার সাথে কথা বলার জন্য, গুরু মানে মানে গত সপ্তাহে আমি কথা হয়েছে এস এম এস করেছিলাম, মেঘলা এস এম এস পরেও নি, আপনার সাথে কথাও বলতে পারিনি গুরু।
মেঘলা বারবার এমনটাই করে, এর জন্য মেঘলার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে মেঘলাকে দিয়ে একটা পেনাল্টি, মেঘলা দে তো মিলিয়ন ডলার এসে হাসিটি, এটি শুধুই ফয়সালের জন্য।
আপনি কত কথা আছে গুরু, আমি লাইভ আসতে চেয়েছিলাম আপনাদের অফিসে, কিন্তু আমি আসবো, আমি আমি চেষ্টা করি, আমি আগামী দু এক সপ্তাহের মধ্যে আপনার সাথে দেখা করতে আমি আসবো গুরু, আপনার সাথে হ্যান্ডশেক করার জন্য আমি আসবো।
ওকে, অবশ্যই দেখা হবে ফয়সাল, আপনি অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, এবং আমার কাছে মনে হয় যে অনেক লম্বা কথোপকথন আপনার সাথে প্রয়োজন আমার, রাইট? এই দু এক মিনিটের, দু এক মিনিটের আলাপে মন ভরবে না।
জি
ওকে,
জি অবশ্যই, ওকে আমি আসবো গুরু। গুরু
ইয়া
গুরু, গান শোনাতে যাচ্ছি।
হ্যাঁ প্লিজ প্লিজ।
এই মন তোমার জন্য, এই প্রাণ তোমার জন্য হয়েছে উদাসী, হয়েছে উদাসী, তুমি বলো না, তুমি বলো না গুরু, বলো না ভালোবাসি। থ্যাংক ইউ গুরু।
থ্যাংক ইউ ফয়সাল, ইট সাউন্ডস রিয়েলি গুড, রিয়েলি গুড। আমার সেদিন একটা ওই যে কি বলে ওইটা প্রোগ্রামটার নাম, সারেগামা পাওয়ার সামথিং, না ইন্ডিয়াতে হয় প্রোগ্রামটা, ওইখানে একটা ছেলে, নাম কি, নামটা ছেলেটার নাম আমার মনে করতে পারছি না, ও দৃষ্টি প্রতিবন্ধী, সেদিন সেলিব্রিটি গেস্ট হিসেবে ছিল ঐশ্বরিয়া রায়। তো এক পর্যায়ে ছেলেটি যখন গান করলো, গান করার পর ঐশ্বরিয়া মানে এত বেশি খুশি গানটা শুনে, সবাই স্ট্যান্ডিং অনার দিচ্ছিল, দেন ঐশ্বরিয়া এসে যখন ছেলেটি হাতটা ধরলো, তখন ছেলেটিকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেমন অনুভূতি এখন আপনার, ছেলেটি মানে কিছুক্ষণ থেমে গিয়ে তারপর বলল যে আমি দৃষ্টি প্রতিবন্ধকতার কারণে কখনো হয়তো কষ্ট পাইনি, আজ কেন জানি মনে হচ্ছে স্রষ্টার কাছে দশটা সেকেন্ড চেয়ে নি, পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মানুষটা আমার হাত ধরে আছে, দশটা সেকেন্ডের জন্য যদি দেখতে পারতাম। ঐশ্বরিয়া তখন মানে আবেগের আতিশয্য ঐশ্বরিয়া বলছিলেন যে আমার জীবনে অনেক ভালো মুহূর্ত এসেছে, এরকম ব্লেসিং মুহূর্ত হয়তো খুব কম এসেছে, যেভাবে উনি গৌরবান্বিত হয়েছিলেন বা আনন্দিত হয়েছিলেন এই কথাটা শুনে। ফয়সালের সাথে কথা বলতে গিয়ে ফয়সালের গানটা শুনে ওই টাইপের একটা অনুভূতি কাজ করছিল ওর টোনালিটির মধ্যে, ইট সাউন্ডস প্রিটি গুড। সো ফয়সাল, আমরা চাইব যে আপনার এই গান আর এই আপনার এই উচ্ছ্বাস যেন বলবৎ থাকে, এই দৃষ্টি প্রতিবন্ধকতা আপনাকেও যেন কখনো হারিয়ে না দেয়। ওকে, নেক্সট ফোন কলে যাচ্ছি। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
গুরু ভালো আছেন?
হ্যাঁ ভালো আছি
গুরু। প্রথমেই আমি বলতে চাই, আমরা আপনার সাথে ছিলাম, আছি, আল্লাহ যদি বাঁচায় রাখে, যতদিন আপনি আছেন ঢাকায় আছে অবশ্যই থাকব, কিন্তু গুরু আপনার কাছ থেকে আমার আবারও সেটা শুনতে মন চাচ্ছে, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি।
ওকে, তোমার নাম কি ভাইজান?
তীর গানে
নাম কি তোমার?
গুরু আমি তোফায়েল বলছিলাম।
ওকে তোফায়েল, লজেন্স ফর ইউ, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
হ্যালো,
হ্যাঁ তো বলছেন
গুরু, আমার কথা হলো আপনি আমার আমার মতামত, আপনার মতো করে যদি আট দশটা মানুষ যদি মানুষের পাশে এইভাবে এসে দাঁড়ায়, আমার মনে হয় না যে মানুষের জীবনে দুঃখ বলে কোনো কথা থাকবে। কেন মানুষের মানুষের দুঃখ বুঝে না? আপনি যেভাবে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বিনিময় তবে আপনি কিছুই পাচ্ছেন না, শুধু আমরা আপনার জন্য দোয়া করবো, যাতে মানুষের জন্য এতটা করছেন,
আপনার জন্য অনেক
দোয়া করছেন, মানুষের কাছে এই হাত বাড়িয়ে দিতে দ্বিধাবোধ করছেন না,
আপনার জন্য বিনয়ের সাথে বলি, নিরবিচ্ছিন্ন ভাবে অনেক মানুষই কিন্তু পরিশ্রম করে চলেছেন, কষ্ট করে চলেছেন। ওই যে বজরঙ্গি ভাইজান দেখে খুব উচ্ছ্বসিত হই আমরা, রাইট? বাংলাদেশের একজন মানুষ কিন্তু ছুটে গেছে দিল্লিতে, একজন সাধারণ মানুষ, এবং তিনি সাক্ষাৎকারে বলছিলেন যে আমার অন্য সাধারণ হওয়ার কোন ইচ্ছে নাই, শুধু ইচ্ছে বাচ্চাটিকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। গ্যারেজে চাকরি করে সেই বাবা মা, ফেসবুকের মাধ্যমে আপডেটেড হলাম। সো এরকম ঘটনা অহর্নিশ ঘটে চলেছে, আমি তো শুধু কথা বলেই খালাস, কিন্তু আপনারা যারা কার্যকরী ভাবে ভালোবাসার মানুষের পাশে গিয়ে দাঁড়ান, সেটি সত্যি অনেক বড় একটি ব্যাপার। অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন,
দোয়া রাখবেন গুরু,
এবং অনেক বড় করে বাঁচবেন। জি, নেক্সট এবং লাস্ট ফোন কল, দেন আজকের আমাদের রেগুলার প্রোগ্রামে আমরা চলে যাব। লাস্ট ফোন কল, হ্যালো আসসালামু আলাইকুম। দ্য লাস্ট ফোন কল, কিছু টেক্সট নিয়ে নেমে গেল এই ফাঁকে।
এক্স্যাক্টলি, অনেক বন্ধুই আছেন টেক্সট করছেন। আর বন্ধু আর একটা কথা জানিয়ে দিই যে ফেসবুকে আমাদের যে পোস্ট আপলোড করেছি ভালোবাসার বাংলাদেশে, তার আগে কিন্তু আমাদের একটি পোস্ট দেওয়া আছে, একটা ভিডিও আমাদের আমাদের স্টেশন যে নেশন ওয়াইড হয়েছে সেটা একটা ভিডিও ছোট একটা ক্লিপস দেওয়া। সো সেটার পরপরই কিন্তু ভালোবাসার
বাংলাদেশ আমাদের জন্য অনেক গর্বের মেঘলো, রাইট? 55 ডিস্ট্রিক্টস ন্যাশন ওয়াইড, 11 ক্রোর পিপল, সো অনেক বড় একটি ব্যাপার। আমার মনে হয় সবচাইতে এখন সর্ববৃহৎ বলা যেতে পারে, দ্য লার্জেস্ট নেটওয়ার্ক অল ওভার দ্য কান্ট্রি, ঢাকা FM 90.4। থ্যাংক ইউ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ মিস্টার সিইও, থ্যাংক ইউ অপারেশন ডিরেক্টর, থ্যাংক ইউ অল অথরিটিজ অফ ঢাকা FM, কর্মকর্তা কর্মচারী কুশলী বিন্দু যারা পারফর্মার সবাইকে এই প্রাউড ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য, স্পেশালি ঢাকা FM 90.4, তার পরিবার, তার লিসনার্স কমিউনিটি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এক্স্যাক্টলি, সো ভালোবাসার বাংলাদেশের পোস্ট কিন্তু সেই ভিডিওটা নিচেই আছে, আমাদের আজকে গুরু এতেশাম এবং আমাদের অতিথি বন্ধুর ছবি দেওয়া। সো বন্ধু ওখানটিতে ওই পোস্টটিতে আপনি লাইক করবেন, অবশ্যই আমাদের নেশন ওয়াইডের ভিডিওটিতে লাইক।
ওকে, লাস্ট ফোন কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন, কোথেকে বলছেন? আমি ভালো আছি এবং এই মুহূর্তে আমরা সবাই মিলে আপনাকে শুনছি, দেশ এবং দেশের বাইরের মিলিয়ন্স অফ লিসেনার্স সবাই শুনছে আপনাকে। এবং
আমি আপনার কলের জন্য অপেক্ষা করছিলাম।
কেমন কেমন লাগে আমাদের এই অনুষ্ঠান?
আমি প্রতিটা অনুষ্ঠান শুনি গুরু, আমার খুব ভালো লাগে, কারণ আমার এখান থেকে আমি অনেক কিছু শিক্ষা পাই গুরু।
ওকে, জীবনে শুনে সব সময়
এগিয়ে যান, জীবনটা যেহেতু কষ্ট করা সেজন্য অনেক কিছু শিক্ষা পাই, যা জীবনকে গড়ে তোলার জন্য সাহায্য করছে অনেক আমার।
আপনি আমার জন্য কিন্তু স্পেশাল, তা কি আপনি জানেন?
তাই
বলি, আপনি আমার জন্য কিন্তু স্পেশাল, সেটা কি জানেন?
তাই
আচ্ছা বলেই দিই, অন ইয়ারে বলাটা ঠিক হবে কিনা, সেটি হচ্ছে শিউলি আমার বড় বোনের নাম, ও এবং পছন্দের একজন মানুষ আমার। তো এই আর কি, ওইভাবে ভাই হিসেবে চিন্তা আমাকে করতেই পারেন। সো অনেক ভালো লাগলো শিউলি আপনাকে ফোনে পেয়ে, আপনার সাথে কথা বলে অনেক ভালো থাকবে।
আমি অনেক খুশি হয়েছি, আমি প্রতিটা বৃহস্পতিবারে আপনাকে ফোন কল দিয়ে নাম্বার দিয়ে থাকি, কিন্তু আজকে আমার সৌভাগ্য হতে।
জি, আপনি এভাবে যোগাযোগ রাখবেন, কথা বলবেন, কল করবেন, আমি যেন বুঝি যে দুটি পাতার একটি দেশ সিলেটে আমার এক বোন আছে যার নাম শিউলি, এবং শিউলির ফোনের এই গানটা যেন ভেসে আসে এই টেলিফোনের মাধ্যমে। ওকে,
হ্যাঁ, সময় পালে আসবেন সিলেটে,
আমি আসবো, আর আপনি এভাবে যোগাযোগ রাখবেন, অনেক ভালো থাকবেন, জীবনটাকে অনেক বড় করে বাঁচবেন। বন্ধু, আজকের রেগুলার গেস্ট যাকে সাথে নিয়ে আমরা শুরু করি ভালোবাসার বাংলাদেশ, আজকের সময় হয়ে গেছে বন্ধু আজকের অতিথিকে আমন্ত্রণ জানানোর সময় হয়েছে, যার জন্য আপনারা অপেক্ষায় থাকেন, যার গল্প শোনার জন্য, যার জীবনের কথা শোনার জন্য, সে মানুষটি অলরেডি উপস্থিত আমাদের ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে, অলরেডি আমাদের হট সিট অলঙ্কৃত করেছেন। আমি আনুষ্ঠানিক ভাবে স্বাগত জানাচ্ছি আপনাকে।
আমি স্বাগত জানাচ্ছি, আমার নাম চাপাকড়া সোহান, আমার জন্মস্থান চাপাই নবাবগঞ্জের নিমতলা, আমার বাবা মা নাই, ভাই নাই, একটা ভাই ছিল, মারা গেছে বড় ভাই, আমি চার ভাই বোনের মধ্যে সবার ছোট। আমার ছোটবেলা খুব ভালো কেটেছে, আমি এইখানে শেষ করতে চাই, দরকার নাই, কারণ আজ কেউ বেঁচে নাই, বাবা মা, বড় ভাই, বড় বোন, একমাত্র বোন বেঁচে আছেন।
নিমতলা বলতে কি রাজশাহী চাপায় নবাবগঞ্জ?
জি, একটু বলি আমি গুরু।
আমাকে আপনি এতেশাম বলেন।
অনেক ধন্যবাদ, আপনি আমার সন্তানের মতো।
জি,
আমি লেখাপড়া করছিলাম আমার ভাইয়ের কাছে পাবনার ঈশ্বরদি কলেজ, ওখানে আমার ভাই আমাকে নিয়ে গেছিল, যে আমার ভাই ভাবি একা থাকত, তাই ওখান থেকে আমি পড়াশোনা করছিলাম, কিন্তু এসএসসি পাস করেছিলাম চাপাই নবাবগঞ্জ থেকে, এইচএসসি পাস করেছিলাম চাপাই নবাবগঞ্জ থেকে। তো ওখানে যখন গেলাম তখন আমাদের একটা ভাই, তো
ওমেন্স কলেজ কি রামমোহন নাকি একটা স্কুল
চাপাই নবাবগঞ্জ,
হ্যাঁ ওইটার পাশেই মনে হয় না, ওমেন্স কলেজ
হরিমোহন,
হরিমোহনের পাশে
পিছন দিকে,
পিছন দিকে এক্স্যাক্টলি।
তো ওইখানে যখন গেলাম চাপা ঈশ্বরদীতে যখন গেলাম আমি, তখন এটা 70 সাল ছিল। তো মোটামুটি দেশ তখন একটু উত্তালের দিকে, আমি জানি না আপনার বয়স বোধ হয় আমার থেকে অনেক অনেক ছোট, আপনি
অনেক ছোট আমি।
তো ওইখানে যখন আমরা গেলাম, আমার বাবা মায়ের একমাত্র ছেলে, এই জন্য মাঝে মধ্যে মা বাবা ওনারা ছেলের সংসার দেখতে যেতেন, কিন্তু আমার এই চাপাই নবাবগঞ্জ আমি এতই পছন্দ করি যে আমার ওখানে গিয়ে ভালো লাগতো না। যদি আমি কোই এডুকেশনে যাইনি, এটাই ছিল আমার প্রথম। তো আমার ভাই ছিল ওখানকার প্রিন্সিপাল, এই জন্য ছেলে মেয়েরা যারা ছিল তারা আমাকে একটু অন্য চোখে দেখত। তো এখন পড়ালেখা করতে হলে তো আমাকে থাকতেই হবে, সেই জন্য আমি থেকে গিয়েছিলাম, কিন্তু মনটা আমার পড়ে থাকতো চাপাই নবাবগঞ্জে।
অনেক সুন্দর তো আপনাদের দেশ, স্পেশালি মহানন্দা, এর তো তুলনা হয় না,
বিখ্যাত আমের দেশ,
আর আমের দেশ অদ্ভুত লাগে যখন আমগুলো মাটিতে ঠেকে ঠেকে আমগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এবং ছোট্ট একটা গাছ এত আম আসে কোথেকে, আল্লাহর কি অদ্ভুত ব্লেসিং, যে একটা জায়গাতে হয়তো মাটির আবহাওয়ার কারণে আম ফলাতে পারছে না, আর একটা জায়গাতে অল্প ছোট্ট একটি গাছের মধ্যে আম এমন ভাবে মানে ভালোবেসে জড়িয়ে আছে।
একটা কথা মানে শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমাদের দেশে যে বাচ্চারা যারা এমনি খেলে বেড়ায় কিংবা হয়তো গরু ছাগল রাখে না, ওই ওখানে এত বাগানের মধ্যে এখন তো ওরকম আম গাছ নাই, যেটা আমি নিজে চোখে দেখেছি যে আম মাটিতে একেবারে মাটিতে লাগানো, সেইখানে আপনি যতই যাই বলেন না কেন, তারা যদি সারাদিন না খেয়ে থাকে
তাও টাচ করবে। আমি এটা দেখেছি, আমি এই দৃশ্য দেখেছি, আশপাশে পড়ে আছে, কেউ কখনো স্পর্শ করে দেখছে না এটা।
এটা আমি নিজেও বুঝি না, আমি আমার মনে হয় যে অনেক সময় আমি জিজ্ঞেস করি যে এই আমটা তো খেতে পারো,
এবং এগুলো কোনো বাধা নিষেধ নাই কিন্তু,
না না না,
সমগ্র দেশে ঝড়ে যেটা আম পড়ে নর্মালি যেটা পড়ে
এটা নেই, যেটা পড়ে যায়
সেটা নেই, বাট কখনোই এভাবে কেউ
কিন্তু আম ভাঙবে না,
সেটাই
অদ্ভুত ব্যাপার এটা। তো যাই হোক, যখন শুরু হলো 71 সালের স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, তখন আম্মা গেছিলেন ছেলের কাছে গেছিলেন, আর আমাদের সময় ছিল না, আমার মা ওই চাপাই নবাবগঞ্জ থেকে খুব খুব বেশি ওনার পছন্দের দেশ, তো উনি তখন ছেলেকে বলছিলেন যে বেটা চল আমরা চলে যাই। তো বেটার কিছু করার নাই, তো আমার ভাই অনেক খোঁজ খবর করলো কিন্তু কিছু করতে পারলো না,
একদম টিপিক্যাল ভাষায় যেটা বলে বেটা চল হারগে দেশে যায়,
না না ওইভাবে উনি বলতেন
না, উনি তো বলবেন না শিক্ষিত মানে, বেটা আপনাদের টিপিক্যাল ল্যাঙ্গুয়েজ কিন্তু এরকম, রাইট, যে বেটা চল হারগে দেশে যায়,
হারগে দেশে চল যায়,
হারগে দেশে চল যায়, এখানে কি আছে চল চলে যায়,
ঠিক ঠিক ঠিক, আপনার কি ওদিকে দেশ নাকি,
না আমাকে কাছ থেকে সবকিছু দেখতে হয়, ভালো লাগা জায়গা জিনিস যা আছে সব গায়ে মাখতে মন যায়, এর মধ্যে তো অদ্ভুত মাতকতা আছে, অদ্ভুত আপনাপন আছে এই কথাগুলো।
আমাকে মাঝে মধ্যে শুনতে হয় যে আমাদের দেশে জি ভাষাটা আছে,
হাজি কোনটে গেছিলেন,
কোনটে গেছিলেন, হ্যাঁ হ্যাঁ, তো আমি বলি যে দেখেন আপনারা যে এভাবে কাউকে বলি, এভাবে কাউকে বলি যে তোমরা যে এইভাবে বলো আমাকে যে তোমাদের ভাষা তো ভালো না, কেমন করে নোয়াখালীর ভাষা কি খুবই ভালো,
এত মিষ্টতা কোন ভাষায় আছে, কত চমৎকার, কত দরদ, এই যে একটা পিড়ানে দুদিন পার করে দিলে কোনটা ছিল, এত মহব্বত কোন ভাষায় আছে,
তারপরে চাগাইয়াদের ভাষা কি স্থানীয় ভাষা,
হয়তো তাদের কাছে অনেক মিষ্টি, বাট আমার কাছে মনে হয়
আমার কাছে আমার দেশের ভাষা অনেক ভালো, আমার দেশ অনেক ভালো,
সেটাই
আমি এটাই সবাইকে বলি, একবার গিয়ে দেখে আসো এই দেশটা কত ভালো,
এত সরল মানুষ, মানুষ অনেকে বলে যে চাপাই নবাবগঞ্জের মানুষ মনে হয় অনেক বেশি চালাক বা বুদ্ধি, এসব না কিন্তু অসম্ভব সরল মানুষ তারা, অসম্ভব সরল,
এই সরলতায় ওখানকার মেয়েরাকে শেষ করলো। তো যাই হোক বাবা, আমি যেটা বলতে এসেছি যে আমরা তো চলে যেতে হলো, আমার মা যাবেন না, উনি কান্নাকাটি।
একাত্তর সময়ের কথা বলছি,
একাত্তর সময় বলছি আমি। তো আমার ভাই বললেন যে, বললো আর কি আমার ভাই যে, আম্মা তুমি যদি না যাও তাহলে আমার তো তখন টু মাচ ইয়াং ওই সময়টা, আমার ভাই আর আমার ভাইয়ের দুই বাচ্চা আমার ভাবি, তো তাহলে এই বংশটা এখানেই শেষ হয়ে যাবে। আর তুমি বুঝতেও পারবা না যে তোমার মেয়ের কি হয়েছে, তোমার বৌমার কি হয়েছে, তোমাকে মারবে মা সবাই শেষে। তখন আম্মা বুঝলো যে, ওনার একটাই কথা ছিল যে নিজের দেশে মরবো, অন্য দেশে গিয়ে কেন মরবো। তো আমার মায়ের তো যুক্তি খাটবে না, আমরা চলে গেলাম। তারপর সত্যি সত্যি ভালো লাগছিল না, আমরা একসময় ফিরে আসছিলাম। আমি বলাটা আমার হয়তো ঠিক হবে না, আমি পরিস্থিতির শিকার হয়েও গেছিলাম, আল্লাহ পাক আল্লাহর অসীম কৃপায় আমার বাবা আর এনএসআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন আমার এক চাচা ঢাকায়, আমার বাবার মামাতো ভাই, উনি আমাকে দেখে খুব আঁতকে উঠেছিলেন যে, ভাইয়া ভাবি আপনারা আপনি এসেছেন, ওকে কেন নিয়ে এসছেন। তো আমি আম্মাকে ছাড়া কোথাও থাকতাম না, তখন আম্মা বললেন যে ও তো আমাকে ছাড়া থাকে না, তাহলে ওকে তো বাঁচাতে হবে, বাঁচাবেন কি করে। হলো একটা মানে ওইটা আমি ভাষায় বলতে পারবো না বাবা, যে আল্লাহ আমাকে কিভাবে বাঁচিয়ে দিল, আমি কিভাবে বেঁচে গেলাম। তো রাজশাহীতে আমাকে যেতে হয়েছিল আমার বড় বোনের কাছে, আমরা দুই বোন এদিকে ছিল, বাবা ছিলেন। তো 16 ডিসেম্বর দেশ স্বাধীন হলো, আবার হ্যাঁ রাজশাহীতে ছিলাম,
গ্রামের দিকে,
হ্যাঁ 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 গ্রামের দিকে ছিলাম। বড় বোনের মেয়ে, বড় মেয়েটা আমার থেকে 2 বছরের ছোট, তো বড় বোনও খুব চিন্তিত। যাই হোক, আমরা যখন দেশ স্বাধীন হলো তখন সবাই সবার জায়গায় ফিরে এলাম, আবার শুরু হলো লেখাপড়া শুরু হলো। আমি যখন বিএ পরীক্ষা দিব তখন তার আগে আমার বাবা ওই যে ছেলে একটা, উনাদের কোনো সময় ছেলে বউ আসে, কোনো সময় উনারা যান, বাবা বেড়াতে গেছিলেন। বেড়াতে গিয়ে বাবার হাই প্রেশার ছিল, আমার বিএ পরীক্ষার ফর্ম টর্ম ফিল আপ করা হয়ে গেছে, বাবার হঠাৎ করে আব্বার স্ট্রোক হয়ে গেছিল। আমার আব্বার স্ট্রোক হয়েছে এটা চোখে দেখে যে আমি পরীক্ষার হলে গিয়ে আমি লিখতে পারিনি, তার জন্য আমার পরীক্ষার রেজাল্টটা খারাপ হলো। হয়ে গেল আব্বা সে তখন বেঁচে গেলেন। এরপর আমার ভাই ওখানে কেন জানি বললো যে, না এত কথা বলতে গিয়ে বাবা ওই রাজনীতির কথা চলে আসে, আমি একটু না বলাই ভালো আমার। তো উনি ওখানকার চাকরি ছেড়ে দিল, আমার ভাই ওখানকার চাকরি ছেড়ে দিয়ে আমরা দেশে চলে এলাম। দেশে এসে 1978 সালের ডিসেম্বর মাসের 7 তারিখে বাবা মারা গেল। বাবা মারা গেল, বাবা মারা যাওয়ার বোধহয় 7 দিন পরে মা, ওই যে বাবার হঠাৎ করে মারা যাওয়াটা আমার মায়ের সামনে, এটা আমার মা কেন জানি মানতে পারেনি আর উনাকে কাঁদানো যায়নি। এজন্য আমার সঙ্গে একটা মেয়ে পড়তো পুষ্প, ওর হাজবেন্ড ছিল ওই যে চাঁপাইনগর সিভিল সার্জন ছিল হাসপাতালের, ও বারবার আমাকে বলছিল দিদি মাকে, মাসে মাকে একটু কাঁদাও, একটু কাঁদাও, উনি তো পাথরের মতো হয়ে গেছে, একটু কাঁদাও। কিন্তু উনি কাঁদেনি, প্যারালাইসিস হয়ে গেল। একটানা 2 বছর বিশ্রায় থাকলো, অদ্ভুত ব্যাপার, আমার মায়ের 4টা ছেলে মেয়ে, মানে আমি আমার ভাই ভাবি বোনেরা, কারো কাছ থেকে উনি 1 গ্লাস পানি দিলে বলতো তুমি কেন, আমার মেয়ে কই, কারো কাছ থেকে নিত না। এই জন্য সবাই প্রথম রাগ করছিল যে আমি, আমরাও তো তোমার সন্তান মা, আম্মা আমাদের না, আমা আমার মেয়ে দিবে আমাকে। তো এইভাবে 2 বছর মাকে মনে হতো যে আমার সন্তান, আমার মা আমার সন্তান। একটু বলি মায়ের একটা কথা, আমি আমার মাকে এমন করে, সত্যি মনে হতো যে আমার মা সন্তান। তো আমি খাবার নিয়ে খেতে বসেছি মাকে, গোসল করিয়ে কাজের লোক ছিল, সমস্ত কিছু করে আমি খাবার নিয়ে খেতে বসেছি। তো আমার মা আম্মা বলছেন, বেটা আমার কাছে আয়। আমি গেলাম, আম্মা বলো মানে ওনার ওয়াশরুমে যেতে হবে, নিয়ে গেলাম, না আবার বসিয়ে দে। এই করে করে তিনবার, চতুর্থবার উনাকে আমি বিছানায় বসাতে গিয়ে জোরে বসিয়ে দিয়েছিলাম। জোরে বসাতে গিয়ে না উনি এমন ভাবে কেঁদেছিল, উনার কান্না দেখে আমি উনার হাঁটুর কাছে মাথা দিয়ে, আম্মা আমি কি করলাম, আম্মা তুমি ব্যথা পেয়েছ, আম্মা তুমি, না আমি ব্যথা পাইনি, তাহলে তুমি কাঁদছ কেন, না আমি ব্যথা পাইনি, তুমি তুমি তো কাঁদো না আম্মা, তুমি কাঁদছ কেন, এটা এমনি কেঁদেছি এমনি কেঁদেছি, কিন্তু ওনাকে সত্যি ব্যথা দিয়েছিলাম আমি। এইটা নিয়ে আমি আর খেতে পারছি না, আর আমি কি করলাম আমার মাকে, এমন এমন কি হলো আমার। তো ওই মসজিদে, আমাদের এলাকার মসজিদে কারি সাহেব ছিলেন, আমি আমার ভাই একটা ফুফাতো ভাইয়ের ছেলেকে বললাম যে তুই একটু ডেকে দিবি চাচাকে, উনি এলেন। আমি বললাম, চাচা আমি এটা কি করলাম, মা কি করেছো, আমি বললাম এইটা করেছি, আমার তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। তো উনি বলছে, তুমি একদিন তোমার মায়ের সন্তান ছিলা, আজ তোমার সন্তান তোমার মা, তুমি মা ভাবি সাহেব হলেন তোমার সন্তান, তোমার মা তোমাকে বকে নাই, ধমক দেয় নাই, এত চিন্তা করছো। হ্যাঁ বললাম, আম্মা যে কেঁদেছিল ওই কাঁদাটা যদি আমাকে লেগে যায় মা লাগবে না, এটা নিয়ে তুমি চিন্তা করো না। যাই হোক, আমি ভুলতে পারিনি। মা 80 সালে 26 অক্টোবর চান্দা ছিল জিলহজ মাসের, উনি চলে গেলেন পৃথিবী থেকে। তখন তো মনে হলো যে আমার পৃথিবীতে আর কিছুই নাই। সব থেকে যে মা যিনি আমাকে ঘুম থেকে, কেউ যদি ডাকত থাক থাক ঘুমা ঘুমা, তো আমার ভাই আমাকে বলল যে, আমার ভাই তখন নালিতা বাড়ি যে কলেজের প্রিন্সিপাল ছিল, উনি এসে বলল যে চল তুই আমার কাছে। আমি বললাম তুমি চলে যাও, আমি পরে যাব। তারপর একটা আমার চাচাতো বোন আমার সমবয়সী আজ সে নাই মারা গেছে, ও গেছিল, ও গিয়ে আমাকে বললো, আচ্ছা দেখ চাচা চাচি সবাই চলে গেছে, তুই এখানে তোর ভালো লাগবে, চল ঢাকায় যাই। আমি বলি কি করবো ঢাকায় গিয়ে, চল না। ঢাকায় এলাম, ঢাকায় এসে আমার আব্বার খালাতো ভাইয়ের মেয়ে, যার কথা বলছি আমি, যে আমাকে নিয়ে এলো চাচাতো বোন, ওরই বড় চাচার মেয়ে, ওনার হাজবেন্ড ওই দুলা ভাই ডক্টর এফ এইচ খান, জিওলজিক্যাল সার্ভে আছে না সেখান বাগিচায়, ওখানকার উনি ডিজি ছিল। কিন্তু তখন যখন আমি গেছি তখন উনি ছিল না, তার 4-5 বছর আগে উনি রিটায়ার করেছেন। তো আমি যখন গেলাম ওই আপার বাসায় বেড়াতে, তো বাবু দুলা ভাই, ওনার নাম ডাক নাম বাবু, ফরিদপুরে ওদের বাড়ি, তো উনি আমাকে বলছে যে তুমি কি করবা, এমনি ফাজলামি করছে, হয় লেখাপড়া করো, না হয় কাজ করো, না হয় বিয়ে করো, কিছু একটা করো। তো আমি কিছু বলছি না। আমি বলছি, দুলা ভাই আমি তো বিয়ে পাশে করতে পারিনি, চাকরি কে দিবে আমাকে। তো বলছে, হ্যাঁ অবশ্যই দিতে পারবে মানুষ, তবে তোমাকে বিয়ে পাশ তো অবশ্যই করতে হবে। তারপর উনি বলছে যে তুমি ইচ্ছা করলে আমার অফিসে ঢুকে যেতে পারো। হলো, হয়ে গেল আমার, যেহেতু উনি ডিজি ছিলেন, মানে নিতে হয় একটা ইন্টারভিউ, ওনারা নিল। সে পোস্ট আমার খুব ছোট ছিল, লোয়ার ডিভিশন ক্লার্ক ছিলাম। তো এইটাতে আমার খারাপ লাগেনি, যে কোনো পেশাকে আমি খুব খারাপ চোখে দেখি না। তো আমার একটা ইয়ে ছিল যে আমি বিএ পাস করব, ভালো কিছু একটা করব, এইটা ছিল আমার। আর দুলা ভাইয়েরও খুব আমার প্রতি খেয়াল ছিল যে তোমাকে বিএ পাস করতে হবে, প্রমোশনও হবে, ভালো একটা কিছু হবে, এটা উনি আমাকে মেয়ের মতো দেখতেন। এটা ছিল 81 সাল। 81 সালের শেষের দিকে তো আমার যে ইমিডিয়েট বস, এটা না বললেই নয় যার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, তো আমার যিনি ইমিডিয়েট বস উনি আরিফুর রহমান, উনি একদিন আমার পারমিশন নিয়ে যে তোমার মতো আপনার মতো আমার ছোট বোন আছে, আপনি যদি বলেন আপনাকে আমি তুমি বলবো। আমি বললাম হ্যাঁ স্যার বলবেন। তো কেন জানি উনি আমাকে খুব স্নেহ করত। তারপর আমরা 11টার সময় সবাই মিলে একটা টিফিন খেতাম, মেয়েরা আপারাও ছিল, তখন এখনকার মতো ম্যাডাম ম্যাম ছিল না, সবাই আপা বলতো। তো ওখানে আমরা টিফিন খাওয়ার সময় উনি ওখান থেকে যাচ্ছিলেন, বললেন সাফাকারা, সরি আমি তো নামটা বলে দিলাম, তুমি তোমার টিফিন হয়ে গেলে আমার সঙ্গে দেখা করলে একটু ভালো হয়। আমি জি স্যার, আমি গেলাম। তখন উনি আমাকে বললো যে তোমাকে খান সাহেবের বাড়ি থেকে হয়তো ডাক আসবে। খান সাহেব মানে আমার যে বোনাই ডাক্তার এফেসে। কেন? আমি তোমাকে বলেই রাখি, ওই অফিসের MD মুজিবুর রহমান উনি বোধহয় তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে খান সাহেবকে। তো উনার সম্পর্কে আমি জানতাম। আমি বললাম স্যার ওই যে মিনু যায় উনার রুমে, তারপরে নানান জনে নানান কথা বলে, হ্যাঁ হ্যাঁ জানি জানি জানি, তোমার জানারই কথা। তবে আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে যদি চাকরি ছাড়তে হয় তুমি ছেড়ে দিও, কিন্তু এই প্রস্তাবে রাজি হব না। আর উনি কিছু বলে নাই আমাকে। সত্যি তাই হলো, আমার বোনের মেয়ে ফোন করে আমাকে বললো আন্টি কালকে আসো আমরা একসঙ্গে খাবো। আমি কিন্তু বেলি রোডের হোস্টেলে থাকতাম, তো আমি গেলাম, সবাই মিলে একসঙ্গে খাচ্ছে, দেখলাম দুলাভাই একসঙ্গে কথা তুললো, বিজু তোমার বোনকে বলো, এইভাবে বলছে তোমার বোনকে বলো তোমার বোনের একটা ভালো প্রপোজাল এসছে।
আপনি তো আগে থেকে জানেন।
আমি তো আগে থেকে জানি, আমি কিছু বলছি না। আপা যখন, আপা খুবই সরল, ওনাকে যদি কেউ বলে, দুলাভাই বলতো যদি যে আজকে দক্ষিণ দিকে চাঁদ উঠেছে, উনি সেটাই মেনে নিত, এইরকম মানুষ। তো যখন আমাকে বলছে তখন আমার মনে, আমি বললাম না না দুলাভাই এটা আপনি ভুল, মানে ভুল বলছেন, উনি যে মানুষ আমি তো জানি ওনার এই এই সমস্যা। আরে না 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 তোমাকে কেউ ভুল শুনিয়েছে। তো ওনার ছেলে মেয়েরা বললো যে বাবা তুমি তো আজ থেকে 4-5 বছর আগে ও অফিস থেকে চলে আসছো, আর আন্টি তো বর্তমানে
জব করে,
হ্যাঁ জব করছে, আন্টির পক্ষে জানাটা সম্ভব, তো তুমি তো জেদ করছো কেন? উনি কিন্তু খুব জেদি মানুষ ছিল, মারা গেছে, শুনলো না। না না তুমি
ভুল শুনেছো,
হ্যাঁ ভুল শুনেছো, না ও খুব ভালো ছেলে এই সেই। উনি আপা আমাকে ইশারা করে বললো তুমি কিছু বলো না। উনি একেবারে মানে মনে মনে ধরে নিয়েছে যে হ্যাঁ এই মেয়ের বিয়ে আমি মুজিবুর রহমানের সঙ্গে দিব। তারপর তো আমি গিয়ে পরের দিন বললাম যে স্যার আপনার কথা তো ঠিক দেখছো, আমি জানি এটা, তবে আমি তোমাকে বলছি যে তুমি রাজি হবে না। এটা এইভাবে চলছে, হঠাৎ করে এর মধ্যে উনি মুজিবুর রহমান আমাকে ডেকে পাঠিয়েছিল রুমে, আমি কথা বলতে গিয়েছিলাম, আমাকে আরিফ সাহেব বলেছিল যে খুব তাড়াতাড়ি চলে আসবা, বা ওই মিনু থাকতে থাকে যাক এটা যাক। কয়েকদিন পরে আবার আমি যখন ঢুকতে যাচ্ছি আমার রুমে, তো দেখছি আরিফ সাহেব আমাকে বলছে তোমার সঙ্গে আমার কথা আছে। স্যার আবার কি
প্রস্তাব নাকি? খেয়াল করেছিস মেঘলা, উনি কিন্তু অনেক সুন্দর, ওনার মানে যেটা তোরা মেয়েরা আর কি তোদের সবচেয়ে এক্সপেক্টেড, গায়ের রং, শার্প ফিচার, একদম তীখা চেহারা বলতে যা বুঝায়, এবং শার্প হাইট বুঝায় যায় যে ওই সময় যে সময়ের কথা হচ্ছে 81 রাইট, 81-82 কেমন দেখাতো তখন তাকে,
দুর্দান্ত
দুর্দান্ত।
আমি বলছি যে আবার কি স্যার, এইবার একজন ডাক্তারের প্রস্তাব। তা আমি বলছি স্যার বসেন আপনি, এই ডাক্তার কে? উনি বলল পিজির রেডিওলজিস্ট, এইরকম, কিন্তু এখানে একটা কথা আছে, আমি চুপচাপ শুনছি। উনাকে আমি খুব শ্রদ্ধা করতাম, উনিও আমাকে খুব ছোট বোনের মতো দেখত। উনি যে খুব খুশি বনে বলছে তা কিন্তু না, বিবাহিত, কিন্তু উনার বউ মারা গেছে আজ থেকে 5 বছর আগে, 1978 সালে। উনার ছেলে মেয়ে আছে। সঙ্গে সঙ্গে বললাম, স্যার আমি মাপ চাই, এত বড় কাজ করা ঠিক না, কারণ আমার বাবা মায়ের কোথাও আমি দেখিনি এরকম। আর আমার বিয়েটা কেন দেরি হয়েছিল আমি বলি, আমার বাবা দেখত বংশ আর আমার মা দেখত ছেলের গায়ের রং।
আর ওসব এরিয়াতে তো ছেলের গায়ের রং ভালো পাওয়া মুশকিল, রাজশাহী চাপায় বেল্টে
এইটা করতে গিয়ে দেরি করেছে।
আর আপনার যে গায়ের রঙের সাথে তো ম্যাচ করাটা তো
টাফ। না বাবা, না বাবা, না, আমি কিছুই না, আমি একটা।
আপনার হাইট অনেক শার্প, ওই এখন এই বয়সে যেরকম দেখাচ্ছে
সেটাই,
তাই না? মানে ফিচার কিন্তু একদম তীখা চেহারা বলতে যাবো, সবাই বলতো না এরকম নাকি? আমি
বলছি না না না, আমার দুই বোনকে দেখলে কি বলতেন আপনি তাহলে? তো যখন এই কথা বললাম, আমি বললাম স্যার এটা হওয়া উচিত না, আপনি দেখেন খুব সাধারণ একটা ছেলের সঙ্গে যদি আমার বিয়ে দিতে পারেন আমি মেনে দেব। তখন উনি বলল, তোমাকে একটা কথা বলি,
তার উনি যার প্রস্তাব নিয়ে আসলেন তিনি একজন ডক্টর, তার স্ত্রী মারা গেছেন কয়েক মাস বললো,
না না না
কয়েক বছর, 4 বছর, 4 বছর, 5 বছর হলো, এবং তার সন্তান হচ্ছে 3,
না তখন বলেছিল দুইটা,
দুইটা,
একটা ছেলে একটা মেয়ে,
একটা মেয়ে, দুই সন্তান।
হ্যাঁ, তখন আমি বলেছিলাম, ওই যে বললাম যে না এটা তো সম্ভব না, এটা তো হওয়া উচিত না, কিন্তু বাবু দুলাভাই যে আমার পিছনে এইভাবে হাত পা ধুয়ে যে বলে না যে লেগে আছে, যে এই মজিবুর রহমানের সঙ্গেই আমার বিয়ে দিল।
আচ্ছা, উনি মজিবুরে আটকে আছে,
আটকে আছে এমন ভাবে আঠার মতো। তখন উনি এটা শুনেছে, শুনে বলছে যে হয় তোমাকে চাকরি ছাড়া।
আরিফ সাহেব বলছেন,
আরিফ
সাহেব আপনার যথার্থই হিতাকাঙ্ক্ষী ছিলেন,
একেবারে শুভাকাঙ্ক্ষী, মানে
উনি তখন অলরেডি জানেন যে মুজিবুর সাহেবের সাথে বিয়ে দেওয়ার জন্য
একেবারে উঠে পড়ে লেগেছে,
মানে বাবু দুলা ভাই ব্যস্ত,
একেবারে ব্যস্ত,
ওখান থেকে বাঁচাতে গেলে হলেও যে কোনো জায়গায় পাত্রস্থ করা উচিত,
এইটা উনি বলছে। তখন উনি বলছেন যে এইবার বোধহয় আমার দায়িত্বটা শেষ, এটা তোমার জীবনের ব্যাপার, আর তোমার তো বড় ভাই আছেন। হ্যাঁ জি স্যার, তুমি তোমার বড় ভাইকে ডাকো। আর ওই যখন আমি ইন্টারভিউ দিই, তখন আমার যে এনএসআই ডাইরেক্টর চাচা, উনিও মারা গেছেন, তো ওই চাচাকে তুমি পাবা? হ্যাঁ, চাচা তো আছেনই, উনি থাকতেন মতিঝিল কলোনিতে, ওনাদেরকে খবর দাও, এটা আমার পক্ষে সম্ভব না। যখন তুমি না করে দিলা, এই প্রস্তাবটা নিয়ে এসেছিল ডক্টর সিরাজুল ইসলাম, নিশ্চয়ই চেনেন মনে হয়, উনি শিল্পকলা একাডেমি ঢাকা ইউনিভার্সিটির ডিন ছিল, পরে ইসলামিক ইউনিভার্সিটির ভিসি ছিল কুষ্টিয়া। তো উনি ছিল আমার মেজ বোনের নন্দাই, ছোটবেলা থেকে আমাকে দেখেছে। আর আমার হাজবেন্ডের, মানে যার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, আমার হাজবেন্ডের সঙ্গে উনার খুব আন্তরিকতা ছিল, মানে বন্ধু।
আচ্ছা, তাহলে প্রস্তাবটা উনিই নিয়ে আসলেন,
উনিই নিয়ে আসছে,
সিরাজুল ইসলাম।
তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার ভাইকে আমি ডাকি।
আরিফ সাহেব তাহলে জানলেন কিভাবে এটা?
ওই যে আরিফ সাহেবকে এসে বলেছে,
তার মাধ্যমে
আমার এক নন্দাই, আমার নন্দাইটাকে ওই আরিফ সাহেব চিনতো,
তাদের মাধ্যমে তিনি জানেন।
হ্যাঁ, তখন ওই যে বলল যে আর আমার দ্বারা সম্ভব না, আমার ভাইকে আমি ফোন করলাম, ফোন করে তখন তো ল্যান্ড ফোন মোবাইল ছিল না, আমার ভাই এলো, ভাই এসে তারপর আমি বললাম ঘটনাটা এরকম, বললো এইভাবে তো হয়, চাচি মানে ওই বাবুদুল্লা ভাইয়ের শাশুড়ি, ওনার বাড়ি তৈরি হচ্ছিল আসাদগেটে, ওনারা ছিল শান্তিনগরে, চাচির কাছে গেলাম, চাচির কাছে ওই চাচাও এলো। তো আসার পরে,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, সবাই এলো, মানে সবাই মানে কি চাচা আর আমার ভাই। আমার ভাই খুব চিন্তিত যে এই মেয়েটার ভালো একটা আম্মা দিল না আব্বা দিল না, এই মেয়েটা ভালো বিয়ের প্রস্তাব এইরকম একটা আসছে, একটু ভাই একটু চিন্তিতই হয়ে গেছিল। তো চাচি তখন শুনে বলল যে বাবা আমি বাবুকে জানি, বাবু ভালো মন্দ কিছুই দেখে না, জেদটা খুব বেশি বাবুর, বাবুর কথা রাজি হওয়া ঠিক হবে না। তবে যে বিয়ের প্রস্তাব এসেছে এ মেয়ের, এদের আমি চিনি। আমার চাচা বলছে কিভাবে চিনেন ভাবি, বলল ওই ডাক্তার সোবান সাহেবের দেশ আর আমার বাবার দেশ একই দেশ।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
মানে ইন্ডিয়ায়। তো ভালোভাবে চিনি, এরা খুব ভদ্র, খুব ভালো। এবং এই ছেলে, এই এখন তো ছেলে নাই, তো এই ডাক্তারের বাবা এবং সবাইকে আমি ভালো চিনি, এরা ভালো। কিন্তু ওই বাবুর কথা বাদ দাও, দরকার নাই,
এখানে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, এখানে ছেলে ভালো।
হ্যাঁ, সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, কারণ তখন চাচির আব্বা বেঁচে ছিল রাজশাহীতে। তুমি যদি বিশ্বাস না করো, আমার বড় ভাই আছে, আমি ভাইকে দিয়ে বলাবো, তোমার নানা আছেন, মানে ওনার বাবা,
বুঝতে পারছি,
এটা ভালো হবে। তখন আমি না খুব কাঁদছিলাম, বলছিলাম চাচি আপনারা এই রকম করে আমার বিয়েটা দিবেন, আর আমার কেন জানি মন থেকে মানতে আমি পারছি না। তো আমার ভাই বলল যে ঠিক আছে, আমার তো ছুটি নাই, আমি চলে যাই, আপনারা সিদ্ধান্ত কি হবে না হবে পরে আমাকে জানাবেন। এরপরে আমার ডাক এলো ধানমন্ডি থেকে, ওই যে ডক্টর সিরাজুল ইসলাম, মিনা আপা ফোন করে বলল যে তুমি যদি আসো তো ভালো হয়। আমি বললাম কেন আপা, উনি তো হতা। আমি গেলাম যখন, তখন কথায় কথায় উনি আমাকে বলল, আমি শুনলাম, শুনে আমি বললাম যে দুলা ভাই আমি শুনেছি এটা, তবে আমার এটা ভালো লাগছে না। কেন? একবার দেখেন উনার ছেলে মেয়ে আছে, উনি তো বয়স্ক মানুষ, উনি একটু ফাজিল টাইপের, মানে দুলা ভাইরা যেমন হয় তুমি আমাকে দেখছো না, এইরকম এইরকম মানে ওইরকম ভাবে কথা বলতো। তো তুমি রাজি হলো অসুবিধা কি? না দুলা ভাই আপনি বাদ দেন, এটা আপনি একটা সাধারণ ছেলের সঙ্গে বিয়ে দেন, আমি মানিয়ে নেব। আরে ভাই, তুমি একজন ডাক্তারকে তুমি সম্মান দিতে জানছো না, এটা তো খুব ভালো কথা হলো না,
এইভাবে বোঝানোর চেষ্টা করছে।
বার বার আমি বলেছিলাম দুলা ভাই আমার কেন জানি ভয় লাগছে। ভয়টা কেন লাগবে, আমি আছি, তোমার আপা আছে, ছেলে মেয়েরা আছে, সবাই আছে, ভয়ের কি আছে? ওর বউ তো নাই, বউ তো মারা গেছে। অনেক করে বললাম, কিন্তু তখন আমার চাচা এলো, আমার ভাইকে আবার দেখতে পাঠানো হলো, আমার ভাইও এলো, সবাই মিলে বলতে সিদ্ধান্ত নিল যে না, এখানে বিয়ে দেওয়াটাই ঠিক। আর আমার কথা একটাই ছিল যে যেখানে মুরব্বীরা আছে সেখানে আমি কি বা বলতে পারি।
কিন্তু আপনার মনের মধ্যে তো একটা স্বপ্ন থাকাটা খুব স্বাভাবিক, যেখানে অবিবাহিত একজন মানুষের যেরকম স্বপ্ন থাকা উচিত, সেই স্বপ্নের সাথে তখন সমঝোতা করলেন যেহেতু মুরব্বীরা ডিসিশন নিচ্ছে।
আমি হোস্টেলে গিয়ে খুব কেঁদেছিলাম, যে আমার যে রুমমেট ছিল তাকে আমি বলেছিলাম যে স্বপ্ন মানুষের কতই থাকে, তো মা বাবা না থাকাতে আমার স্বপ্নটা এইভাবে একেবারে দলিত মোচিত হয়ে গেল। তো ও আমাকে বলেছিল ছেড়ে চলে যা, তো যা দরকার নাই চাকরি করার, দরকার নাই বিয়ে করার, বিয়ে না করলে কি হবে রে, আমি করব না বিয়ে, তুই করিস না, বলারা যত সহজ করাটা অত সহজ না। আমি এখন যাবো কোথায়, আমার মা নাই বাবা নাই, গেলে তো ভাইয়ের থাকবে তখন মানুষ বলবে যে শফিল সাহেবের বোন আছে বড়, বিয়ে দিতে পারেনি, ভাইকে শুনতে হবে, হবে না। ভাবির সঙ্গে আমার একটা সম্পর্ক যদি খারাপ হয়ে যায় তখন আমার ভাইয়ের একটা মানসিক যন্ত্রণা, আমি মরব, আমার ভাই মরবে, হবে না। বোধহয় আমার ভাগ্যে এটাই আছে, তাই হলো, তাই হলো। এবং আমার হাজবেন্ড কেন যে কাজটা করেছিল, যে খুব তাড়াহুড়া উনি করছিল, এবং সেটা ছিল 1983 সালের 12 জুন, আমার জন্ম শুক্রবারে। পরে আমি বলেছিলাম যে আম্মা বলতেন যে যে দিন জন্মদিনে কোনো মেয়ের বিয়ে দিতে নাই, তা আপনারা দিন ঠিক করার সময় আমার জন্মদিন জিজ্ঞেস করেননি তো আমাকে। হলো, আমাকে হোস্টেল থেকে আসতে হলো, আমার বোনেরা কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না, কেবল আমার ভাই আর আমার চাচা, আমার চাচাতো ভাইয়েরা, ভাইয়েরা না, আমার চাচাতো আর একটা ভাই, সেও এনএসআই ছিল, ও ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছিল। কিন্তু এর আগে হয়েছিল কি যে তখন হয়ে গেল, সেটেল হয়ে গেল, আমার কিছু করার নাই। আমার ভাই আমাকে অনেক বুঝালো, চাচা বুঝালো, চাচি বুঝালো, তো তখন আমাকে বলল যে তোমাকে আংটি পড়াতে আসবে, তো তুমি শুক্রবারে এসো, ওই মিনা আপা বলল, ডক্টর সিরাজ ইসলাম। তো আমি এলাম, তো আংটি পড়াতে যখন গেল তখন আমার ননদ, মামাতো ননদ আর ওই ছেলে আর ছোট মেয়ে, ভাসুরের ছেলে ভাসুরের মেয়ে, এরা সবাই ছিল। মামাতো ননদ আমাকে আংটি পড়ালো, আমি দেখলাম ছেলেটাকে, দেখলাম মেয়েটাকে, ওরাও দেখলো আমাকে। ওই সময় আমার যে ভাসুরের ছেলে
ওদের, আচ্ছা বলে
আমাকে আমার কাছে গিয়ে বলল যে আমি আপনার পাশে সোফায় একটু বসি। হামজি বসেন, মানে এমন ভাবে উনি বলল যে আপনাকে আমার চাচা থেকে শুরু করে পুরা সংসার এবং আমার চাচা তো ভাই বোনদের দায়িত্ব যত যা কিছু আছে সব আপনাকে নিতে হবে। তো আমার না তখন আমি বলেছিলাম যে আপনি যতটা বলছেন আমার পক্ষে এতটা সম্ভব না, কারণ আমি আমার বাবা মায়ের ছোট মেয়ে, এত দায় দায়িত্ব তো আমি নেইনি, আমি কি এটা পারবো? তখন উনি বলেছিল যে ইনশাল্লাহ পারবেন। আমি কিছু বলিনি, বিয়ে হয়ে গেল। বিয়েতে কথা হলো যে 1,00,000 টাকা, 1,01,000 টাকা দেনমোহর আর একটা বাড়ি। আমার ভাই আমাকে বলল, আমার ভাইকে বললাম, চাচাকে বলেছিলাম, 1,00,000 টাকা আমাকে বিক্রি করে দিলা। আমার ভাই খুব কেঁদেছিল, কেঁদে বলেছিল না, খুব বাধ্য হয়ে বিয়েটা দিলাম, বিক্রি করে দেয়নি। গেলাম স্বামীর হাত ধরে, কিন্তু ওখানে বিয়ের আসরে আমার হাজবেন্ড 50,000 টাকা উসুল করে দিয়েছিল। অনেক ছবি উঠেছিল, অনেক আমার চাচাতো ভাই বা এরকম কথা ছিল যে এই বিয়ের আসরে কেউ আসবে না। দেখলাম মিনা আপা অনেককে ডেকেছে ওনার ভাড়াতে বা আত্মীয় স্বজন, কিন্তু ডক্টর সিরাজুল ইসলাম সাহেব উনি মস্কো চলে গেছে। তারপরে আমি গেলাম, গিয়ে যখন গাড়ি থেকে আমি নামবো, এমন সময় দেখলাম ওই ছেলেটা যাকে আমি দেখেছিলাম, একটা নীল রঙের ভয়েলের শার্ট পরা, এইভাবে এসে আমাকে বলল আসেন। আমি নামলাম, আমি জানি না এটা কোন জায়গা, তখন বুঝতে পারছি না। আমি বসলাম, যখন তখন সে ওর ছোট বোনকে ডাকলো, ওর ভাগনাকে ডাকলো, ডেকে আমাকে সালাম করলো। তখন আমার মনে হয়েছিল এহতেশাম সাহেব, আমি চিরদিন দেখে আসছি যে বউরা যখন শ্বশুর বাড়ি যায় তখন মুরব্বীদের সালাম করে, আর আমার ভাগ্যটা এমনই যে আমি এসেছি আমাকে সবাই সালাম করছে, আমার সালাম করার কেউ নাই যে কাউকে আমি গিয়ে সালাম করব। এই বাড়িতে কেউ নাই আমাকে সালাম করা হচ্ছে, মানে আমি এতই বয়স্ক নাকি আমি বৃদ্ধা না আমি কি, কিন্তু আমার কিচ্ছু করার নাই, আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামীর ঘরে আমি চলে গেছি। এই হলো আমাদের বাংলাদেশের মেয়েদের এই অবস্থা, জানি না কতদিন এরকম চলবে, এটা আমি বলতে পারি না। ওই তখনকার কথাটা অনুভূতিটা, ওদের দোষ নাই, বাবা বিয়ে করে নিয়ে গেছে, মা হিসাবে তারা গ্রহণ করেছে, আমাকে সালাম করবে। যাই হোক সেদিনটা গেল, রাতটা গেল, পরের দিন আবার চাচা ফোন করে বলল আমাকে, মা রাতটা কেমন গেল? হ্যাঁ চাচা ভালো। তারপরে এইভাবে চলতে লাগলাম, ভাসুরের ছেলে মেয়েরা অনেক ছবি টবি তুললো, ছেলে না ভাসুরের মেয়ে জামাই সবার সঙ্গে আমি ছবি তুললাম, অনেক ছবি তোলা হলো আগের বাড়ির, ওরা চলে গেল। আমাকে তো দায়িত্ব দেয়াই হয়েছে, আমি তখন দায়িত্ব নিবার জন্য রান্নাঘরে ঢুকে আমার মাথা খারাপ, যে ঘরে মা থাকে না সেই ঘরে কি অবস্থা হতে পারে। আমি যেদিকে তাকাই সেদিকে ভাঙা এলোমেলো, বলা ঠিক না তবু বলতে বাধ্য হচ্ছি, আমার হাজবেন্ডের ওই প্যালেসটাই ছিল, একটা ভাঙা তোশিবার টিভি দেখতে পেলাম, ক্যাবিনেটের একটা ফ্রিজ,
সবকিছুর মধ্যে
হ্যাঁ কোনো কিছুর মধ্যেই মনে হচ্ছে উনাদের খাওয়া দাওয়া ঠিক মতো, আমাকে রাত্রে ভালো খাবার দিয়েছিল। আমার হাজবেন্ড জিজ্ঞাসা করেছিল আমাকে যে মন কি খারাপ তোমার, আমি না মিনা আপা আমাকে বলেছিল জানি তোমার মন খারাপ, কিন্তু এটা তুমি যেহেতু তোমার স্বামী তুমি এমন কিছু বলো না যে ওনার মনটা খারাপ হয়ে যায়। তো ভিতরে কষ্ট ভিতরে চেপে দেখে বলেছিলাম না মন খারাপ না। তো তারপর শুরু হলো আমার মানে অভিযান যাকে বলে, এই গুছাতে গুছাতে সেটা রমজান মাস ছিল, আমরা ঈদের সময় গেছিলাম বগুড়া, আমার যা ছিলেন হাজবেন্ডের বড় ভাবি ওনার কাছে গেলাম, উনি যথেষ্ট করলেন, করার পরে তারপরে ওই ভাসুরের নাতি ছিল ওদের মা মারা গেছে, ওরা থাকতো রংপুরে, আমি বলছি ভাবি ওরা তো আছে তো ওদের বাড়ি থেকে ঘুরে আসি, আচ্ছা যাও। ওদের বাড়ি থেকে ঘুরে আসার সবাই ওই ভাসুরের একটা নাতনিকে আমি নিয়ে আসছিলাম, আর যখন বগুড়া থেকে ঢাকায় আসছি ছেলে মেয়েরা কিন্তু আমার সঙ্গে ছিল, দুই ভাই বোন আমার সঙ্গে ছিল, যখন আমি আসি তখন আমার যা ওনার ছেলেকে দিয়েছিল, ছোট ছেলেকে, যে ছোট বউ ওই এই ছেলেকে আমি তোমাকে দিয়ে দিলাম, এর যা দায়িত্ব কাজকর্ম যা কিছু হবে তোমার আমার দেওর দুজন মিলে এর জীবনটা গড়ে দিবা, তুমি নিয়ে যাও। আমার হাজবেন্ডকে কিছু না বলেই আমি নিয়ে এসেছিলাম
বগুড়া থেকে
এই বনানীতে, আমি 11 নম্বর রোডের বাসায়, যাই হোক আমি নিয়ে এলাম। নিয়ে এসে ওই বেলা 3টা হতো আর গাড়ি তখন একটাই ছিল, গাড়িটাও ভাঙাচোরা ভক্সওয়াগন, তো তখন আমি ওদেরকে নিয়ে নিউ মার্কেট গাউসিয়া এসব যেতাম সংসারের জিনিসপত্র কিনতে, হঠাৎ করে ছোট মেয়েটা বলছে আমাকে একদিন, আম্মা আপনাকে আজকে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিব। কে সে? আচ্ছা পরিচয় তো হোক। তারপর বাবা নাই, বাইরে গেছে। তো
ছোট মেয়েটার বয়স কত তখন?
ও তখন অগ্রণীতে, আজিমপুরে অগ্রণী, ওখানে ক্লাস টেনে পড়ে।
ক্লাস টেনে। আর ছেলেটা?
ছেলেটা পিজিতে মেডিকেলে বোধহয় থার্ড ইয়ারে পড়ে।
থার্ড ইয়ার। আচ্ছা ওই সময়টাতেই বিয়ে হলো, রাইট?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তারপর?
তো তখন যখন আমাকে বলছে একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিব, তো আমি কথা বলছি, তো দেখছি মেয়েটা কাঁদছে, বলছে আপনি কি আম্মা বলছেন? আমি যে হ্যাঁ, কিন্তু তুমি? তো আমি জুলি। তুমি জুলি? বুঝলাম যে মেয়েকে এরা গোপন করেছে, আমি আর জানতে দিলাম না। আমি বলছি তুমি বাসায় আসো। না আমাকে তো ভাইয়া উঠতে দিবে না, আব্বা উঠতে দিবে না। যাই হোক, যখন ও কাঁদছে বললো যে আমি তো আপনার কথা শুনে খুব কান্নাকাটি করেছি। আমি কাঁদার কিছু নাই, আসো। এলে দেখতে বাবা, বললো আসতে পারবে না। তারপর আমি রেখে দিলাম, আমি বললাম সুমি ও তো কাঁদছে, কাঁদাটাই স্বাভাবিক, তো তুমি ওর সঙ্গে দেখা করতে পারো না? আপনি যদি আব্বাকে না বলেন তাহলে আমি আপনাকে নিয়ে যাব। আমার খারাপ লাগলো যে এদের মা নাই। আমি চলো আমাকে নিয়ে, ওই ও যে গাউসানি মার্কেট যেতাম, এইটা বলে গেলাম লালমাটিয়ায়। কিন্তু মেয়েটা খুব ভালো অবস্থায় ছিল না, কারণ শ্বশুরবাড়ি মেনে নেয়নি, বাবার বাড়ি মেনে নেয়নি,
দুইজনের অমতে বিয়ে করেছে, সেই কারণে আপনার হাজবেন্ড তাকে মেনে নেয়নি,
মেনে নেয়নি,
সেই কারণে বাইরে থাকা।
হ্যাঁ, ওর শ্বশুরবাড়ির মানুষও মেনে নেয়নি।
আচ্ছা।
তো আমার কাছে খুব খারাপ লাগলো ওর থাকাটা দেখে। তাই আমি বললাম যে আচ্ছা তুমি কি তোমার আব্বা ভাইয়ের কাছ থেকে মাপ চেয়েছো? বললো না। আমি তুমি তো রীতিমতো একটা অন্যায় হয়েছে তোমার, তো তুমি মাপ চাও, আমি তোমাকে সামাজিক যে স্বীকৃতি সেটা আমি ব্যবস্থা আমি করে দিব। তার বাবার হুকুম না নিয়ে কথাটা আমি বলে দিলাম। বললো আম্মা আপনি আমাকে তুলে দিবেন ইনশাল্লাহ, কিন্তু তুমি মাপ চাও, এটা অন্যায় হয়েছে না?
অবশ্যই অন্যায়।
তো ও তাই করলো। আমি বললাম শুক্রবারে আসো। ও এলো, ওকে তো ঢুকতে দিবে না, ছেলে ঢুকতে দিবে না। আমি বললাম যে এত রাগারাগি করো না, ওকে ঢুকতে দাও। ও তো চাচামেজি করছে, না ও বেরিয়ে যাবে, ও বেরিয়ে যাবে।
জুলিকে একাই আসছে নাকি তার হাজবেন্ড কে?
না 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 না, একাই আসছে ভয়ে। আমি বললাম আগে তোমার আব্বার কাছে মাপ চাও। উনিও অনেক হলো, বছরটা হলো, অনেক হলো, কিন্তু শেষ পর্যন্ত উনি বললো যে যেদিন তুই ইকোনমিক্স নিয়ে ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস নিয়ে আসবি, তোর রেজাল্ট আমি দেখবো, সেই দিন মাপ করবো।
আচ্ছা।
আমি বললাম যে তবুও তো মানুষ মাপ করে, মুখ থেকে বলে। যাই হোক বাবা তো হলো একটা। এবার ভাইয়ের পালা। ভাই ও এরকম করতে লাগলো, আমি ভাইকে বুঝাতে পারলাম। হলো তারপরে, মানে যেভাবে বিয়ে
আপনার মধ্যস্থতায় ম্যানেজ হলো, পুরো
ম্যানেজ হলো, অনেক কষ্টে মেয়েটাকে আমি তুলে দিলাম। স্বাভাবিক জীবনে মেয়েটা ফিরে এলো। এই করতে 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 একটার পর একটা, মানে আমার তারপরে হলো আমার ভাসুরের নাতনি, ওদের মা নাই আগেই বলেছি, তার বিয়ে দেওয়া রংপুরে গিয়ে। তারপরে এইবার এলো ছেলের পালা।
আক্ষরিক অর্থে বিয়ের আসরে যে কথা আপনাকে সভায় বসে উনি বলেছিলেন যে সবার দায়িত্ব নিতে হবে, তাই তো ফাইনালি করতেছেন?
তাই তো হয়েছিল, মানে আমার হাজবেন্ডের কথা দেখেন, আমি কথা কথাই বলি।
আপনার হাজবেন্ড কেমন ছিলেন স্বামী হিসেবে?
উনি ভালো মানুষ ছিলেন, স্বামী হিসাবে উনি ভালো ছিলেন।
কেমন সময় কেটেছে আপনার তার সাথে?
হ্যাঁ, উনার সঙ্গে আমার ভালো সময় কেটেছে। উনি মানুষ হিসাবে সত্যি সত্যি ভালো, উনি ভালো মানুষই আমি বলবো, যে বাবা হিসাবে ভালো, স্বামী হিসাবে ভালো, এবং চাচা মামা খালু ফুপা আপনি যেটাই বলেন না কেন,
এই দায়িত্ব এসবের মধ্যে কি সবসময় ইনভলভ থাকতেন না? দুজনে কখনো ঘুরতে টুরতে গেছেন?
না না না, ঘুরতে যেতাম।
কেমন?
হ্যাঁ হ্যাঁ, যেমন
সবচেয়ে সুখময় স্মৃতিগুলো কোনগুলো ছিল?
আচ্ছা একটু আমি উনার মানে কার্যক্ষেত্রটা আমি বলে নিই। আমি যখন গেছিলাম বিয়ের পরে তখন উনি গ্রিন সুপার মার্কেটে একটা কোন ওই রকম একটা ক্লিনিকে বসতেন। তো একদিন আমি নিউ মার্কেট থেকে যখন আসছিলাম তখন উনি আমাকে বলেছিলেন যে তুমি যাওয়ার পর আগে বেবি ই ছিল, বেবি ট্যাক্সি ছিল,
বেবি ট্যাক্সি,
উনার গাড়িটা ও যে ভালো ছিল না এই জন্য উনি গাড়ি তখনও গাড়ি কেনা হয়নি। আমি উপরে উঠলাম, উপরে উঠে দেখলাম উনাকে ওই প্যাকেটে করে টিফিনটা এনে দিল আমার। আমি দেখলাম, দেখে আমার খুব খারাপ লাগলো, আমি কিছু বললাম না। তারপর নিচে নেমে বাসায় এসে আমি বললাম যে আমার তো এটা ভালো লাগলো না, এটা না করে তুমি তো অনায়াসে
খাবার নিয়ে যেতে পারো, খাবার নিয়ে যেতে পারতো নাকি এরকম?
না না না, এটা বলিনি। আমি বলছি তুমি তো অনায়াসে গ্রিন রোডেই হোক, সুপার মার্কেটেই হোক, যেখানেই হোক, এটা তুমি ভালো বুঝবা, আমি তো ভালো বুঝবো না। একটা নিজের একটা চেম্বার করা, সেখানে তো অবশ্যই পেশেন্টরা আসবে, আর যেটা আমি দেখলাম এটা আমার ভালো লাগলো না,
সেই এনভায়রনমেন্ট নাই।
হ্যাঁ, তখন বুঝলো যে তাই, তাহলে আমার সঙ্গে চলো। এই ঘুরতে 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 পাওয়া গেল, সত্যি পাওয়া গেল জাতীয় অধ্যাপক নুরুল ইসলামকে, তো চেনেন। আচ্ছা, উনি আর আমার হাজবেন্ড খুবই অন্তরঙ্গতা, মাঝে মধ্যে আমাকে যেতে হতো, উনার আম্মাকে আমার হাজবেন্ড মা ডাকতো, আমিও মা ডাকতাম, কিন্তু উনার ভাষা বুঝতাম না। তো তখন আমি বললাম, বের হলো একটা রুম, বের হলো উনি চেম্বার করলো, যত মানে এত দাম দিয়ে বাইরে থেকে, ওনার ছাত্রটা তো অনেক বেশি আছে দেশের বাইরে, দেশে যেমন বলি আপনাকে ল্যাবেজ আছে না শামীম, কিন্তু উনার আমার আমার চোখে দেখা শামীম উঠে গেল। তো এই ধরনের উনি অনেক এক্সরে মেশিন থেকে শুরু করে এত চমৎকার করে রুমটা সাজালো, সাজিয়ে আমার ওই ভাসুরের ছেলেটাকে কাজে লাগালো।
আচ্ছা,
একটা সেটআপ হয়ে গেল। মোট কথা উনার জীবনটা এরকম ভাবে হলো, কিন্তু উনি আমাকে মাঝে মধ্যে বলতো একটা কথা যে আমি যখন দেখতাম যে উনার সময় চলে যাচ্ছে, বেলা তিনটা হয়ে যাচ্ছে, আমি ল্যান্ড ফোনে ফোন করতাম, দেরি হচ্ছে কেন, তুমি খেতে আসবে না? হ্যাঁ আসছি। তখন সন্ধ্যার পরে বা কিংবা রাত্রে বেলা হয়তো খাওয়ার পরে কথা বলছি, তখন বলতো এই যে তুমি আমাকে ফোন করেছিলে না, আমি কখনো ভাবতেও পারিনি। কেন ছেলেমেয়েরা ফোন করে না? কখনো না, আমি যদি সারাদিনও না আসি তো বউরা আমাকে ফোন করবে না, এবং আমি যদি জ্বর হয়ে ঘরে পানির জন্য চিৎকার করি এরা আমার ঘরেই ঢুকবে না। তা আমি বললাম যে হবে, ভয় ভীতি এরকম থাকতে পারে, মানে এমন দূরত্ব, আমাদেরও তো বাবা ছিল, বাবা খুব রাগি ছিলেন, কিন্তু এত দূরত্ব আমি দেখিনি, কেন যে এত দূরত্ব, এইটা আমার খুব চেষ্টা ছিল ওদেরকে যেন বাবার আমি কাছে নিয়ে আসতে পারি, কারণ আমি যতই করি আমি নিজের মান ওই বাবা বাবার কাছাকাছি হোক, নানান বাহানায় নানান সুতায় আমি বলেছি আম্মা যান ফর্ম ফিল আপের টাকা আব্বার কাছ থেকে নিয়ে দিলাম, আমি যাবো না, তুমি যাও না, আব্বা আমার কথা শুনবে না, শুনবে, যাও তুমি যাও। এইভাবে, এত বলা সম্ভব না, এইভাবে ছেলে মেয়েদেরকে আমি আস্তে আস্তে কাছে নিয়ে আসতে নিয়ে আসতে আমার খুব ভালো লাগতো, যখন দেখতাম ওরা ওরা কথা বলছে তখন আমি সরে যেতাম, যে বলুক এরা কথা বলুক। আমার হাজবেন্ডের সঙ্গে আমি বিভিন্ন জায়গায় গেছি, অনেক বড় পার্টিতে গেছি, ডাক্তারদের ওই যে মহাখালীতে পর্যটক হোটেল আছে ওখানে গেছি, সোনার গায়ে গেছি। সেই সময়টা আমি তো শ্যাম সাহেব আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না কি যে আমার সংসারে সুখ শান্তি, একটার পর একটা জিনিস আমার ছেলে মেয়েরা আমাকে বলে আম্মা আমরা বনানীতে বাস করি, আমাদের একটা ভালো টিভি নাই, আমাদের এইটা নাই। আমি আস্তে আস্তে, এত এত তোমার আব্বাকে বলা যাবে না, আপনি বিশ্বাস করবেন না, ওদের পরের কাপড় চোপড় ভালো ছিল না, এটাও আমি চলো রমনা ভবনে চলো, আপনি নিশ্চয় রমনা ভবনে বুঝছেন, চলো তোমার কাপড় চোপড় লাগবে, বাচ্চাদের লাগবে, ঈদ কোরবানি মানে একেবারে যেভাবে সংসার চলে, আমার দিককার আত্মীয় স্বজন, আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন, আমার বাবার দিকের আত্মীয় স্বজন, আমার হাজবেন্ডের বন্ধু বান্ধব। তো একদিন আমার হাজবেন্ডের এক বন্ধুর বোন, উনি হাজবেন্ডের বন্ধু ছিল জাস্টিস, আর বোন ছিল এক ডাক্তারের বউ, যখন দেখা হয়েছিল তখন উনি আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিল, কেঁদে বলেছিল ভাবি ভাই যে পাগল হয়ে যায়নি এইটাই সৌভাগ্য, তো আপনি যেভাবে ছেলে মেয়ে নিয়ে ভাইয়ের জীবনটাকে এত সুন্দর করে মানে সবাইকে নিয়ে আছেন ভাবি, আমি রোজ ভাবি যে যাব তো আমার যাওয়া হচ্ছে না। আমি বললাম আপা আপনি কালকে আসেন। এইভাবে সবাইকে নিয়ে আমি এত চমৎকার ভাবে আমার মানে আমি ভুলেই গেলাম যে আমারও ভবিষ্যৎ আছে বা আমার এটা আছে বা আমার ওরাই যেন আমার জীবন, ওরাই যেন আমার সব। ছেলে বাসায় ঢুকত আম্মা আম্মা আম্মা, তো আমি অনেক সময় হয়তো একটু আরাম করছি, দৌড়ে বের হতাম, বেটা কি হলো, আম্মা আপনি কোথায় ছিলেন, ঘরে ছিলাম, আপনাকে না দেখলে গোটা বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগে, অনেক সময় হয়তো রান্নাঘরে আমি রান্না করছি, ছোট মেয়েটাকে জিজ্ঞেস করতো আচ্ছা বলতো, ওরা সবাই সবাইকে তুমি বলতো, আমার কি মন খারাপ, আব্বার সঙ্গে কিছু হয়েছে, না ভাইয়া আব্বার সঙ্গে আমার কি হবে, আব্বা কি থাকে, আম্মা তো সারাদিন কাজ নিয়েই ব্যস্ত থাকে, তো মন তো খারাপ থাকবেই, মানে ছেলে সব সময় যেন মায়ের মুখ গম্ভীর না থাকে
সেই চেষ্টা
সবসময় তার থাকতো। কিন্তু এখানে একটা কথা যে প্রথম প্রথম আমি ওনাকে ঠিক আমি বুঝতে পারছিলাম না, না না আমার
হাজবেন্ডকে,
উনি তো বিবাহিত মানুষ, ওনার ছেলে মেয়ে আছে, আর আমি একেবারে অবিবাহিত, আমি কিছুই বুঝি না কিছুই জানি না, উনার যে মন মানসিকতা সেটা যে খারাপ ছিল তা না, কিন্তু এই কাজটাও ছেলে করেছিল, বুঝতো যে হ্যাঁ মা বাবার সঙ্গে একটা কিছু হচ্ছে, তখন আমাকে একদিন নিয়ে বসেছিল যে আব্বা এই ধরনের এই ধরনের এই ধরনের সাহায্য হলো আমার, এইরকম করতে করতে তারপরে ছেলে একদিন এসে আমাকে বলল যে আম্মা আপনারা তো একদিন আমার বিয়ে দিবেন, তো আমি পিজিতে একটা মেয়ে দেখেছি, আপনি দেখেন, আব্বাকে তো বলা যাবে না, সবাই দেখেন, যদি আপনাদের পছন্দ হয় বিয়ে দিবেন। ছোট মেয়েটাকে বললাম দেখতে, দেখে এসে বলল যে আপনারা দেখেন আম্মা আমি ঠিক বুঝতে পারছি না। ওর বাবাকে যখন বললাম, ওর বাবা বলল মেয়েটা কে, এইভাবে নূর ইসলামের ভাস্তি ছিল লাইব্রেরিয়ান ওই পিজির, তাকে গিয়ে বলেছে বোধ হয়, সে বলেছে যে চাচা আপনি আমি বুঝছি মেয়েকে, তো মেয়েকেই পাবেন, মেয়েটা ভালো, খুব স্কলার আর দেখতেও সুন্দর, কিন্তু আপনি মেহমান খুব একটা ভালো পাবেন না, এই জন্যে দিবে না, উনি দিবে না, না 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 কেউ তো বলে না যে হ্যাঁ দিয়ে দেন হ্যাঁ দিয়ে দেন। আমি বুঝালাম সংসার তো ওরাই করবে, আমরা করব না, আর এইভাবে তিনটা জীবন নষ্ট হওয়ার কোনো মানে হয় না, দিয়ে দেওয়াই ভালো। এই করতে করতে গেল, এলো 88 সাল, ছেলের বিয়ে মনের মতো করে দিলাম, বউ ঘরে এলো, আমাদের আমার আর আমার হাজবেন্ডের কাছেই সম্প্রদান হয়েছিল, খুব আনন্দের সঙ্গে বউ ঘরে এলো, ভালোই ছিল। তারপরে 88, 89, 90 সালে প্রথম মেয়ে হলো, আমার নাতনি হলো। আমি আমার মেয়েদেরকে বলতাম যখন এক বছর পার হলো যে বৌমার একটা সন্তান হওয়া দরকার। 90 সালে বনানী 7 নম্বরে জন্ম দিল স্বাভাবিকভাবে। কিন্তু এত ভালো বৌমা, এত ভালো রান্না বান্না, মেহমান এত ভালো, মনে হতো যে বোধ হয় বৌমার ভিতরে একটা ভিতর একটু পরিবর্তন আসছে, সেটা কেউ বুঝতে পারছে না। সেটা আমি এতটা বলবো না। তারপরে এই বিশেষ দিল বৌমা, বড় মেয়ে দিল, বৌমা দিল, ছোটটা দিল। বিশেষ দিয়ে বৌমার পোস্টিং হলো রাজবাড়ি, ওখানে মানে হেলথ কমপ্লেক্সে। তখন ওই বাচ্চার বয়স মাত্র 9 মাস। নূর ইসলাম চাচামেচি করছে যে বাচ্চাকে অন্য কিছু খাওয়ানো যাবে না, বুকে দুধ খাওয়াতে হবে, কিন্তু বৌমাটা শুনল না, চলে গেল। এই যে বাচ্চাটাকে আমার লালন পালন করা, আমার কাছে মনে হতো যে বাচ্চা বোধহয় মা মারা গেছে। ওকে খাওয়াতে হতো অনেক কিছু, ওর জন্য ছিল একটা মেয়ে, কিন্তু আমাকে তাকে আমি দিতাম না। এমন থাক তুই থাক, আমি ওকে দেখবো, ওর মানে ফিড আর বয়েল করা থেকে শুরু করে। এমন একটা সময় এলো যে আমার ওই রান্নাঘর আর খাওয়ার ঘরে ওইখানে ওর দাদু ওই বেবি কট আছে না, ওটা বানিয়ে দিয়েছিল, ওইখানে ওকে আমি রাখতাম আর আমি রান্না করতাম। ও তখন 9 মাসের, তো ও আমাকে দেখতে পেত, আমি ওকে দেখতে পেতাম। এইভাবে আমি রান্না করতে করতে ওকে গিয়ে আদর করতাম, টাইম টু টাইম ওর খাবার ও গোসল ও সমস্ত কিছু। এই করতে 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 7-6 বছর চলে গেছে, 5 বছর হয়ে গেছে। তখন আমি আমার মেয়েদেরকে বললাম যে বৌমাকে বলো এবার একটা সন্তান নেয়া দরকার, একটা মেয়ে হয়েছে, একটা ছেলে হোক। আপনাকে আমি বলতে ভুলে গেছি কথায় কথায়, আমার বিয়ের পরে আমার কনসিভ করেছিল। তো করার পর একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মিসক্যারেজ হয়ে গেছিল। তো মিসক্যারেজ হয়ে যাওয়াতে আমি ইচ্ছা করলেই আমার সন্তান কোলে আসতে পারত। যখন এটা হয়ে গেল তখন দেখেন ছেলের সঙ্গে কত ভালো সম্পর্ক, যে আমি মা হয়ে গিয়ে তাকে বলেছিলাম যে বেটা দেখো এই অবস্থা হলো আমার। ও বাবা যেমন মেয়েকে মাথায় হাত দিয়ে বলে, সান্ত্বনা দেয়, যে এইভাবে বলেছিল যে আম্মা আপনি আর আব্বা যদি ঠিক থাকেন তাহলে আমাদের ভাই বোন আসবে আপনার কোলে, আপনি কেন এত চিন্তা করছেন, কেন এত কাঁদছেন, আর দেখেন না আমরা আছি, কিন্তু আপনার কোলে সন্তান আসবে আম্মা, আপনি এত ভাববেন না, এত চিন্তা করবেন না। কিন্তু সেই সময় আমার যখন আমার কোনো অসুবিধা ছিল না, যখন আমি দেখলাম যে এখন যদি আমি এরা এত মানে ওদের অতীতটা আমার বলা উচিত না, আমি বলবো না, এত কঠিন ছিল, বাচ্চারা ঠিক মতো মায়া মমতা পায়নি, ঠিক মতো খাবার দাবার পায়নি, আমার হাজবেন্ডের একই অবস্থা, তখন আমার মনে হলো এখন যদি আমার সন্তান আমি নেই তাহলে এদের অবস্থা আগের থেকেও খারাপ হয়ে যাবে। কারণ আমি তখন আমার সন্তানের ভালো কোনটা হলো, কোন ভালো স্কুলে গেল, কোন ভালো জিনিসটা পেল, ওটা নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব, এদের দিকে আমি ফিরেও তাকাবো না। এটা আমাকে কেউ বলে দেয়নি, আমি নিজেই ভাবলাম তাহলে এদের তো কষ্ট এরকমই থেকে যাবে, আমার হাজবেন্ডেরও তাই থেকে যাবে, থাক নাই বানিলাম। মা তো আমাকে তো মা বলে, মায়ের মতো তো ঈদে কোরবানি যে কোনো ব্যাপারে মা ছাড়া কিছু হয় না, তাহলে আমার দরকার কি। এই জন্য আমি নিজের গলায় চাকুটা বসালাম, কেউ আমাকে বলেনি যে তুমি তোমার গলায় চাকুটা বসিয়ে দাও। আমি বসালাম, ছেলে মেয়ের দিকে তাকিয়ে স্বামীর দিকে তাকিয়ে, স্বামীর করার কিছু নাই। আমার স্বামী যখন উনি দেখতো যে ছেলে মেয়েরা মা ছাড়া কিছু বোঝে না, এই জন্য খুব বিশ্বাস ছিল এবং বলতো আমরা হজ করতে গেছিলাম, এটা গেছিলাম 99 সালে, 98 সালে ইন্ডিয়া গেছিলাম, অনেক ছবি ছিল আছে কিন্তু দেয়া হয়নি আমাকে, অনেক জায়গায় ঘুরেছিলাম। তারপরে 99 সালে হজ করতে গেছিলাম, ওখানে একটু অসুবিধা হয়েছিল আমার, জ্বর টর হয়েছিল।
এরকম আত্মঘাতী সিদ্ধান্ত নিলেন?
হ্যাঁ হ্যাঁ, সেটাই করলাম। আমার আমার হাজবেন্ড যখন এই কথা বলেছিল আমার ছেলের বিয়ের সময় যে তুই যাকেই আনিস, যাকেই পছন্দ করিস, আমার ফ্যামিলি লাইফ আমি অনেক কষ্টে ফিরে পেয়েছি এবং অতীতে যা হয়েছিল একটু উনি আমার সামনে বলেছিল যে এই ঘটনা হয়েছে, এই ঘটনা হয়েছে। আমার শুনে কষ্ট লেগেছিল, তখন আমি ভেবেছিলাম যে থাক। তো ওই যে বলেছিল যে আমার ফ্যামিলি লাইফ আমি কোনো মতেই নষ্ট হতে আমি দিব না।
আমরা কথা বলছি আজকের অতিথি বন্ধুরিতার সাথে, আমরা এই কথা শেষ পর্যন্ত আমরা জানতে চাই, স্পেশালি আজকের আজকে যদি ওভারঅল অবজারভেশন বলা হয় আমার পক্ষ থেকে, সেটি হচ্ছে যা এতক্ষণ পর্যন্ত শুনলাম একজনের নতুন এক উপাখ্যান, যেখানে আমরা নর্মালি যে জিনিসটা দেখে আমরা অভ্যস্ত যে কোনো একজন মা বা বাবা বৈবাহিক সম্পর্কের ভেতর দিয়ে যদি নতুন কোনোভাবে অনুপ্রবেশ ঘটে সেটি কোনোভাবেই কেউ সঠিকভাবে মেনে নিতে পারে না। পূর্বতন সম্পর্কের হাত ধরে যে সন্তানরা থাকে তাদের ক্ষেত্রে, সেটি মা আসুক অথবা বাবা আসুক, কাউকেই কখনো সহজভাবে মেনে নিতে দেখিনি বা মেনে নিতে শোনা যায় না খুব খুব বেশি মাত্রায় যে নতুন সংসারে আসে তার পক্ষ থেকে বা সন্তানদের পক্ষ থেকে। কিন্তু এক্ষেত্রে এই উপাখ্যানটা কিন্তু একেবারেই রিভার্স, এবং খুব চমৎকারভাবে যে মানুষটি মানিয়ে নিতে চেষ্টা করেছেন প্রত্যেকটি জিনিসের সাথে, শুধু তাই না যা তার কথাতে উঠে এসেছে, তার তার পূর্বতন সংসারের দুই মেয়ে ছেলে এবং তাদের হাত ধরে আসা যে তার নাতি, এদের প্রতিও যে তার তার স্নেহময়ী যে চিন্তা ভাবনা, এবং সর্বশেষ যেটি তিনি বলছিলেন যে তাদের ভালো থাকার জন্য, তাদের সুখে থাকার জন্য তিনি যে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন যে তার তার হাত ধরে যে পৃথিবীর আলো দেখবে যে মানুষটি, এটি একটি নারীর কিন্তু তার নারীত্বের সম্পূর্ণতা কিন্তু ফুটে ওঠে তার মা হবার মধ্য দিয়ে। কিন্তু যে মানুষটি বায়োলজিক্যাল মাদার হওয়ার চাইতে এইভাবে মা হওয়াটা কি অনেক বেশি প্রাণীদনযোগ্য মনে করেছেন, সেটিকে আপন করে নিয়েছেন এবং এই সম্পর্কটাকে এত বেশি মূল্যায়ন করেছেন যাতে করে তার মধ্যে কোন রকমের স্বেচ্ছাচারিতা না চলে আসে, সে কারণে তিনি এই আত্মঘাতী সিদ্ধান্ত নেন এবং মা হওয়ার এই স্বপ্নটাকে নিজেই বিসর্জন দেন এবং সবকিছু মিলিয়ে স্বামী সন্তান সবকিছু মিলিয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দেন। সে মানুষটি আসলে এখন কেমন আছে সবকিছুর বিনিময়ে, যে মানুষটি ভালোবাসার দারুণ এক মূর্ত প্রতীক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন, ভালোবাসার চমৎকার একটা স্মারক হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন, সে আদতে এখন কেমন আছে সেটি আমরা একটু জানবো। টেক্সট কিছু নিয়ে নি মেঘলা ফিরে আসছে এখন।
এক্স্যাক্টলি, অনেক বন্ধুই আছেন আমাদের সাথে, টেক্সট করছেন, কিছু এসএমএস এন্ড কমেন্ট আমি পড়ব। রত্না আছেন আমাদের সাথে মিরপুর থেকে, লিখেছেন যে আজকের অতিথি বন্ধুর গল্প শুনছেন এবং মনে হচ্ছে যে আজকের গল্প অনেক কষ্টের হবে, সেটাই লিখেছেন। দেখা যাক কি হয়, আমরা আরো অনেকটা পথ পাড়ি দেবার বাকি। আর এর মধ্যে জানিয়ে দিই বন্ধু কিভাবে টেক্সট করবেন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন, তারপর আপনার কথাগুলো লিখবেন এবং পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে। এবং যদি আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, শেয়ার করতে চান আপনার জীবনের গল্প, তাহলে আপনাকে এসএমএস করতে হবে অনেকবার এবং নিয়মটি বলছি মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার বয়স, আপনার এলাকা এবং আপনার ফোন নাম্বারটিও লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে যত খুশি ততবার। এবং যারা আছেন ঢাকার বাইরে, ইচ্ছে করলেও আমাদেরকে চিঠির মাধ্যমে সংক্ষিপ্ত আকারে তাদের ভালোবাসার, তাদের জীবনের গল্পগুলো পাঠাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা, ঢাকা FM 90.4 নাভানা টাওয়ার, 45 গুলশান দক্ষিণ গুলশান 1 ঢাকা 1212 আর আমাদের ফেসবুকে যে অফিসিয়াল ফ্যান পেজের অ্যাড্রেসটি আছে সবারই জানা তারপর আরেকবার বলছি www.facebook.com/90.4dhakafm এবং বন্ধু আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনার প্রোফাইলের ফেসবুক প্রোফাইলের সার্চ বারে ডিএফএম 90.4 লিখে সার্চ দিলেই আমাদের ঢাকা এফএম এর পেজ পেয়ে যাবেন এবং যেখান থেকে দেখবেন আপনি লাইকিং এর পরিমাণ 60,000 প্লাস সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ আর এই মুহূর্তে আছেন আমাদের সাথে মোহাম্মদ সরওয়ার উনি আছেন ময়মনসিংহ থেকে লিখেছেন যে খুব কষ্ট হচ্ছে গুরু মনে হচ্ছে অনেক কষ্টের হবে আজকের অতিথি বন্ধুর কথা শুনে উনার অনেক খারাপ লাগছে সাজ্জাদ হোসেন আছেন জিন্দাবাজার থেকে সেম কথাটি লিখেছেন উনি এরপর আছেন আমাদের সাথে মৌমিতা আছেন আব্দুল হামিদ আব্দুল হান্নানও যুক্ত হয়েছেন আলিপুর বাজার থেকে এবং আব্দুল হামিদ ছিলেন ঢাকা থেকে আর রংপুর থেকে যুক্ত হয়েছেন প্রিন্স আছেন আমাদের সাথে সুজয় সাজ্জাদ হোসেন আছেন ওকে উনি আরো একবার SMS করেছেন আমাদেরকে আমাদের সাথে যুক্ত হয়েছেন কুহু খুলনা থেকে আমাদের অনুষ্ঠানে শুনছেন এবং আছেন এই মুহূর্তে মাহবুবুর রহমান ফখরুল যুক্ত হয়েছেন আমাদের সাথে রংপুর থেকে নিনিত যুক্ত হয়েছেন রংপুর থেকে এবং আমাদের সাথে আছেন এই মুহূর্তে স্পর্শ ইমরান হুসেইন আছেন আমাদের সাথে ওকে যাত্রাবাড়ি থেকে আছেন এই মুহূর্তে আমাদের সাথে আহমেদ উনি রংপুর থেকে যুক্ত হয়েছেন এবং আরো অনেক বন্ধুই আছে অনেক বন্ধুই যুক্ত হয়েছেন
আমরা চলে যাচ্ছি আজকের অতিথি বন্ধুর কাছে আমরা শুনছিলাম তার জীবনের কথা আমরা এই যে ভালোবাসার এই রূপ দেখছি এবং কিন্তু আমরা প্রায়শই মেঘলা এভাবে আমরা হয়তো সমালোচনায় মুখর হয়ে যায় যখন দেখি যে কোনো যেটা আমাদের টিপিক্যালি যে ওয়ার্ড আছে না যে ওয়ার্ডটা আমি মুখে আসলে আনতে চাচ্ছিলাম বাট চাচ্ছিলাম না বাট বোঝানোর স্বার্থে হলে ওয়ার্ডিংটা ব্যবহার করা উচিত সৎ বাবা সৎ মা যেগুলো বলি সেগুলো বলতে যে সৎ বাবা সৎ মামা মায়ের যে স্বরূপগুলো আমরা দেখি সেইটাকেই কিন্তু দারুণভাবে ভালোবাসার এই মূর্ত প্রতীক ভালোবাসার এই স্বরূপ যে আজকের অতিথি বন্ধু আমাদের সামনে উপস্থিত তিনি কিন্তু দারুণভাবে এটির এই এই ট্রিপিক্যাল চিত্রটাকে কিন্তু পাল্টে দিয়েছিলেন বরং উল্টোটা করেছেন তিনি যে তার পূর্বতন সংসারের সেই ছেলে বা মেয়েকে আপন করতে গিয়ে নিজের নারীত্বকে পরিপূর্ণ রূপ দেওয়ার সেই আকাঙ্ক্ষাটাই তিনি বিসর্জন দিয়ে দিয়েছেন এত কিছু করার পরে সেই ভালোবাসার মূর্ত প্রতীক ভালোবাসার স্বরূপ সে মানুষটি তিনি কেমন আছেন সেটি আমার জানবার এখন অনেক বেশি ইচ্ছে সো আপনি বলছিলেন আপনার সেই পূর্বতন সংসারের সেই সন্তানদের কথা যাদের কোনো কিছুই আপনাকে ছাড়া হয় না তাদের বিয়ে শাদি তাদের কেউ হয়তো বিয়ে করে চলে গেছে সেই সেটেল ডাউন করা থেকে শুরু করে ইভেন তাদের হাত ধরে যে সন্তান এসেছে সেই সন্তানকে মানুষ করা থেকে শুরু করে সমস্ত কিছুর খোঁজ খবর সমস্ত কিছুর আতুর ঘরই যেন হয়ে গেছেন আপনি যেমনটি হওয়া উচিত একজন মায়ের তা আপনি তো পরিপূর্ণভাবে একজন মা হতে পেরেছেন তারা কি পরিপূর্ণভাবে সন্তান হতে পেরেছে
যখন বাড়িটা শুরু হলো উত্তরায় বাড়ি ওনার জায়গা ছিল তিন কাঠা ওখানে তো বাড়ি যখন শুরু হলো তখন আমার হাজবেন্ড বলেছিলাম
বাবা মাকে তো আপনি আগে হারিয়েছেন
বাবা মাকে হারিয়েছি
আপনার লিটারালি তাহলে যদি এরকমই বলছেন যে তারা পারেনি তাহলে লিটারালি আপনাদের আপনার হাতে কিন্তু কিছু থাকছে না তাহলে একদম রিক্ত হস্ত সম্পর্কের দিক দিয়ে একদম খালি হয়ে যাচ্ছেন
আমি একটু বলে নি শেষ করতে হবে না তো তখন উনি খুঁজে পাচ্ছিলেন না ওনার জায়গাটা উত্তরার তখন তো ওইটা ছিল সম্ভবত 84-85 সালের দিকে তো দলিলটা ছিল খুঁজে পাওয়া গেল বাড়ি শুরু হলো তখন উনি বললেন যে এখানে তিনটা হবে একটা জুলি একটা সুমি সরি আমি তো নামগুলো বলে দিচ্ছি যাই হোক
দুই মেয়ে এবং আপনি
আমি আর বনানীর যে বাড়িটা সেটা ছেলের
আচ্ছা
এইটা যখন বাড়ি হয়ে গেল আপনারা সাধারণত জানেন যে আমাদের চাপাই নবাবগঞ্জের মানে ঢাকা শহরে রাজমিস্ত্রির ছেলে পিলে বেশি থাকে
বেশি কাজ করে
তো একটা ছেলে ছিল ও আমার খালা শ্বশুর বাড়ির দিকে ছিল আমাকে চিনত যখন হয়ে গেল বাড়িটা তখন ও আমাকে এসে বলছে আপা মানে যেভাবে বলে আমার দেশের ছেলে আপা জি আমি কি কি হলো তুমি কিছু বলতে চাও পানি দিব চা দিব হ্যাঁ দেন কিন্তু আমার মনটা খুব খারাপ জি আপা কেন আপা এই বাড়ি কিন্তু আপনারও না আপনার ছোট মেয়েরও না কার আপনার বড় মেয়ের তুমি জানো ভালো করে কারণ আমি সংসার নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেলাম যে পরে আর আমি যেতে পারতাম না। বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন ছিল, কিন্তু বাড়িটা দোতলা হলো, মেয়ে থাকবে নিচে, উপরটা নিশ্চয়ই ভাড়া হবে বা কিছু হবে। তো আমি এটা নিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার কাজ হয়ে গেছে, তুমি চলে যাচ্ছ? তো বললো হ্যাঁ আমি চলে যাচ্ছি। তো চলে গেল। সেই দিন আমার আর মনে নাই, কারণ বাড়িতে অনেক লোকজন থাকে। তো আমি যখন আমার হাজবেন্ড এলো ঘরে, সেই দিন বোধ হয় বলিনি, তারপর এমনি কথা প্রসঙ্গে বললাম যে বাড়ির কাজ শেষ হলো? বললো হ্যাঁ শেষ হয়ে গেল। দুলাল চলে গেল? বললো হ্যাঁ চলে গেল। তবে ও তুমি বোধ হয় এইরকম বলতে চাচ্ছ, দুলাল তোমাকে বলে গেছে যে দোতলা হয়েছে, বাড়ি নিয়ে কি করবা বলো? বাড়ি নিয়ে অনেক ঝামেলা হবে, বিল কি ট্যাক্স দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, অনেক ঝামেলা, বাড়ি নেওয়ার দরকার নাই এসবের। তো আমি বললাম আমি তো বলিনি যে আমি বাড়ি নিব, এটা তো আমার ভাইও বলেনি, এটা তুমি বলেছিলে যে বাড়ি তোমার নামে হবে, আর তুমি বোধ হয় জানো না। আমি এটা বলেছিলাম, শেষ করে দেব
না, প্লিজ আপনি আপনার মতো কন্টিনিউ করেন।
আমি এটা বলেছিলাম যে এই বাড়ি তো আমার থাকতো না, কারণ আমি আমার বাড়িটা, এই বাড়িটা আমার নাতি বা নাতনি যেই হতো তাদের নামে আমি দিয়ে দিতাম। তো উনি কিভাবে নিল আমি জানি না, আমি এটা বললাম, তারপরে এটা চলে গেল, থেকে গেল, আমার নামে আর কিছু হলো না। না হতে ওই ব্যাংকে কিছু টাকা পয়সা, ওই সেভিং সার্টিফিকেট, তারপরে আইসিবি সার্টিফিকেট, এই সব থাকলো আমার নামে, থাকলো সেসব হলো, আমার কাছেই থাকতো। আর আমার ঘরে কিছু ফার্নিচার উনি বানিয়ে দিয়েছিল, সেটা স্টিলের আলমারি ছিল, কাঠের আলমারি ছিল, খাট ছিল, শোকেস ছিল, ড্রেসিং টেবিলটা তাদের আগে থেকে ছিল। বাড়িটা পরিপূর্ণভাবে আমি যেমন মনের মাধুরী মিশিয়ে মানুষ নিজের সংসারকে সাজায়, ঠিক তেমনি করে আমার সংসারটাকে আমি সাজিয়েছিলাম। তারপর সেই সময় এলো যে আমার হাজবেন্ড ভালো মানুষ, সারাদিন কাজ করেছে, সারাদিন কাজ করে গিয়ে সেটা ছিল 2001 সালের মে মাস 8 তারিখ। ভালো মানুষ সারাদিন কাজ করে গিয়ে, ঘরে টিভি ছিল, মেয়েরা টিভি কিনে দিয়েছিল, আমার হাই প্রেশারের জন্যে ঘরে এয়ার কুলারও লাগানো হয়েছিল, সব কিছুই ছিল। তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, নিয়ে যাওয়া হলো তাকে, উনাকে, উনি শিকদারে যাব, শিকদারে যাব, কিন্তু উনার শিকদারে যাওয়া হলো না, সোরাত দিতে যাওয়া হলো। গাড়িতে আমি যেতে পারিনি, পরে বড় মেয়েটাকে বললাম যে তোমার আব্বাকে নিয়ে চল, গেল চলো আমরাও যাই। গিয়ে দেখলাম যে উনাকে সোরাত দিতে নিয়ে গেছে ছেলে, ছেলের বউ, ভাসুরের ছেলে, ভাসুরের নাতি, এরাই। তারপরে ওনাকে আইসিউতে রাখা হলো, রাত 9:30 উনি অসুস্থ হলো, আর তখন বোধ হয় রাত 2টা বাজে, 2টার সময় সোরাদির যে ডিরেক্টর, সে এসে আমাকে বলেছিল যে স্যারের ইনসুলিন দিতে হবে, তো কিছু খাবার দরকার। এমন সময় আমার ছেলে আমাকে এসে বলেছিল যে আম্মা আব্বাকে পেসমেকার লাগবে, আপনার কাছে টাকা আছে? আমি বলেছিলাম যে হ্যাঁ, নিচে তলা ভাড়া দিয়েছে 25-30 হাজার টাকা, 5,000 টাকা খরচ হয়েছে, 25,000 টাকা আছে, তা আপনি যান বাসায় গিয়ে টাকাটা নিয়ে আসেন, পেসমেকার লাগাতে হবে। তারপর আমি গেছিলাম, গিয়ে টাকাটা এনে দিয়েছিলাম। কিন্তু যে মুহূর্তে আমার হাজবেন্ড পৃথিবী থেকে যায়, যখন মনে হচ্ছিল যে আমার হাজবেন্ডের মাথায় একটা হাত ছিল আর হাজবেন্ডকে ধরে রেখেছিলাম, আমি তখন বলছিলাম তোমার কেমন লাগছে, শেষ কথাটা বলেছিল সে যে আমার খুব অস্বস্তি লাগছে, আমার ভালো লাগছে না, তখন আমি ডাকলাম যে তোমরা আসো, তোমার আব্বার কাছে সবাই এলো। ওই মুহূর্তে আমার ছেলে, আমার হাজবেন্ড যখন আমার দুনিয়া পৃথিবী থেকে চলে যাচ্ছে আল্লাহর কাছে, আর আমি চিৎকার করে কেঁদে উঠেছিলাম, ওই মুহূর্তে ছেলে আমাকে গগন বিদারী চিৎকার করে আমাকে ওই আইসিউ থেকে বের করে দিয়েছিল, এটা আমি বলতে পারিনি, এটা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমার জীবন থেকে আমার স্বামী, আমার সবকিছু চলে গেল। সেই সময় আমাকে আমার স্বামীকে দেখতে দেওয়া হয়নি, আমাকে রুম থেকে বের করে দেওয়া হয়েছিল, আর সঙ্গে ছিল আমার ভাসুরের ছেলে। আমি তখন সহ্য করতে না পেরে পিছন দিক থেকে গিয়ে দেখছিলাম যে আমার স্বামীকে যদি আমি একটু দেখতে পাই, তো দেখলাম আমার স্বামী ওখানে নাই। আমি আবার দৌড়ে এলাম, কোথায় আছে যে দেখলাম পাশের রুমে একটা তখন আমার ছেলে আমাকে ছুতে দিল না, বললো না আপনি ছুবেন না। আমি আর আমার স্বামীকে ছুতে পাইনি। আমি জানি না কেন এটা হয়, সে স্বামী মারা গেলে সে স্বামীকে একটু ছুতে পাবো না, দেখতে পারবো না। আমার স্বামীকে নিয়ে যাওয়া হলো, আমি মনে হচ্ছিল আমি কাঁদতেও পারছি না, নিয়ে যাওয়া হলো। সেদিন অযোধ্যায় বৃষ্টি হচ্ছিল, আমার স্বামীকে আবার রাখা হলো বাড়িতে হিমঘরে, যে ছোট মেয়েটা ইতালি থেকে আসবে তারপরে ওনার কবর দেওয়া হবে। যখন ছোট মেয়েটা ঢাকা এয়ারপোর্টে এসেছিল, তখন ছেলে মেয়েরা গেছিল, বলেছিল যে চলো আব্বার কাছে। সে নাকি বলেছিল, আমি পরে শুনেছিলাম যে না, আব্বা তো চলেই গেছে, আজকে আম্মার কাছে কেউ নাই, আম্মার কাছে মনে হচ্ছে যে আম্মার পায়ের নিচে মাটিটাও নাই, আম্মার সামনে গিয়ে দাঁড়াবো। সত্যি সে এসেছিল, কিন্তু আমি তো সব শেষ করে দিলাম, আমার সব চলে গেল, আমার কেউ রইল না। একটা মানুষের জন্যে আমি যে এত কষ্ট পাবো আমি কখনো ভাবিনি, কখনো চিন্তা করিনি। যে আমার নাতি নাতনিরা কথা বলতে শিখেছে, তখন বলেছে মা আম্মু, আর আজ তারা কোথায় আমি কোথায়। 2001 সালে চলে গেল যখন, 2003 সালে গেছিলাম ইতালি ছোট মেয়ের কাছে, এসে দেখলাম আমার ছেলে এই বাড়ি ভাঙবে, ভেঙে অ্যাপার্টমেন্ট বানাবে, এত নিষেধ করেছিলাম, শুনেনি। আমি অ্যাসেটে গিয়ে দিয়েছিলাম সিগনেচার, বাড়ি বানিয়েছিল, কিন্তু আস্তে আস্তে পরিবর্তন, আমাকে বাড়ি থেকে বের করার জন্যে কত রকমের যে পদ্ধতি, দেখলো না আমি কল্পনাও করতে পারি না। ওই নাতি নাতনির নাম কোনোদিন বলিনি, বলেছি বুড়ি, পুতুল, গুড়িয়া, বুবু, আপু, নাতিকে বলেছি ভাইয়া। আজ আমার ছেলে কোথায়, আমি কোথায়, আমি বাড়ি থেকে বের হইনি। যখন মনে হচ্ছে যে আমার উপর কিছু একটা হচ্ছে, আমি বুঝতে পারছিলাম না, অ্যাপার্টমেন্টে নতুন এলাম, পরিবর্তন শুরু হলো, শুরু হতে 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 একদিন মনে হলো যে এরকম হচ্ছে, আমি যাই, আমার এক মামা আছে ওনার কাছে যাই, যদি কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে এসবের অবসান হোক। আমি যে সেই এলাম এক কাপড়ে, আর আমি বাড়ি যেতে পারলাম না, গেলাম, এসেছিলাম 2007 সালের 14 নভেম্বর সিডোর, সেই সিডোরের দিন বেরিয়েছিলাম। কিন্তু যখন বের হয়ে এলাম, আর আমি ফিরে যেতে পারলাম না, গেছিলাম 2008 সালে, সেটা জুন মাস ছিল, এই মাসে আমার বিয়ে হয়েছে। আমার ছেলে আমাকে বাইরে থেকে এমন করে বের করলো, বলল এক থেকে পাঁচ গুণার মধ্যে যদি আপনি না যান আইনের আশ্রয় দিতে বাধ্য হব। যে ছেলে আমাকে হাত দিয়ে, যে হাতে ধরে আমাকে বরণ করে বাড়িতে নিয়ে গেছিল, সেই ছেলের মুখ দিয়ে শুনলাম আমি যে এক থেকে পাঁচ গুণার মধ্যে যদি আপনি না যান তো আমি আইনের আশ্রয় দিতে বাধ্য হব। তখন আমি চলে এসেছিলাম। আবারও 2012 সালে আমি ফোন করেছিলাম, তখন বলেছিল আপনি যদি আমাকে ফোন করে বিরক্ত করেন তো কোম্পানিকে বলে আপনার ফোন আমি বন্ধ করে দিব, আইনের আশ্রয় নিতে বাধ্য হব। আমি ভাবি যে আমার ছেলে কেন আইনের আশ্রয় নেয় না, না আমাকে একটা গ্লাস দেয়া হয়েছে পানি খাওয়ার, না আমাকে একটা তোষক বালিশ দেয়া হয়েছে, আমার ঘরে এত কিছু, আজ আমি একটা হোস্টেলে বাস করি, এই হোস্টেলে জীবন যে আমার কত অসহ্য জীবন হয়ে গেছে, আমি আর পারি না, 2009 সাল থেকে আমি হোস্টেলে আছি। এইটা যখন আমার ছেলে আমাকে চেষ্টা করতে লাগলো আমি যেন বৃদ্ধাশ্রমে উঠে যাই। কেমন করে মুখ থেকে বের করেছিল যে আমি বৃদ্ধাশ্রমে উঠে যাই, বলার সময় কি একবারও ভাবেনি যে আমারও মা বাবা ছিল, আমি উঠিনি বৃদ্ধাশ্রমে। আমি এক সময় আমার সঙ্গে পরিচয় ছিল একজন ব্যারিস্টার মহিলার, আমি ওনার কাছে গেছিলাম যে আপা আমার এই অবস্থা, উনি সেই সময় আমাকে দেখে খুব অবাক হয়েছিল এবং বলেছিল যে আমি আপনাকে পরে জানাবো। আমি যখন গেছিলাম তখন বলেছিল যে আপনাকে কোনোদিনই নিবে না, আমি বলেছিলাম কেন নিবে না, আমার মনে হচ্ছে আপনার সিগনেচার নকল করে আপনার ছেলে আপনার অংশটা নিজের নামে করে নিয়েছে। তার আগে আমি যা যেখানেই গেছি এমন এমন লোকের কাছে গেছি, ক্ষমতাসীন, এতই ক্ষমতাধর তারা, ইচ্ছা করলেই আমার ব্যাপারটা দেখতে পারত, আমাকে বাড়িতে, আমি শুধু বাড়িতে যাব, বাড়িতে যাব, আমার বাসায় নিয়ে চলেন, আমাকে আপোষ করে আমার বাসায় নিয়ে চলেন। আমি শেষ গেছিলাম 2014 সালের বোধহয় ডিসেম্বর ছিল, তা আমি গিয়ে বলেছিলাম যে এটা আমার ছেলের বাড়ি, আমার নাতিকে আমি স্বপ্নে দেখেছি, আমার খুব মন খারাপ করছে, আপনারা আমাকে একটু দেখতে দেন, না দেখতে চাইনি, আমাকে একটু ইন্টারকমে কথা বলতে দেন। জানি না সে ম্যানেজার ফোনটা নিয়ে গিয়ে কি করলো, কথা বললো বোধহয় আমার ছেলের সঙ্গে, তারপরে এসে সিকিউরিটি গার্ড এসে আমাকে বললো কথা বলেন, বোধহয় সব সবকিছু সাজানো ছিল, বোধহয় নাতি ওপরেই ছিল, নাতির কোনো দোষ নাই, যে বাচ্চা। আমি এত বলছি বাবু কথা বলো, বাবু কথা বলো, বাবুকে হয়তো নিষেধ আছে, বাবু কথা বলতে পারেনি, একটু পানি খাবো,
পানি। এই পরিস্থিতিগুলো আসলে এর 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 শেষ কবে হবে জানা নেই আমাদের। আপনাদের রাত বিরাত খারাপ করবার জন্য, আপনাদের মন খারাপ করিয়ে দেওয়ার জন্য ইন্টেনশনালি আমি এতে সময় কাজগুলি তাও করি তাও কিন্তু না, কিন্তু কথা হচ্ছে এগুলো নিয়ে যদি কথা বলা বন্ধ করে দিই আমরা, এগুলো যদি উপস্থাপন বন্ধ হয়ে যায় তাহলে ঘটনাগুলো,
সমত করেছি আমাকে বাচ্চা দুটো একবার দেখতে দাও, একবার দেখতে দাও, আমাকে দেখতে দাও, হয়নি, কিন্তু ওইটুকু বলে আমি শেষ করে দিই যে আমি যখন গেছিলাম তারপরে যখন ম্যানেজার রেজাউল করিম তার নাম, সে এসে আমাকে বলল যে চলেন, তা যখন আমাকে রাস্তাটা পার করে দিল, আমি বললাম আপনার নাম কি? বললো আমার নাম রেজা। আমি বললাম আপনি কার সঙ্গে কথা বলছিলেন? মাহবুব স্যারের সঙ্গে। কি বললো? বললো ওই হাত ধরে রাস্তা পার করে দাও, যেখানে যেতে চাই চলে যাবে। এই কথাটা শুনে আমি হোস্টেলে গিয়ে সেদিন আর খেতে পারিনি, আমি নামাজ পড়তে পারিনি, আমি কিচ্ছু করতে পারিনি, মন হয়েছিল আর আমি কোনদিন ওই বাড়িতে যাব না। ঠিকই বলেছে, যে আমাকে বলেছে সে ঠিকই বলেছে, এইরকম না হলে কেন কেন ওরা আমার সামনে আসে না, কেন আমাকে বাড়িতে যেতে দেয় না? আর আমি যাইনি, আমার বলেনি যাওয়া নিষেধ, আমার কত কিছুই নিষেধ। এই 2016 সালে ছেলে মেয়েরা যখন আমার সামনে এলো, মনে হলো যে কিছুই হয়নি, আমার ছেলেকে দেখে আমি যে কিভাবে জড়িয়ে ধরেছিলাম ছোট মেয়েটাকে, আমার ভালো লাগেনি। আমাকে মা না বলে উনি উনি বলছিল, আমি তাই বলেছিলাম, দেখছেন লাইলি আপা, যার জন্য আমি এত করেছিলাম সে মেয়ে নাকি আমাকে উনি বলছে, এই মেয়েটার জন্য আমি এত করেছিলাম। আমার বাবা বলতো যে তোর সবকিছু তো তোর আম্মা করলো, তারা জেদ ধরলো যে হ্যাঁ হবে, সবকিছু হবে, এখন যেখান থেকে আমার রিজিকের টাকা আসে সেখানে। তো আমি বলেছিলাম যে না, আমি এখানে এসছি, এখানেই হবে। তারপর আর কোনো কথা নাই। এরপরে আমি ভিকটিম সাপোর্ট সেন্টারে গেছিলাম, সেখান থেকে আমাকে বনানী থানার ওসির কাছে নিয়ে যাওয়া হয়েছিল, সালাউদ্দিন সাহেবের কাছে। ভদ্রমহিলা খুব ভালো, ভিকটিম সাপোর্ট সেন্টারের উপকমিশনার ফরিদা ইয়াসমিন, উনি অনেক বুঝিয়েছিল আমাকে এবং বলেছিল যে স্যার উনি একজন ভালো মানুষের, ওনাকে দেখে বুঝা যাই হোক, এরকমভাবে বলেছিল। যখন আমার সামনে আমাকে বললো আপনার ফোন নাম্বার আপনার ছেলের আছে? আমি হ্যাঁ আছে। যখন আমি দিলাম, আমি সামনে বসেছিলাম, তখন বলছিল উনি আপনার মা এখানে আসছেন, আপনার ওনার যেটা পাওনা সেটা দিয়ে দেন। আমার ছেলে বোধহয় বলছিল কিচ্ছু পায় না, কোথায় এইভাবে বলছিল। তো তখন বোধহয় সারাদিন সাহেব মানে ওসি সাহেব বোধহয় সহ্য করতে না পারে, কেন কিছু পাবে না, কেন আপনি এরকম কথা বলছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার উকিলের সঙ্গে কথা বলবো। বাস এই পর্যন্ত রয়ে গেছে। আমার আর ভালো লাগছে না, আর আমার হোস্টেল জীবন আমি কাটাতে পারছি না, কেন আমার ছেলে এরকম করলো? আমি যাদের জন্য এত বড় কাজ করলাম, তারা কি ভুলে একবার চোখ বন্ধ করে যদি মনে করত? আমি বলতে চাই না, আমি যাদের মেয়ে ওই ঘরে তো অনেক মেয়েই আছে, আমার নাতনিকে কোথায় লাগবে? আল্লাহ তাকে তুমি হেফাজত করিও। একজনের মেয়ের ক্ষতি করার সময় ওই মেয়েটার দিকে যদি একবার আমার ছেলে তাকাতো, যে এই মেয়েটাও তো আমার। আল্লাহ আমি তোমাকে বলছি, আল্লাহ বুড়িকে তুমি হেফাজত করিও এবং তাকে তুমি অনেক সুখে শান্তিতে রেখো, বাবুকে তুমি অনেক সুখে শান্তিতে রেখো, কিন্তু আমার জীবনটা আমার ছেলে শেষ করে দিল। আমার জন্য 8,000 টাকা, সে বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক, আমাকে যেতে হয়, গিয়ে 8,000 টাকা এনে দিতে হয়, 4,500 টাকা চলে যায় হোস্টেলে, মাত্র 3,000 টাকা দিয়ে আমি কি করব, খাবো না কি করব? আমি তো একজন মানুষ, কেন এরকম হলো, কেন আমি বিচার পেলাম না, কেন আমার কিছু হয় না, কি এমন ঘটনা? এখন আমার মনে হচ্ছে যে আমার ছেলে আমাকে তো দেখেই গেল, আমার শরীরের অবস্থা, আমি যদি এখনই মারা যাই, হ্যাঁ বুদ্ধিজীবী কবরস্থানে আমার হাজবেন্ড নিজের কবরের কাছে আমার কবরের জায়গা কিনে রেখে গেছে, পাশে আমার বড় মেয়ের। আমি তো মারা গেলে যদি আমার কাফনের কাপড় আমার বোনের ছেলেরা দিবে, আমার বোন দিবে, আমার ভাইও তো চলে গেছে পৃথিবী থেকে, তাহলে আমি এত বড় একজন ডাক্তারের বউ হয়ে আমার এই করুণ অবস্থা কেন হবে? মনে হয় যে চিৎকার চিৎকার করে আমি ফাটিয়ে দিয়ে কিছু একটা বলি যে আমাকে কিছু দিয়ে দাও, আমি একটা ঘর ভাড়া নিব, আমি ইবাদত আমার ঠিক হয় না, আমার মন ভালো থাকে না, কিন্তু আমার সঙ্গে কথাও বলে না, কিছুই করে না। আমি বাধ্য হয়েছি এখানে এসে বলতে যে এটা গোপন, গোপনে আমি পৃথিবী থেকে চলে যাব। নীরবে নিভৃতে ওই হোস্টেলে রুমে আটটা মেয়ের মধ্যে আমি একজন বৃদ্ধা মানুষ, মানুষকে কৈফত দিতে 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 দশটা বছর কেটে গেল, দশ বছর না, আমি 2009 সাল থেকে আছি হোস্টেলে। যে আপনি কেন হোস্টেলে, আপনি কেন হোস্টেলে, আপনি কেন হোস্টেলে, আমার আর সহ্য হচ্ছে না, আমি আর পারছি না, আমি পেরে উঠছি না, আমার আর কিছু বলার নাই। এটা আমার গল্প না, আমার জীবন যে কত আমার কাছে অসহ্য হয়ে গেছে, এটা কোনো মানুষ সহ্য করতে পারে না। কি করে আমার ছেলে সহ্য করে, আমার বৌমা সহ্য করে, আমার মেয়েরা সহ্য করে, আমার নাতি নাতনি, তাদের কোনো অপরাধ না, আমার শ্বশুরবাড়ি কত লোক আছে, কেউ একবার আমাকে বলে না যে কেমন আছেন আপনি। কি বলবো আমি, আমার এই জীবনের করুণ পরিণতি। এই দেশে মেয়েদেরকে আমার বলা উচিত, যারাই পরের ঘরে ঘরে যাবেন আপনারা মেয়েরা, ভুল করেও অন্যের সন্তানের জন্য নিজের গলাতে নিজেই চাকু বসাবেন না। কেউ পরের কেউ কোনোদিন আপন হয় না, পর পরই থাকে, সেটা আমাকে বোঝানো হলো একেবারে কড়ায় গুন্ডায়।
অনুষ্ঠান শেষের দিকে চলে যাচ্ছি বন্ধু। আসলে যদি তাই হয় যে এরকম ভাবেই কেউ কাউকে নতুন করে আস্থা করার, আস্থা পাওয়ার সুযোগ না থাকে, এভাবেই যদি সবকিছু নষ্ট হয়ে যায়, যে কথা অনেক অভিমান নিয়ে অনেক কষ্ট নিয়ে যে মানুষটি বললেন, তার জীবন দিয়ে আজকে যে পরিস্থিতির সামনে এসে দাঁড়িয়েছেন তিনি, যেটা নিয়ে তিনি বলছিলেন যে কোনো না কোনো ভাবেই এটাই প্রমাণিত হয়েছে যে কেউ পর কখনো কখনো আপন হয় না। যাদের জন্য সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছেন, সবচেয়ে বড় যে স্যাক্রিফাইস সেটি হচ্ছে তার নিজের মাতৃত্বকে তাদের জন্য ছেড়ে দেওয়া, যাতে করে তাদের যত্ন আত্মীয়তে কোনো রকমের কোনো কমতি না হয়।
ভালোবাসার বাংলাদেশ, ভালোবাসার বাংলাদেশ,
কিন্তু তার বহিঃপ্রকাশ যদি এমন হয়, তার রিটার্ন যদি এমন হয়, তাকে যদি এইভাবেই নিভৃতে নীরবে, এবং যেটা তিনি বলছিলেন যেভাবে একদিন হয়তো শেষ হয়ে যাব, এভাবেই হয়তো হারিয়ে যাব কোনো এক সময়, আর নতুন করে হয়তো কেউ কাউকে, কারো মানুষ কারো কারো সন্তানকে আপন করে নিতে চাইবে না, নতুন করে যে মানুষটি আজকে ভালোবাসার বাংলাদেশে অতিথি হিসেবে এসেছেন সেভাবে হয়তো কাউকে আর আপন করে নিবে না, নতুন করে কেউ হয়তো কারো সন্তানকে নিজের ভালোবাসা দিয়ে এভাবে আপন করে নিবে না, নতুন করে কারো ভালোবাসাকে বাঁচিয়ে রাখার জন্য নিজের ভালোবাসাকে নিজের মাতৃত্বকে এভাবে গলা টিপে আর হত্যা করবে না। আমার বন্ধুরা এইসব বিষয় নিয়ে কি ভাবছে, তারা কি বলবে, আসলে এই ব্যাপারগুলোর এইভাবেই কি চলতে থাকবে মেঘলা দিনের পর দিন? আমার বন্ধুরা টেক্সটে যে ধরনের কমেন্টস করছে সেখানে কি ধরনের কমেন্টস আসছে, সে ব্যাপারগুলো আমরা একটু এই ফাঁকে জেনে নিব। এবং আমরা এই অনুষ্ঠানগুলো করি এই কারণে যাতে করে শুধুমাত্রই দীর্ঘনিঃশ্বাস, শুধুমাত্রই কান্না, শুধুমাত্রই হাজারের কারণে আমরা কিন্তু আমাদের আপনাদের আপনাদের রাতের এই ঘুমটাকে নষ্ট করতে চায় না, আপনাদের কষ্টের কারণ হতে চায় না। আমরা শুধুই চাই না যে আমাদের ভালোবাসার বাংলাদেশের ইথারে শুধুমাত্র এই কষ্ট মিশে থাকুক, আমরা চাই একটা রিটার্ন, আমরা চাই একটা সলিউশন। আমরা তো বিনয়ের সাথে বহু আগে থেকেই বলে আসছি ভালোবাসার বাংলাদেশ একটা ওয়ে ফরওয়ার্ড, ভালোবাসার বাংলাদেশ একটি প্ল্যাটফর্ম, ভালোবাসার বাংলাদেশ একটি কণ্ঠস্বর, ভালোবাসার বাংলাদেশ এমনই একটি গেটওয়ে যে গেটওয়ের ভেতর দিয়ে আমরা একটা সলিউশনের দিকে তাকিয়ে থাকি, একটা টানেল যে টানেলের ভেতর দিয়ে আপনাদের মতো অনেক সক্ষম মানুষ আছে, আমি হাতে সাম অনেক বেশি অসহায়, অনেক বেশি নস্যি, অনেক বেশি ছোট ক্ষুদ্রকায়, কিন্তু আমি জানি
যে আমার এই অনুষ্ঠানটি যারা শোনেন তাদের মধ্যে অনেকেই অনেকেই আছেন অনেক বড় রকমের সক্ষমতা রাখেন, অনেকেই আছেন যাদের এই ক্ষমতা আছে, যারা যে মানুষগুলোর কথা উনি বলছিলেন কষ্টের সাথে দীর্ঘ নিঃশ্বাসের সাথে কান্নার সাথে জীবনের একদম পৌঢ়ত্বে এসে পৌঁছেছেন, জীবনের প্রথম দিন থেকে আজ অবধি শুধুই বঞ্চনার মধ্য দিয়ে যার বসবাস, এটার জন্য কোনোভাবেই তিনি দায়ী ছিলেন না। একটা সময় দায়ী ছিল এদেশের প্রেক্ষাপট, এদেশের সামাজিক ব্যবস্থা, এদেশের মুরব্বিয়ানা যারা চাপিয়ে দিয়েছিল তার উপরে এই সিদ্ধান্তটি। তখন যদি তিনি ফুৎকার দিয়ে সমস্ত কিছু কুড়িয়ে দিতেন, একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিতেন, তখন বলতো যে মেয়ে কিন্তু কুলাঙ্গার, মেয়ে তার সংসারে দেখো তার বংশে কিভাবে কালিমালেপন করে দিল। তিনি তখন মেনে নিয়েছিলেন মুরব্বীদের কথা, তিনি মেনে নিয়েছিলেন তার ভাইয়ের কথা, শুধু আফসোস করে বলেছিলেন 100,000 টাকায় বেচে দিলে আমারে তোমরা ওই ওই পরিবারের কাছে। তাহলে একটা মেয়ে যখন তার নিজের অনেক বড় রকমের ক্ষতি হয়ে যায়, তার স্বপ্ন যখন তার সামনে চুরি হয়ে যায়, তার সমস্ত কিছু যখন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তখনও যখন মুখ বুঝে একটা মেয়ে সহ্য করে নেয়, তার পরিবার, তার সমাজ, তার সংসারের কথা চিন্তা করে, তার বংশের কথা চিন্তা করে, তার তার পরিণতি যে কত ভয়াবহ হতে পারে সেটি তো আপনারা সেই মানুষটির মুখের এই সমস্ত উপস্থাপন শুনেই বুঝতে পারলেন। আবার সেই মেয়েটি যখন মা হয় তখন নিজের মাতৃত্বকে গলা টিপে শেষ করে দেয় যাতে করে অন্যের সন্তানরা বেঁচে থাকে, তারা সুখে থাকে, সেই চিন্তা করে। তার ভালোবাসার মানুষ যাকে তিনি পরবর্তীতে স্বামী হিসেবে যেহেতু তার ঘরে গেছেনই তখন সমস্ত কিছু মেনে নিয়েছেন, তার ঔরসে জন্ম নেওয়া সেই মানুষগুলোর মূল্যায়ন করতে গিয়ে নিজের মাতৃত্বকে গলা টিপে হত্যা করে যে মানুষটি। তার রিটার্নেও যখন তার কাছে কোনো কিছু থাকে না, একেবারে অন্তঃসার শূন্য হয়ে, কপড় দক্ষিণ হয়ে, একেবারে সমস্ত কিছু ইকুইভ্যালেন্ট টু জিরো, যার পুরো এই জীবনগাথা, পুরো এই পথ চলা যেন শূন্যতে পরিণত হয়, তখন নতুন করে আর কেউ কি এ ধরনের সিদ্ধান্ত নিতে সাহস পাবে? এখন অদূর ভবিষ্যতে যদি কোনো মেয়ে তার এরকম সিদ্ধান্তের সময় যদি তার সমাজের সংসারকে বিধ্বঙ্গুলি দেখায়, যদি পরিবারের বিরুদ্ধে চলে যায়, যদি সমাজের বিরুদ্ধে চলে যায়, যদি তার বংশের চুনকালি মাখিয়ে সেই মেয়েটি যদি চলে যায় অন্য কোনো ছেলের হাত ধরে, তখন কি কেউ আমি আপনি দোষ দেওয়ার কোনো এখতিয়ার রাখবো? আমি কি বলবো যে মেয়েটি কুলাঙ্গার? আমি কি বলবো যে দেখো মেয়েটি তার সমাজ, তার সংসারের কাছে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তার 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 বংশের মুখে চুনকালি মাখিয়েছে? এই যে টিপিক্যাল ওয়ার্ডগুলো ব্যবহার করি সেটি বলবার ইখতিয়ার কি আমরা রাখি? তাই যদি করত সেই মেয়েটি, সেই ছোট বয়সী সেই মেয়েটি, তাহলে তো আমার মনে হয় যে এত এত ডিজাস্টারের মতো অন্তত পড়তে, এর চাইতে খারাপ আর কি হতে পারে? যেমন আছে এখন অন্তত এর চাইতে কিছুটা হলেও তো ভালো থাকতো। নিজের পছন্দ নিয়ে কারো হাত ধরে যদি ভেঙে যেত, আমি আপনি হয়তো সমালোচনার ঝড় তুলতাম, আমি আপনি বলো রে গেল রে সব শেষ হয়ে গেল, দেখো অমক ঘরের মেয়ে চুনকালি মাখিয়েছে, নিমতলার ওই যে মেয়েটি, সুন্দরী মেয়েটি চুনকালি মাখিয়েছে। একদিকে সমাজ বাঁচাতে গিয়ে তার আজকের এই অবস্থা, তার জীবনের হাল খতিয়ান দেখুন, তার জীবনের পুরো চৌথা বানান, ইজ ভেরি ইকুইভ্যালেন্ট, ইটস এ বিগ জিরো। অথবা তিনি যদি সতর্ক হতেন মা হয়ে যখন আসলেন এই পরিবারে, যদি নিজের সুবিধাটা, নিজের স্বার্থটা প্রথম থেকেই বুঝতেন, নিজের উদরে জন্ম নিত সন্তান যদি নিজেরটা পুরোপূর্ণভাবে বুঝে নিতেন, যাদের ভালো বুঝতে গিয়ে সমস্ত জীবনকে শেষ করেছেন তা না বুঝে নিজেকে নিয়ে যদি ব্যস্ত থাকতেন, তাও তো তিনি ভালো থাকতে পারতেন, তাহলেও তো তার শান শওকতের কোন রকমের অভাব হতো না আজকে এই বয়সে এসে। তখন কিন্তু আমরা ওই কথাই বলতাম, ওই কাজটা করতে গেলে হয়তো বলতাম যে দেখো সৎ মায়ের সংসারে কি একটা অবস্থা এই ছোট ছোট বাচ্চা কাচ্চা এই সন্তানগুলো। কিন্তু অবস্থা যে পর্যায়ে এসে পৌঁছেছে ওটা করলে তো অন্তত মানুষটি ভালো থাকতেন। সো সমাজকে বাঁচাতে গিয়ে, সংসারকে বাঁচাতে গিয়ে, নিজের বংশে চুনকালি না মাখে সেই ব্যাপারটা সামাল দিতে গিয়ে, সবকিছুর জন্য যে মানুষটিকে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছে সেটি হচ্ছে আজকের ভালোবাসার বাংলাদেশের আগত অতিথিকে। সমাজ হয়তো বেঁচে গেছে, বংশ হয়তো চুনকালি মাখা থেকে রক্ষা পেয়েছে, সৎ মা সেই কালিমা থেকে হয়তো পুরো ব্যাপারটা মুক্তি পেয়েছে, কিন্তু মানুষটা তো শেষ হয়ে গেছে, মানুষটা তো ধ্বংসের একদম কাছাকাছি এসে পৌঁছেছে। আমি ক্ষুদ্র, আমি নিঃশেষিত একটা ব্যক্তিত্ব, কিন্তু অনেকেই তো আছেন যারা এই অনুষ্ঠানটি শুনছেন, যদি মনে হয় যে না কোনটা জাস্টিস, কোনটা করা উচিত,
যে মানুষটির জীবন পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে শুধু আরেকজন মানুষদেরকে দাঁড় করাতে গিয়ে, তার পক্ষে কারো না কারো কিছু বলা উচিত, কিভাবে তাকে সঠিক ন্যায় বিচারটা দেওয়া যায়। আমরা জানি না যে অ্যাকচুয়ালি সঠিক ব্যাপারটা কি, কারণ আমরা বোথ পার্টির কথা এখানে শুনবার কোনো সুযোগ আমাদের নেই। আমরা প্যারালাল কোনো আদালত এখানে চালাই না, সেই দৃশ্য তো আমরা দেখাবো না, বাট আমরা শুধু একজন যিনি বলতে এসেছেন তার উপস্থাপন আমরা আজকে উপস্থাপন। ব্যাপারটা যদি তাই হয়ে থাকে তাহলে ন্যায় বিচারের স্বার্থে হলেও এই মানুষটির পক্ষে সে মানুষজন দাঁড়াক যাদের ক্ষমতা আছে, যাদের সক্ষমতা আছে, নাহলে ওদের ভবিষ্যতে কেউ আর পরিবারের কথা চিন্তা করবে না, কেউ অন্য কারো মানুষকে আর আপন করে জানবে না, কেউ ভালোবাসাকে এইভাবে কেউ বুকের মধ্যে ধারণ করবে না। সবাই এমনি এমনিতে অনেক বেশি স্বার্থপর, অনেক বেশি অস্থির, এই ভালোবাসাটা দিন দিন আরো অনেক বেশি দূরে চলে যাবে। এতে আর কিছু না, সমাজের যে বন্ধন সেটা ভেঙে যাবে, আর কিছু না, সামাজিক যে ভালোবাসার এই যে উপলক্ষ সেগুলো নষ্ট হয়ে যাবে। দেশ তো থাকবে ঠিকই, সমাজ তো থাকবে ঠিকই, যেটি সত্যি ইট কাঠ পাথর আর কংক্রিটে চাপা পড়ে যাবে, পুরো এই দেশ এবং সমাজ, যে সমাজ নিয়ে এত গর্ব করি আমরা, যেখানে ভালোবাসার এত বেশি বেশি কথা বলি, সেটা একটা সত্য ধ্বংসস্তূপে পরিণত হবে। আমরা কিছু ফোন কল নিব,
ফোন কল নেবার আগে কিছু এসএমএস আর কমেন্ট পড়ে নিচ্ছি। আছেন আমাদের সাথে আল মামুন, মনজুরুল আল মামুন লিখেছেন, খুব কষ্ট লাগছে, আল্লাহ দুনিয়াতে কি কেউ নাই এই সন্তানের বিচার করার, তোমার কাছে এর বিচার খোদা। মোহাম্মদ দীপ্ত আছেন লিখেছেন, এমন ছেলের জীবনী বৃথা। রেজাউল করিম আছেন গাজীপুর থেকে, উনি আমাদের গল্পটা শুনছেন। ওমান থেকে আরেকজন বন্ধু আছেন, আছেন আমাদের সাথে রুম্পা, লিখেছেন, গুরু প্লিজ আমি এই মায়ের সাথে কথা বলতে চাই আমাকে।
ওকে, দ্য ফোন কল ইজ ওপেন, আমরা কিছু টেক্সট তো নিচ্ছি, কিছু ফোন কল নি। আর বলে রাখা ভালো, আবারও আমি কথাটা পুনরাবৃত্তি করি যে আমাদের পক্ষে সম্ভব না যে কোন কোন ইনফরমেশন সঠিক বা বেঠিক সেই ব্যাপারগুলো পরখ করে দেখা, যেহেতু বোথ পার্টির কমিউনিকেশনের সুযোগ এখানে নাই। তবে যাদের সম্বন্ধে উনি কথা বলছেন তাদের কেউ যদি আমাদের সাথে কমিউনিকেট করতে চান বা কথা বলতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন, কি ওভার ফোনে বা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন। আপনাদেরকেও কিন্তু আমাদের এই ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে কথা বলার সুযোগ করে দিব। বাট যিনি আজকে আমাদের অতিথি তার কথা যদি পুরো অর্থেই আমরা সঠিক ধরে নিই তাহলে তার প্রেক্ষিতে যে কথাগুলো বলাটা ডিমান্ড করে আমি হেতেশাম সেই কথাগুলোই বলবার চেষ্টা করেছি, এবং আমরা সব কথাই যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা সেটি আশা করব ন্যায় বিচারের স্বার্থে যেই ভূমিকাটা রাখা উচিত, যাদের সক্ষমতা আছে তারা যেন সেই সক্ষমতা নিয়ে এই মানুষটির পাশে এসে দাঁড়ায়। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে আমরা কিছু ফোন কল নিয়েই অনুষ্ঠানটিকে শেষ করব।
ফোন কল নিতে চেষ্টা করছি।
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। জি
জি গুরু, আমি রুনা বলছিলাম, আপনার বন্ধু রুনা।
হে রুনা, শুধু রংপুর থেকে
না গুরু, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছিলাম রুনা।
না, আমি বলছি আমার ওই যে দৃষ্টি প্রতিবন্ধী রুনার কথা। তুমি ভালো থেকো। আমাদের আজকের এই কথাগুলোর মেইন উদ্দেশ্যই হচ্ছে মানসিক ভালোবাসার জন্য যে সাপোর্টটা তোমরা দাও সেটি তো ঠিকই আছে, বাট আমরা চাচ্ছি অ্যাকচুয়ালি জাস্টিস, আমরা চাচ্ছি ন্যায় বিচার। উনার যেটি প্রাপ্য, উনি যেটি উনার প্রাপ্য হওয়া উচিত সেটি তার কাছে ফিরে আসুক। আমরা এটির জন্য আমরা এই কথাটি বলবার চেষ্টা করছি, এটি আর কিছুই না, এই বয়সের পৌরত্বে এসে সেটি যে তার লাক্সারি লাইফের জন্য প্রয়োজন তা কিন্তু না, বরং তার স্বামী, তার সন্তান, তার যে জীবন যেভাবে তিনি নির্বাহ করেছেন তার স্বীকৃতি হিসাবে হলেও এটি পাওয়াটা অনেক বেশি জরুরি, যাতে করে তার মনে হয় যার পুরো জীবনটা বৃথা ছিল না।
উনি তো সংসারের জন্য অনেক কিছু করছেন, তাহলে উনি কেন নির্বিচার পাবেন? ইনশাআল্লাহ,
উনি ইনশাআল্লাহ, অফকোর্স। রুনা ভালো থেকো, আবারও কথা হবে তোমার সাথে, আমরা আরো কিছু বেশি বেশি কিছু ফোন কল নিব, এই কারণে রুনার সাথে কথা সংক্ষেপ করতে হচ্ছে। আমরা কিছু ফোন কল নিয়ে নিব, এই ফাঁকে কিছু টেক্সট তুই পড়তে পারিস মেঘলা।
অলরাইট, রাসেল আছেন আমাদের সাথে, লিখেছেন, হাইরে মানুষ, আমরা কোন পৃথিবীতে বাস করি? একটা মানুষ জীবনে নিজের সন্তান জন্ম না দিয়েও আরেকজনের সন্তানের প্রতি এত স্নেহ মমতা ভালোবাসা দেখিয়েও এইরকম জিনিসের এইরকম লাইফ ফেস করছেন।
হ্যালো, সালাম আলাইকুম। সালাম আলাইকুম।
হ্যালো, আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। জি, কে বলছেন, কোথেকে বলছেন?
জি, আমি আদমজি পিজের থেকে রাজু বলছি। গুরু,
রাজু, স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশে।
জি গুরু, চিনতে পারছেন, আমি কিছুদিন আগে ফোন দিছিলাম। সে রাজু।
ওকে রাজু, আজকে আমাদের অতিথির কথা আপনি শুনেছেন, রাইট?
জি জি গুরু।
কিছু যদি বলার থাকে আপনার পক্ষ থেকে।
জি গুরু, শুনে তো অনেক কান্নাম, অনেকটা দুঃখ লাগলো যে মানুষ এইভাবে হয়। আমরা তো অনেকটাই করা। এখন গুরু, সবচেয়ে তো বড় কথা যে আন্টির সবচেয়ে তো ভালো হবে যে আন্টির একটা নয় একটা বিচার হইলে গুরু, তার জন্য আমি একমত আছি।
সেটাই সেটাই আমরা সবাই চাই, যে যেটি হোক জাস্টিস থাকুক, ন্যায় বিচার হোক, সেই সেই অপেক্ষা আমরা সবাই মিলে আছি।
জি জি গুরু, তার জন্য গুরু আমরা যে কোনো হেল্প আন্টিকে দিতে চাই আমি।
ওকে, আপনাদের আপনাদের সকলের সহযোগিতা, সকলের ভালোবাসা আমাদের সাথে থাকুক, সেটি আমাদের কাছে চাওয়া। আরো কিছু টেক্সট, আর কিছু ফোন কল আমরা নিই অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। একদম শেষ প্রান্তে যদি আপনি কি একদম বিদায় নেওয়ার প্রাক্কালে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্য করে যদি কিছু বলতে চান, এবং আপনার এই কথার সাথে হাজারো মেসেজ, হাজারো টেক্সট আমাদের 16260 এই পোর্টে এবং আমাদের ফেসবুকে এসেছে, সবাই আপনার সাথে একজোট হয়ে সবার মধ্যে এই কষ্ট, এই দুঃখ, এই এই ব্যথাটা অনুরণিত হচ্ছে। কিন্তু এর মধ্যে অনেকে আছেন হয়তো যাদের মধ্যে অনেক সক্ষমতা আছে, তারাও হয়তো শুনেছেন, আমরা থাকবো আশায়, ভালো কিছু শুনবো সে প্রত্যাশায়, অ্যাটলিস্ট ন্যায় বিচারটা হোক, আপনার পুরো জীবনটা বৃথা ছিল না সেটা প্রমাণিত হোক। যে শেষ মুহূর্তে যদি কিছু বলেন আপনি।
বলার তো অনেক কিছু থাকে, কিন্তু এই মুহূর্তে আমার একটাই কথা, যদি আমার ছেলেকে কেউ বলতে পারত যে আমার ছেলে আমাকে এমন একটা অ্যামাউন্ট দিত যে যেটা আমি একটা দুই রুমের বাড়ি নিয়ে আমি সেখানে আমার জীবন যাপন করতে পারতাম, আমার ইবাদত করতে পারতাম, বা যেসব ছেলে মেয়েরা বলছে যে হ্যাঁ আন্টির পাশে দাঁড়াবো, অবশ্যই দাঁড়াবে, দাঁড়াতে পারে, এটা আমি শুকরিয়া আদায় করছি, কিন্তু যদি আমার ছেলে থেকেও আমাকে দিবে না, এইটা আমার কাছে ভালো লাগছে না।
আমরা সেই ন্যায় বিচারের প্রতীক্ষাতেই আছি। আমরা নেক্সট ফোন কলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, ওয়ালাইকুম
সালাম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন?
আমি তুলি বলছি, সেতুশরী থেকে।
জি তুলি বলুন।
আন্টির কথাটা আজকে শুনলাম।
জি,
আমি কি বলবো, আমার পার্সোনাল লাইফও এরকম আমি দেখেছি, আমার নিজের নানুর সাথে আমি এরকম দেখেছি। আন্টিটা না হয় আমি এটা বলতে চাচ্ছি না, নিজের ছেলে আসলে আর স্টেপ ছেলে বলে তো সেরকম কিছু না, যেহেতু উনি নিজের মনে করেই মানুষ করেছে। আমি আমার নিজের ফ্যামিলিতে দেখেছি, আমার নিজের মামা তার মাকে সে কতটা কষ্ট দিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আজকে সে এক বছর ধরে তার মেয়েদেরকে দেখতে পারে না, মানে সে বলতে পারে না, একটা বন্দি জীবন, কোন রকম সে একটা অ্যাপার্টমেন্টে আছে, তার নিজের বাসা থেকে তাকে সরিয়ে এনে তার স্বামী রেখে যাওয়া বাসা, মানে আমার নানায় রেখে যাওয়া বাসা, বিয়ের কয়দিন আগে, মানে আমার মামা রিসেন্টলি বিয়ে করেছে, বিয়ের কয়েকদিন আগে সে তার ভাইকে খুব সম্ভব বলেছে যে বাসাটা ভালো না, পুরনো বাসা, বলতে চালো নতুন সংসার, সে অ্যাপার্টমেন্টে চলে আসে, ওই বাসাটা ফেলে তাকে বোঝানো হয় আমার নানুকে। স্বাভাবিক, তার বয়স হয়ে গেছে 80 ঊর্ধ্ব, তার বয়স 85 মতো কাছাকাছি, সে নার্ভের পেশেন্ট, তাকে যে কতটা রকম টর্চার করছে আমি বলে বোঝাতে পারবো না। আমার আজকে আন্টির কথা শুনে আমি কি বলবো, আমি কথা বলতে পারছি তাকে, মানে কি বলবো, খাওয়ার টর্চার পর্যন্ত করা হচ্ছে, তার কিন্তু এনাফ আছে, তার মেয়েদেরও এবিলিটি আছে যে মেয়েরা তাকে রাখতে পারবে বা মেয়েরা তাকে লুক আফটার করতে পারবে। আমরা এক বছর ধরে আমার নানুর সাথে দেখা করতে পারি না, ইনফ্যাক্ট আমার কোনো খালারাও না, ইনফ্যাক্ট আমরা ফোনে পর্যন্ত কথা বলতে পারি না।
অনেক কৃতজ্ঞতা আপনার আপনার জন্য, আপনাদের এই যে ভোকাল হচ্ছেন আপনারা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য, এইভাবে যে দৃঢ় প্রতিজ্ঞ হচ্ছেন, আমার মনে হয় এইভাবে
অনেকভাবে ট্রাই করেছি, মানে অনেক অর্গানাইজেশন থেকে ট্রাই করেছি, মানে কি বলবো, মানুষ যখন আসলে বিপথে যায়, মানে অন্যায়ের দিকে যায়, সে একটার পর একটা করতেই যে থাকে, মানে আমি আসলে নিজে দেখতে পাচ্ছি।
জি, এবং এটা আমরা চাই, এটা চাই যে আপনাদের আপনাদের এই কণ্ঠস্বর এইভাবে উচ্চকিত হোক, আমরা চাই, আমরা চাই এইভাবেই আপনারা বলতে থাকুন, এবং এটি এটি কিন্তু খুব পজিটিভ দিক যে অ্যাটলিস্ট আমরা বলা শুরু করে দিয়েছি, অ্যাটলিস্ট এটার কারণে হলেও
ভেঙে পড়তে না।
জি,
অবশ্যই নিজের প্রাপ্যতার জন্য লড়তে, যাদের জন্য এতদিন করেছে তারা যেটা মূল্যায়ন করেনি তাদের জন্য অবশ্যই এখন নিজেকে নিজের জন্য লড়তে হবে।
জি তুলে, আমি খুব খুশি হয়েছি আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন বলে, এবং এত উচ্চকিত
জি প্লিজ, এইভাবে নিজেকে উপস্থাপন করেছেন এবং খোলামেলা ভাবে এই ঘটনাগুলোকে আপনি সামনের দিকে তুলে নিয়ে এসেছেন বলে এরকম কিন্তু অনেকেই ঘরের কোন কোনাতে জি ঘরের কোনায় এরকম অনেকেই কিন্তু পড়ে থাকছেন অবহেলায় অযত্নে। সো আপনারা যদি এভাবে এভাবেই যদি উচ্চকিত হন তাহলে আমার মনে হয় যে সবকিছু পরিবর্তন আসতে বাধ্য। অনেক অনেক ধন্যবাদ
জি।
আমরা সেই প্রতীক্ষায় থাকলাম যে আমরা বিশ্বাস করি যে মানুষের সহযোগিতায় অনেক বড় বড় কিছু হতে বাধ্য একটা। এবং আমি বারবার বলি একটা কথা মেঘলা, যে আমি না পারি, আমার ক্ষমতায় আমার মুরুদে না কুলোয়, কিন্তু মানুষ যেখানে আছে স্রষ্টা সেখানে থাকাটা, স্রষ্টার সেখানে এক্সিস্ট করাটা নাকি ফরজ হয়ে যায়। তাই যদি হয় এই কারণে কিন্তু অনেক বড় বড় ঘটনা ভালোবাসার বাংলাদেশের স্টুডিওর মাধ্যমে উপস্থাপিত হয়, রাইট মেঘলা? অনেক বড় বড় প্রমাণ কিন্তু আছে। আজও তোকে কিন্তু একটা সারপ্রাইজ আমি দিতে চলেছি মেঘলা, এবং সারপ্রাইজ দিতে চলেছি আমি সমগ্র দেশ, যারা এখন তো পুরো ন্যাশনাল শুনতে পাচ্ছে আমাদেরকে, পুরো পুরো বাংলাদেশ শুনছে এবং সেই সাথে শুনবে সমগ্র বিশ্ব। আরেকটি ঘটনার অবতারণা হতে যাচ্ছে, মনে আছে তোর ব্যাক ইন 2015 সালের 15 জানুয়ারি, মোস্ট প্রবাবলি 15 জানুয়ারিতে শাকিল নামের এক পাকনা এসেছিল, মনে আছে? শাকিল নামের এক পাকনা এসেছিল, পাকনার বয়স কিন্তু খুবই কম তখন, এবং কম বয়সে একটা ছেলে যে উথাল পাথাল করে দিয়েছিল ভালোবাসার বাংলাদেশের স্টুডিওকে।
আচ্ছা।
এবং তার কথা শুনে চারিদিকে কি এক ঝড় বয়ে গেছিল, ঝড় ঝড় বললে কমই বলা হয়, সাইক্লোনের মতো ভালোবাসার বান ডেকেছিল চারিদিকে, পাগল হয়ে গেছিল সবাই শাকিলকে নিজের কাছে নেয়ার জন্য। এই শাকিল বাড়ি থেকে খুব অভাবী ফ্যামিলিতে বড় হয়, এক পর্যায়ে বাড়ি থেকে বের হয়ে আসে, দেন স্টেশন স্টেশনে ঘুরে বেড়ায়, অনেক রকমের অনেক কাহিনীতে ভরা ওর জীবন। এ ধর একদম স্লামডগ মিলেনিয়ামের ক্যারেক্টার আর কি। এই শাকিলকে আমরাও চেষ্টা করেছি যে কিভাবে তাকে ভালো জায়গাতে দেয়া যায়। শাকিল কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী, অলমোস্ট চোখে খুবই কম দেখে, বাট আমরা আশায় ছিলাম যে ওকে কোনো না কোনো ভাবে কিছু করা যায় কিনা। দেন ফাইনালি শাকিলের কি হয়েছে, আজকে শাকিলকে হঠাৎ করে শাকিল এসে ঢাকা FM এর স্টুডিওতে এসে হাজির, এবং তার পরনের পোশাক দেখে আমি একরকম চমকে গেছি। স্কুলের ইউনিফর্ম পরিহিত, আর চেহারার মধ্যে যে জেল্লা আমি দেখতেছি, মানে হয় না একটু ভালো পরিবেশে থাকলে একটা চাকচিকন রূপ চলে আসে, স্পেশালি যে সে এখন আর প্ল্যাটফর্মে যে থাকে না, চেহারার মধ্যে সেটা একটা স্পষ্টতই প্রতিভাত। আমি অবাক হয়েছি, বারবার তাকাচ্ছি, বারবার স্টুডিও থেকে বের হয়ে ওকে দেখছিলাম আর বুকে জড়ায় ধরছিলাম আর বলছিলাম যে তুই তো হিরো হয়ে গেছিস, তো অনেক চেঞ্জ হয়ে গেছে। সেই শাকিল স্টুডিওতে আমার সামনে বসা, সেটাই বলছিলাম মেঘলা, আমি না পারি, আমি ক্ষুদ্র হতে পারি, আমি ছোট হতে পারি, কিন্তু সক্ষমতা আছে। এরকম প্রচুর মানুষ আমাদের এই ভালোবাসার বাংলাদেশের এই অনুষ্ঠানটি শোনেন, এবং এক এক সময় এক এক ফরম্যাটে এক এক রূপে এই অ্যাঞ্জেলরা উপস্থাপিত হন এবং যারা আমাদের সাহায্য করেন, এবং সেই কারণে আমি আজকের অতিথিকে নিয়ে কিন্তু অনেক বেশি আশাবাদী। মনে হয় কিছু একটা হবে, আমার কেন জানি শুধু এরকম মনে হয় যে মনে হয় কিছু একটা হবে, যেমনটি হয়েছে শাকিলের সাথে। কেমন আছিস শাকিল?
অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন।
হ্যাঁ,
বিশেষ করে গুরুকে দেখেই মনে হলো যে অনেক ভালো আছে, আর আমাকে দেখার পরে তো ভাবলাম যে আরো বেশি ভালো আছে। তো আমি তো যখন আপনাদের সামনে হাজির হয়েছিলাম তখন তো আপনারাই বুঝছেন যে আমার কথাগুলো কিরকম লাগছে আপনাদের কাছে, আর এখন আপনারা বুঝতে পারতেছেন আমি কিভাবে কথা বলতেছি।
এক্স্যাক্টলি আমি এটাই ভাবছিলাম, ওকে এভাবেই কথা বলেছে।
না না, তখন তো আবেগের ধর সে কি অবস্থা, তবে এরকম মুক্তি পেটিপেই কথা বলে আর কি।
আচ্ছা আচ্ছা,
চিনতে পারেনি তাই? তুই যে সে স্টার বুঝেনি। তারপর শাকিল কি হলো বলতো, তোর হঠাৎ করে এই পরিবর্তন কেমনে?
পরিবর্তনটা হলো যে আপনাদের এই জায়গায় যখন জীবনের গল্প বলতে আসি, আমি আপনারা তো জানেন আমি যে
প্ল্যাটফর্মে, তারপর বাসা থেকে চলে আসি এবং কি স্কুল থেকে চলে আসি, যে লেখাপড়ার যে একটা খরচ থাকে সেটা না মানে বহন করতে পারি, তখন আমার কিন্তু চোখে প্রবলেম আছে, সেটা কিন্তু গুরু বলেই দিয়েছে আপনাদেরকে। তো তারপর আমি ওই জায়গায় চলে আসি, তো তারপরে আমাকে অনেক ধরনের অনেকে কথা বলতে থাকে, তো সেগুলো আমার আর ভালো না লাগে, না লাগাতে আমি 5 দিন ওই জায়গায় ওয়েট করি প্ল্যাটফর্মে, কিছু খাচ্ছি কিছু খাচ্ছি না। তো তারপরে আমি একদিন চিন্তা করলাম এবিসি রেডিওর অফিসে যাব, তো ওদের অফিসে আসলে যে গুরুরই কলিগ হয়তো বা, যে নামটা আমার আরজি কিবরিয়া, ওনার উনি ছিলেন না, তাই আমাকে একজন অ্যাড্রেস দিয়ে সুহাগ ভাইয়া মনে হয় আমাকে অ্যাড্রেসটা দিয়ে পাঠিয়েছিলেন ঢাকা এফএম এর জায়গায়। তো তারপরে আমি পরের দিন গুরুর সঙ্গে কথা বলি, তো গুরু বলে যে সমস্যা নেই, তোমাকে আমাদের জায়গায় সুযোগ করে দিব। তারপরে গল্পটা শোনার পরে অনেকেই দায়িত্ব নিতে চাইছে এবং কি অনেকে আসছিল আমাকে দেখার জন্য, আমি অনেক বেশি তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার মতো একটা ছেলেকে তারা দেখার জন্য আসছে। তো তারপরে আমার কাহিনীটা কোন এক মাধ্যমে, যে আপনারা বর্তমানে যাকে যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এক সময় ফুটবলার ছিলেন সে নামে চিনেন, তো উনি আমার কাহিনীটা কোনো মাধ্যমে শুনতে পারেন। তো আমার এলাকার ছেলে এইভাবে কেন পিছিয়ে পড়বে, আমি ওর লেখাপড়ার খরচ চালাবো, ওকে কিভাবে পাওয়া যায় তোমরা দেখো। তো তারপর আমাকে ওনারা ম্যানেজ করে, তো তারপর থেকে আমি ওই জায়গায় আছি, অনেক ভালো আছি, আর এর মধ্যে পুরাটাই অবদান মনে করি ঢাকা এফএম এর। ঢাকা এফএম কে যে কি বলে মানে প্রশংসা করবো আমি বুঝতেছি না, কারো প্রশংসা কারো সামনে করতে হয় না, আমার অনেক দোয়া তাদের জন্য, তারা অনেক
প্রশংসা সামনেই কর, আমার শুধু কান্নাকাটি আর দুঃখ নিয়ে থাকে, একটু কর, অসুবিধা নাই।
ও আচ্ছা করবো, মানে যে আনাফ নামে একটা ছেলে আসছিল, আমি ওই জায়গা থেকে, হ্যাঁ ওই যে
আনাফ ইন্ডিয়ায় গেছে, সবাই দোয়া করে জানো তার কাছে, ইন্ডিয়াতে এখন অনেক দিন লম্বা সময় থাকতে হবে। আনাফ হচ্ছে আমার সেই ভাই যে ক্যান্সারের সাথে যুদ্ধ করে চলেছে।
হ্যাঁ হ্যাঁ, আপনি 1 কোটি টাকা তাকে,
আমার ক্ষমতা নাই, সবাই মিলে কালেকশন করে
দিয়েছে। না না আমি সেটা বলছি না গুরু, আপনি 1 কোটি টাকা আপনার মাধ্যমে তো সেটা হয়েছে তাই না?
দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং অ্যাকচুয়ালি, সবাই মিলে এটা করেছে।
হ্যাঁ সেটাই, সেটা করতে গেলে একজন মাধ্যম লাগে, তো সেই মাধ্যমটা ছিলেন আপনি। তারপরে তো
আমি তোকে একটা কথা বলেছিলাম প্রোগ্রামে 2015 জানুয়ারি মনে আছে?
হ্যাঁ,
কি বলেছিলাম বলতো?
বলেছিলেন আমি কিছু পারবো না, আমার যে বন্ধুরা আছে
তারা
করবে,
আর আরেকটা কথা বলেছিলাম,
আত্মবিশ্বাস অবশ্যই আছে,
আর আরেকটা কথা বলেছিলাম যে আমার চেয়ারে বসার মনে যোগ্য, কি বলছিলাম?
অলরেডি তো আপনার চেয়ারটা মনে হয় আমি
বসেছি,
নিয়েই ফেলেছি,
এই কথা কিন্তু তোকে আমি বলেছিলাম যে আমার চেয়ারে বসার উত্তরাধিকারী অলরেডি পাওয়া গেছে একটা। তোর মধ্যে কিন্তু সেই কোয়ালিটি আছে শাকিল,
হয়তো বা আছে কিনা জানি না, তবে
হয়তো বা না আছে
বলতে পারি, পারবো হয়তো বা কোনো একদিন।
আমি এই জন্য চোখ বড় বড় করে দেখছি,
সো কনফিডেন্ট।
তো এখন আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।
আর তুই যে লুকটা দেখতেছিস মেঘলা, ও তো এরকম ছিল না, এখন যেমন দেখতেছিস একদম মানে ইয়ো, একদম একটা হয় না একটা কমপ্লিট লুক, তখন তো অযত্ন অবহেলায় তখন তো যাতা অবস্থা। ইনফ্যাক্ট আমার বন্ধুরা মনে দেখতেছে ফেসবুকে আমরা এই ছবিটা আপলোড করতে পারি, ওর সাথে আমি যে ভিক্টোরি চিহ্ন দিয়ে একটা ছবি তুলেছি, ওটা আপলোড করে দাও তাড়াতাড়ি।
হ্যাঁ শাকিল, আপনাদের আরেকটা সারপ্রাইজ দিতে চাই আমি।
কি?
আমি কিন্তু গুরু আজকে আপনাকে বলা হয়নি যে চাইছি স্টুডিওতে বসে এই সারপ্রাইজটা দিব।
কি দিবি?
প্রেসিডেন্টের বাসা থেকে আজকে আমি ইফতার পার্টি থেকে আসছি।
বলিস কি?
হ্যাঁ তাই, তারপর মিরপুর 14 গিয়েছি, আমার স্কুলটা মিরপুর 14।
তুই তো পড়ালেখা করছিস রাইট?
হ্যাঁ আমি এখনো পড়ালেখা করতেছি, একটু পিছিয়ে পড়েছিলাম যেহেতু সমাপনী পরীক্ষা দেওয়া হয় নাই।
এবার দিলি?
হ্যাঁ এবার দিলাম, তো ক্লাস 8 আমি চলে যাব যেহেতু আমার পড়াশোনা মোটামুটি। আল্লাহ
তো তো বর্ণাঢ্য জীবন রে শাকিল, এখানে প্রেসিডেন্টের বাসা দেন মানে যা তা অবস্থা,
ব্যাপার স্যাপারই অন্যরকম,
সেক্রেটারি হিসেবে নিয়ে না আমাকে।
হ্যাঁ গুরু, আপনি তো অনেক মানুষকে বন্ধু বানান তাই না, আমাকে ছোট বন্ধু হিসাবে যদি?
না না অবশ্যই, তুই আমার বন্ধু হওয়ার মতোই, তোর সাথে আমি খুব চার্মিং এ থাকি, ইনফ্যাক্ট এর আগের প্রোগ্রামেও সেটা আমি অনুভব করেছি।
হ্যাঁ
তুই দেখছিলি যে স্টুডিও থেকে বারবার বের হয়ে কথা বলছিলাম তোর সাথে,
3-4 বার বের হয়ে গেছেন আপনি গল্প বলা অবস্থায়, তো আমি বুঝতে পারি যে আপনি আমাকে যখনই দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে কথা বলেন তখনই হয়তো বা আপনি আমার কথাটা অনিয় না করলেও
মনে
থাকে অবশ্যই, আমি সেটা আত্মবিশ্বাস আছে আমার,
বিশ্বাস কর, কারণ আজকেও দেখ আমি এত বেশি টাচ এই প্রোগ্রামটা নিয়ে যেহেতু উনি এসেছেন, এত বেশি টাস্ট আমি, তারপরও কেন জানি তোকে দেখবার জন্য 2-3 বার বার হয়ে গেছিলাম।
গুরু আমার বন্ধুরা হয়তো বা আমাকে শুনছে এখন,
আমরা কিছু ফোন কল নি শাকিল, অনেক অনেক খুশি হবে। হ্যাঁ প্লিজ, কিছু ফোন কল নি। আমরা বলছি শাকিলকে নিয়ে, এই শাকিল আসছিল 2015 সনের 15ই জানুয়ারি, যে শাকিল ছিল বিধ্বস্ত, থাকবার কোনো জায়গা নেই, মাথা গোজার কোনো ঠাঁই নেই, দিনের পর দিন অভুক্ত স্টেশনে প্ল্যাটফর্মে থাকা একটা ছেলে। যে তখন বয়স কত তো শাকিল?
এখন 15 চলতেছে,
তখন 13 রাইট, 12 13 সাড়ে 13 এরকম আর কি।
এখন 15 হয়নি, 15 কাছাকাছি,
15 কাছাকাছি
যাবে।
সেই শাকিলের আমূল পরিবর্তন প্রথম দেখাতে তো আমি একদম মানে আপাত
মস্তিষ্কে
পারতে সমস্যা হয়েছে শাকিল, তুই এত বেশি ফর্সা হয়ে গেছিস আর মানে বুঝিস না, তখন তো অনেক ডিজাস্টার তোর মধ্যে, মানে খাওয়ার ঠিক নাই, ঘুমানোর ঠিক নাই, কোথায় থাকবি তার ঠিক নাই, আর সেই মানুষটা এরকম শুটেড বুটেড হয়ে সামনে যদি হঠাৎ করে দাঁড়ায় চিনবো কেমনে বল?
সেটাই আর গুরু, সবকিছুর পরিবর্তনের মধ্যেই আল্লাহ তাআলার তো একটা অবদান অবশ্যই ছিল,
উনি সব।
হ্যাঁ উনি সব, তারপরে হচ্ছে মানুষ। হ্যাঁ মানুষ আমাকে হেল্প করার কারণেই কিন্তু আমি বাঁচছি।
এক্স্যাক্টলি, এবং শুধু আজকে হয়তো আমাদের মিনিস্টার আরিফ খান জয় তোর দায়িত্ব নিতে চেয়েছেন, নিয়েছেন বিধায় তো এরকম আছিস, কিন্তু
পারেন আমাকে করতেছে
করতেছে, এবং অনেকেই কিন্তু তোর দায়িত্ব নিতে চেয়েছিল।
হ্যাঁ সেটা,
এটা তুই নিজেও জানিস, এরকম হান্ড্রেডস অফ পিপল ছিল যারা বলেছিল যে ছেলেটির পরিপূর্ণ দায়িত্ব আমরা নিতে চাই। আমরা কিছু ফোন কল নিব,
হ্যাঁ তাদের সঙ্গে কথা বলতে চাই আমি।
হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম।
কিছুদিন আগেও আপনি বলেছিলেন আমার ফোনে 2 টাকা আছে, সেই জায়গা থেকেই আমি আপনাকে শুনি।
কি অবস্থা ভাই, তুই কেমন আছিস?
অনেক ভালো আছি, বাট আপনি কেমন আছেন?
এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই তো পড়ে এসে আমার থেকে অনেক ছোট। আর কথা হচ্ছে, তুই যখন 15 সালে জানুয়ারি 15 গল্পটা বলতে আসছিলি, আমার যে কি কান্না পাইছে ভাই সেটা বলে বোঝাতে পারবো না।
আচ্ছা আমি জানি না আপনি যে কিভাবে লাইন পেয়ে যান প্রতি সময়, একটু আগেও কিন্তু আপনি গুরুর সঙ্গে কথা বললেন, এটা মনে হয় দৃষ্টি প্রতিবন্ধীদের মনে হয় মানে
আলাদা একটা পাওয়ার। আমি এটা বলতে যাচ্ছিলাম যে আমার বন্ধু লাইন পাবে এটাই স্বাভাবিক, বাট এখানে আমার কোনো হাত নাই, তুই নিজেই তো পাশে আছিস,
সেটাই
অটোমেটিক কিভাবে যেন পেয়ে যায়।
হ্যাঁ মানে ভাগ্য যদি সহায় থাকে তাহলে তো হয়েই যাবে, তাই না?
আর আমি বারবার খুশি হই।
গুরু তো হচ্ছে আমার এক নাম্বার ফ্রেন্ড, তো কেন বল।
এবং এই ফাঁকে একটু বলে রাখি, রুনা অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। একটু বলে রাখি, আরিফ খান জয় উপমন্ত্রী, যুব ক্রীড়া মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যার কথা বলছিল শাকিল, যে শাকিলের দেশের বাসা একই জায়গাতে হওয়াতে সেটি না, মিনিস্টারের কাছে পুরো দেশটাই তার দেশ, এবং তিনি বলছিলেন যে আমি ছেলেটির পাশে দাঁড়াতে চাই, ছেলেটির যে কোনো প্রয়োজনে আমি পাশে থাকতে চাই। এবং তারপর থেকে আমূল পরিবর্তন এসেছে তার জীবনে, তার লাইফ স্টাইলে, স্পেশালি তার পড়ালেখা সবকিছুতে।
আমি কি কিছু বলতে পারি?
হ্যাঁ প্লিজ।
যখন আমি বলি যে আমি এই জায়গাতে আছি, তুমি কি করো, মানে যে কেউ আমাকে জিজ্ঞেস করে যখন আমি ক্লাসে যাই, তখন আমি বলি যে যুব ক্রীড়া উপমন্ত্রী ওনার মাধ্যমে পড়াশোনা করতেছি, উনি ওনার ছেলে হিসাবে আছি, ওই কার্ডে কিন্তু লেখাও আছে ছেলে হিসাবে যে উনি আমাকে মূল্যায়ন করেছে। আসলে ছেলে বলাটাই অনেক কিছু হয়েছে কিনা আমি জানি না, তবে মনে হয় উনি মন থেকেই আমাকে ছেলে হিসাবে মানছে। তো অনেকে বলে উনি তো খুন করে বা অনেক ধরনের ই করে, যাক রাজনীতির কথা আমি বলতে চাই না,
ফোন করে, যাই হোক উনি 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 অনেক বেশি আমাদের কাছে অনেক বেশি মূল্যবান, ইজ দ্য অনারেবল মিনিস্টার, এবং সেই সাথে আমাদের জন্য সবচেয়ে বড় যেটা পাওয়া সেটি হচ্ছে যে আমাদের শাকিল, যে শাকিল ফাইনালি তার ট্র্যাকে ফিরে এসেছে, সে শাকিল অনেক বেশি ভালো আছে।
শাকিলকে আপনারা আগে যে চোখে দেখছেন সেই চোখটা মানে ঘুরে গেছে আপনাদের।
আচ্ছা আচ্ছা, ঘুরে গেছে অ্যাকচুয়ালি, মাথাও ঘুরিয়ে দিয়েছিস তুই। আমরা কিছু আরো কিছু ফোন কল নি,
কথা শুনে আমি কথা হারিয়ে ফেলেছি,
তোর জায়গা বা আমার জায়গা দখল যে হচ্ছে দিস ইজ ফর শিওর। হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। জি গুরু, আমি বাড়িঘাট থেকে ক্যাথার বলছিলাম।
জি স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে। আমাদের আজকে হঠাৎ করে উপস্থিত শাকিল, যে শাকিলের ঘটনা শুনছিলেন, যদি কিছু বলতে চান।
জি শাকিলের আগের গল্পটা আমি অনেক শুনছি, তারপরে এটা আমি ডাউনলোড করে রাখছিলাম।
জি
ওরে অনেক মিস করি ওকে, আমি দেখার ইচ্ছা ছিল আমি দেখতে পারি নাই, তো লাস্ট আজকে শুনে আমি অনেক খুশি যে
তার যে ফিলিংসটা, তার যে কি বলবো আমি তার কথা, যে সে এরকম
কলটা ড্রপ হয়ে গেছে, যেটা হয় আর কি,
অনেকগুলো কল আসার কারণে হতো।
হ্যাঁ
আমি তো শিখছি
গুরু, আমি কিছু বলবো না।
এটা যে প্রায়শই বলি সেটা তো মাথায় আছে, রাইট?
আপনাকে অনেক মিস করে তো আপনার যে বন্ধুরা আছে, আর তারপর আপনার যে অনেকগুলা শ্রোতা আছে, তারা কিন্তু অনেক মিস করে আপনাকে।
সেটা তো বুঝি, এই কারণে তো ফিরে আসে।
আর কখনো যাবেন না
যদি তোরা ভালোবাসিস?
ভালো সবসময় বাসবো।
তোরা যদি সত্যি আমাদেরকে আমাকে আটকায় রাখিস, আমি যাবো কেন? কে ভালোবাসা পেতে চায় না বল? আমার জীবনে তো এক্সট্রা কোনো কিছু পাওয়ার নাই ভালোবাসা ছাড়া।
হ্যাঁ সেটাই। আর সবচেয়ে বেশি দোয়া করি আপনার জন্য, যেন আপনাকে আরো মানে আরো মানে যত দিন আপনার আয়ু আছে আর 20 বছর বাড়িয়ে যদি আল্লাহ তাআলা দিত না, আমার অনেক খুশি হতাম।
আমি তো ভাবতেছি যে 20 বছর যদি কমায় দিয়ে তো সমান করে ফেলতো, দারুণ একটা ফ্রেন্ড হতে পারতাম আমরা বয়সে বয়সে।
হ্যাঁ কমিয়ে দিলে তো সেটা না, বয়সে বয়সে হয়ে গেলে সেটা অন্য হয়ে যায়, কিন্তু মানে বন্ধুত্বর যে জিনিসটা এটা
না। তুই আমার বন্ধু এবং তুই লিটারালি আমি মেনেও করতেছি, এগুলো বুঝতেছিস তো যে বন্ধু হওয়ার পরিপূর্ণ ক্ষমতা তার আছে, ম্যাচুরিটি চিন্তা কর, এক্সট্রিম লেভেলের ম্যাচুরিটি, এবং এরকম ভাবে পাগল করে রাখছিল গত অনুষ্ঠানে।
মাই গড,
গত অনুষ্ঠানে একটু মানে একটু শান্ত ছিলাম,
সেদিন তো কষ্ট কষ্ট ব্যাপার ছিল,
কষ্ট কষ্ট ব্যাপার ছিল। আর এই অনুষ্ঠানটা কিন্তু যে জীবনটাকে ঘুরাতে চাই, জীবনটাকে নতুন করে দেখতে চাই, এখনো কিন্তু জীবনটা কিছুই হয় নাই, আরো দেখার আছে। আমি বিলাসিতার মধ্যে থাকতেছি বলেই যে অনেক বড় করে দেখবো নিজেকে, সেটা কিন্তু কিছুই না। যে আমাকে আরো,
আমি তো চাই যে বিলাসিতা তুই নিজের নিজের কোয়ালিটি দিয়ে দেয়, কেউ হয়তো এখন সময় মানে কেউ একজন তোকে ব্যাক আপ করতে, দিস অ্যানাদার থিং, এটা শুধুই নিজেকে তৈরি করার।
কিন্তু আমাকে নিজে নিজের পায়ে যেদিন দাঁড়াতে পারবো সেদিন নিজেকে ভাববো যে অনেক বড় হয়েছি।
আমরা তো সেদিনকার সত্যিকারের সেলিব্রেশন করবো শাকিল, এটা তো সেলিব্রেশন হচ্ছে না, আজকে ডেমনস্ট্রেশন চলছে, রাইট? যেহেতু তুই ট্র্যাকে আছিস তাই আমরা আরো কিছু ফ্যান ফোন কল নেই। কি চেঞ্জ তোর শাকিল, এটা তোর তো একদম মনে হচ্ছে যে ইংলিশ মিডিয়ামের কোন একটা,
আমাদের ওই জায়গায় কিন্তু ইংলিশও ভালো মানে ইংলিশ ইংলিশটাকে গুরুত্ব দেওয়া হয়।
আর আপনি মুখে কিছু মাখতেছিস নি, ফেয়ার এন্ড হ্যান্ডসাম বা ফেয়ার এন্ড লাভলি?
হ্যাঁ আপনি তো আমার পছন্দের কোনো কিছু
বলেন। ফোনে আছে।
হ্যালো আসসালামু আলাইকুম।
ফেয়ার এন্ড হ্যান্ডসাম
জি, আসসালামু আলাইকুম।
হ্যালো আসসালামু আলাইকুম।
আপনার রেডিওর ভলিউমটা কাইন্ডলি একটু কমিয়ে দিন, আপনার রেডিওর ভলিউমটা কাইন্ডলি কমিয়ে দিন। হ্যালো আসসালামু আলাইকুম।
হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
আমি অনেকটা সফল হতে হলে কথা হল নাকি, বাট আমি যে একটা চিঠি পোস্ট করছিলাম পাইছেন কিনা জানি না, আমি তো কয়েকদিন ধরে আমার সঙ্গে শুনতে পাচ্ছি না, খুব কষ্ট লাগছে আর কি।
কোথায় থেকে শুনতে পাচ্ছেন না?
আমি বর্তমানে দেখা করার বসে রয়েছি আপনার কাছে, ওই আর দশের জন্য সিলেট হবিগঞ্জ।
হবিগঞ্জ আমরা কনসার্ন অথরিটির কাছে খবরটা অবশ্যই পৌঁছে দেবো, যেন হবিগঞ্জ থেকে নিরবিচ্ছিন্ন ভাবে আপনি শুনতে পান, শুনতে পাওয়ার কথা। তারপরে হয়তো সাময়িক কোন নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, পরবর্তী ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম।
গুরু ফয়সাল বলছি আবার,
কোনটা থেকে?
সে ফ্রেন্ডটা ফয়সাল, দৃষ্টি প্রতিবন্ধী।
আচ্ছা আবার
রুনা ফয়সাল সমানে কল দিয়ে যাচ্ছে,
নেক্সট ফোন কল। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি কে বলছেন, কোথেকে বলছেন?
আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ তরিকুল ইসলাম।
জি তরিকুল সাহেব, আজকে আমাদের সাথে উপস্থিত এখন এই মুহূর্তে শাকিল, যে আমাদের অনুষ্ঠান আগে এসেছিল, যদি আপনি কিছু বলতে চান।
আমি এই শাকিল ভাইয়ের সাথে একটু কথা বলতে
চাইছিলাম।
আমি লাইনেই আছি, আপনি ভালো আছেন?
ভাইয়া তুমি কেমন আছো ভাইয়া?
আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন?
ভাইয়া আমি ভালো আছি, যদিও তোমার এই কাহিনীটা আমি যদি আগে কখনো শুনি নাই, কিন্তু আজকে তোমার কথায় বুঝলাম যে তুমি জীবন অনেক কষ্ট করছো, ঠিক আছে?
কষ্টটা তো মানুষের জীবনে থেকেই থাকে, কেউ হয়তো বা
হ্যাঁ ভাইয়া তাই তোমার তোমার কষ্টের কথা শুনে হয়তো জীবনে আমারও কিছু কথা মনে পড়ছে, তাই তোমার সাথে একটু কথা বললাম, ঠিক আছে?
ধন্যবাদ আমাকে আমার মতো ছেলেকে স্মরণ
করেছো। এখন তুমি আল্লাহর ইচ্ছে খুব ভালো আছো তাই না?
হ্যাঁ আমি অনেক ভালো আছি, আমার জন্য দোয়া করবেন। আমি
অবশ্যই অবশ্যই দোয়া করবো ভাইয়া। তোমার পড়ালেখা কেমন চলছে?
হ্যাঁ আমার পড়ালেখা মোটামুটি ভালো চলতেছে, আর টিচাররা অনেক হেল্প করে, যেহেতু আমি খুব মানে নিচু স্থান থেকে একটা ছেলে, পিছিয়ে পড়া একটা ছেলে, যেহেতু পড়াশোনা খুব কম জানতাম, সেই হিসাবে অনেক হেল্প করে, তো অনেক ভালোই আছি।
আচ্ছা ভাইয়া তুমি মন দিয়ে পড়াশোনা করো, দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও, অনেক বড় কিছু করো, ঠিক আছে?
সবাই যেন এই দোয়াটাই করে আমার জন্য, আশা করি আপনাদের জন্য কিছু করতে চাই আমি।
আচ্ছা ভাইয়া আমিও দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও, অনেক বড় কিছু করো।
আমি নিজেও একটা ক্রিকেটার, ক্রিকেটারটা হলো এরকম যে দৃষ্টি প্রতিবন্ধীদের যে খেলার হ্যালেন্ড ক্লিয়ার বল দিয়ে ওরা খেলে মিউজিক বল, সেটাতে আমি খুব ভালো মানে ব্যাট করতে পারি।
তাই নাকি? তাহলে কিন্তু আজ কম্পিটিশনে কিন্তু ভালো রেজাল্ট করে আমাদের এই ছেলেরা, দেখতে পাবো তাহলে?
হ্যাঁ শিওর আপনি দেখতে পারবেন। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বাসায় আমার টিচার গিয়ে পুরস্কার নিয়ে আসলো, কলকাতাতে ওরা চ্যাম্পিয়ন হয়ে আসছে। আর যে ধানমন্ডিতে খেলে দুইটা ভাইয়া মানে আমাদের মানে কর্মচারীদের মানে ছেলে, তো ওনাদের নামগুলা বলতে বলছিল, একজনের নাম হলো ফাহিম আর একজনের নাম হলো রাব্বি।
ওকে ফাহিম রাব্বি, আমরা হ্যালো বলছি ভালোবাসা বাংলাদেশ থেকে।
হ্যাঁ ওরা কিন্তু ক্রিকেট খেলে, মাশরাফি ভাই দলে ওরা আছে।
আচ্ছা আচ্ছা,
অনেক ভালো খেলে ওরা,
ভেরি গুড। আমাদের প্রচুর কিন্তু বাংলাদেশের মানে একদম কালার বাংলাদেশের ন্যাশনাল প্লেয়ার আমাদের
হচ্ছে মানে
সেটাই। তোরও কি স্বপ্ন মুস্তাফিজ হওয়ার? তুই তো ব্যাটসম্যান রাইট সাকিব?
আমি বল করতে পারি না যেমন, না স্প্রিং বল করতে পারি, কিন্তু মুস্তাফিজ তো হতে পারবো না স্প্রিং বলে, হয়তো বা পারবো সাকিব হতে।
আচ্ছা সাকিব আর একজন আসতেছে, সে অপেক্ষায় পুরো বিশ্ব। আমরা কিছু আর পরবর্তী ফোন কলটা নিয়ে নি, আর দুই থেকে তিনটে ফোন কল নিয়ে অনুষ্ঠান শেষ করছি একদম। অনেক তোর কারণে প্রায় 20 মিনিট সময় বেশি প্রোগ্রাম অলরেডি কতক্ষণ
এটা তো
10 মিনিট সময় পার করে নিয়ে এসেছি আর কি। হ্যালো সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন, কোথেকে বলছেন?
জি আমি আলতাফ, মিরপুর 10 থেকে বলছি।
জি আলতাফ, আজকে শাকিল এসেছে, এই শাকিলের ঘটনার আগেও শুনেছেন আপনারা, কেমন লাগছে আপনার অনুভূতি কেমন এই পরিস্থিতিতে?
তো আমি কি ভাইয়ের সাথে কথা
বলতে পারি? হ্যাঁ
আমি লাইনে আছি ভাই, আপনি ভালো আছেন?
হ্যাঁ ভাই ভালো আছি, কেমন আছো ভাই তুমি?
আমি খুবই ভালো আছি, কিন্তু আপনি কেমন আছেন বললেন?
ভালো ভাই। হ্যাঁ তুমি মিরপুর 14 তে কোন স্কুলে পড়ো ভাই?
দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, ওই জায়গাতে হোমিও কলেজের পাশে। আচ্ছা কখনো সময় পেলে আমাদের হোস্টেলে চলে আসবেন, যে কেউ কে বললেই চলবে, যে দৃষ্টি মানে প্রতিবন্ধী ফাউন্ডেশন বললেই চিনবে সবাই মিরপুর 14 তে।
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোনদিন আসবো আমি তোমার সাথে দেখা করতে, ঠিক আছে?
ওকে আমাদের ঈদের 5 দিন পরে
বলতে পারি আমি,
সরি
একটু গুরুর সাথে
কথা বলতে পারি, লাইনেই আছে গুরুর সঙ্গে,
ওর পরে আমি আছি।
জি কেমন আছেন ভাই?
আছি আলতাফ ভালো আছি।
আমি আপনাকে সবসময় ফোন দেওয়ার চেষ্টা করি, কিন্তু একটু আগে আমি লাইনে ছিলাম, 10 মিনিট আমি ওয়েট করলাম, কিন্তু আপনার সাথে আমি কথা বলতে পারিনি। গুরু
আলতাফ বলেন, কোনো সমস্যা না, এখন বলেন আলতাফ।
জি হ্যালো,
এখন বলেন, এখন বলেন, কোনো সমস্যা নাই, শুনছি আপনাকে, প্লিজ বলেন। হ্যালো লাইনটা কেটে গেছে। ওকে দ্য লাস্ট ফোন কল, অনুষ্ঠান শেষ করব আমরা
আজকের আর্জিং লাস্টে, আমি শাকিলকে দিয়ে ফিনিশ করব।
শাকিব ফিনিশ করবি তুই রাইট?
ওকে
একদম শেষ শেষ বক্তব্য তোর থাকবে।
আচ্ছা ফোন।
হ্যালো আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন?
গুরু আমি শাহুর রহমান বলছিলাম গাজীপুর থেকে।
এই শাহুর কি খবর? আছি ভালো, কেমন আছেন আপনি?
আলহামদুলিল্লাহ গুরু, আমি 2013 সালে আপনার স্টুডিওয়ে গেছিলাম, সরাসরি আপনার সাথে দেখা করছিলাম গুরু।
আচ্ছা শাহুর রোজা রাখছেন তো?
জি
বলছি রোজা করছেন তো?
জি কথা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না গুরু।
না বলছিলাম যে রোজা করছেন তো, রোজা রাখছেন তো?
জি আলহামদুলিল্লাহ গুরু আমি রোজা আছি।
আমি গুরু আপনার ওখানে একটা চিঠি দিয়ে আসছিলাম আপনার কাছে, সময় স্বল্পতার জন্য সরাসরি কথা বলতে পারছিলাম না, সাইদ ভাইয়ের কাছে কথা দিয়ে আসছিলাম। আসলে আমার পরিবারকে নিয়ে, আমার মা বাবাকে নিয়ে আপনার স্টুডিওতে আমার জীবনে
কোন একদিন যদি সুযোগ হয় অবশ্যই সেইটা করবো। বাট এটা নিয়ে আমাকে কেউ মিসগাইড, মানে কেউ যেন ভুল না বুঝে, আসলে এটা এটার জন্য ভালোবাসা বাংলাদেশের একটা জাজ প্যানেল আছে, তারা এই জিনিসগুলোকে শর্ট আউট করে। আমি হয়তো স্টুডিওতে এসে আমি গেস্টকে দেখতে চান্স সুযোগ পাই, তার আগে আমার করণীয় খুব বেশি কিছু থাকে না আসলে। সাহাবুর আপনি ভালো থাকবেন। জি প্লিজ
গুরু, আসলে আপনার অনুষ্ঠানগুলো আমি নিয়মিত শুনি, 2011 সালের থেকে শুনি আপনার গল্প।
শাকিলের কথা মনে আছে সাহেব?
গল্পগুলো শুনে আমি খুব আত্মবিশ্বাসী।
অবশ্যই আত্মবিশ্বাসী হবেন,
হতাশ হই,
হতাশ হওয়া যাবে না।
প্রতি সপ্তাহে কিন্তু আমি অপেক্ষায় থাকি যে হয়তো আমার কপালে হয়তো যে গুরুর সাথে বসে স্টুডিওতে আমার জীবনের গল্প
একদিন হয়তো সেই সুযোগ হবে সাহেবুর। আজকে আমরা আপাতত বিদায় নিচ্ছি, কোন একদিন কথা হবে সেই প্রত্যাশায়। শাকিল বিদায় নি, মেঘলা বিদায় নিবি, অনুষ্ঠান তুই চালাবি এবং শেষ করবি তুই, রাইট?
কিভাবে শেষ করব তো আমি তো এখন,
তুই জানিস কেমনে শেষ করবি।
ওকে,
সব মিলিয়ে কেমন অনুভূতি কেমন তোর এখন এই যে এইখানে এসে? আমি আরেকবার ফর্মালি থ্যাংকস জানাতে চাই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
উপমন্ত্রী,
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী আরিফ খান জয়কে, আরিফ খান জয় যার সরাসরি তত্ত্বাবধানে শাকিলের জীবনে দারুণ এক পরিবর্তন এসেছে। এই সেই শাকিল ব্যাক ইন 2015 15 জানুয়ারিতে আমাদের স্টুডিওতে এসেছিল, যখন সে একবারে পিছিয়ে পড়া
একটা প্রশ্ন ছুড়ে ফেলে দিচ্ছিলাম
যা আমি
আমি আগামীকালকে রাতটা কোথায়
থাকবো, কি খাবো। তখন তোর কারণে দেখেছিস মনে আছে, এক রিকশালা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল, একজন একজন নৈশ প্রহরী যিনি বিরিয়ানি নিয়ে এসেছিল, আরো অনেকে অনেক কিছু নিয়ে এসে হাজির হয়েছিল, মনে আছে?
নেওয়ার জন্য অনেকে আসছিল।
হ্যাঁ, নেওয়ার জন্য তো সরাসরি তোকে নেওয়ার জন্য অনেকে আসছিল এবং খাবার নিয়ে চলে এসেছিল, এগুলো মনে আছে তো তোর?
হ্যাঁ গুরু, মানে আমি কি বলবো, যে মানুষ যে ভালোবাসা যে এমন একটা জিনিস যে কিভাবে চলে আসে বোঝা যায় না।
মানে স্ট্রেইট এই কোশ্চেনটা তুই করেছিলি শেষ মুহূর্তে এসে, যে সবই তো বুঝলাম গুরুগিরি সবই দেখলাম, এখন লাস্ট আমার প্রশ্নের উত্তর দিন কালকে সকালে আমি কি খাবো।
সেই প্রশ্নের উত্তরটা আপনার যে ফ্রেন্ডরা আছে তারাই দিয়ে দিয়েছে।
খুশি তো এখন?
আমি অনেক খুশি।
দেখ আমি বারবার বলি মেঘলাকে এই কথা, আমি নস্যি, আমি ছোট, আমি ক্ষুদ্র, আমি অসহায়।
আমি কি একটা অনুমতি পাবো আপনার কাছ থেকে?
কিসের অনুমতি?
কোন একদিন আরেকদিন স্টুডিওতে বসে আমি যে আমার যে বর্তমানে আমাকে নিয়ন্ত্রণ করতেছে তার সঙ্গে কথা বলার
না? অবশ্যই পাবি, এটা কোনো বিষয় না, বাট আমি চাই যে তোর সেলিব্রেশনটা নিজের পায়ে যখন দাঁড়াবি তখন আমি করি, এটার জন্য আমি অপেক্ষায় আছি। তাকে হয়তো ওভার ফোনে আমি আমার স্টুডিও থেকে কথা বলতেই পারি, মাননীয় উপমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপমন্ত্রী আরিফ খান জয় এমপি কে, তার সাথে আমি ফোনে কথা বলতে পারি, থ্যাংকস জানাতে পারি সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাতে পারি। বাট তোকে নিয়ে সেলিব্রেশন করতে চাই যেদিন তুই পায়ে নিজের পায়ে দাঁড়াবি। তুই হচ্ছে সেই মানুষ যে ছিল একদম পিছিয়ে পড়া, যে ছিল অসহায়, যে ছিল কষ্টে থাকা, অভুক্ত থাকা একটা মানুষ, শেষ মুহূর্তে আমাকে প্রশ্ন করে গেছিল যে আমি সব ঠিক আছে বাট কালকে সকালে আমি কি খাবো। সে প্রশ্নের উত্তর আমি অসহায়, আমি ক্ষুদ্র দিতে পারিনি, কিন্তু আমি এই প্রশ্নটা ছুড়ে দিয়েছিলাম সমগ্র মানুষের কাছে যে তারা হয়তো উত্তরটা দিবে। তারা কিন্তু সে উত্তর দিয়েছে, তারা বারংবার তোর কাছে এসেছে, তারা বারংবার তোর দায়িত্ব নিতে চেয়েছে, তারা অনেকে অনেক রকমের ভালোবাসা নিয়ে তোর সামনে উপস্থাপিত হয়েছে এবং তারই ফলস্বরূপ দেখ আজকে কোন একজন ব্যক্তিবিশেষের মাধ্যমে, কোন একজন মাননীয় মন্ত্রীর মাধ্যমে তুই তার সরাসরি তত্ত্বাবধানে, তুই কথা অনুযায়ী যেটা তুই বললি, এখন তুই অনেক ভালো আছিস, সুখে আছিস এবং দারুণভাবে তোর পড়ালেখা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিস।
তারপরে আপনার এই জায়গা থেকে যাওয়ার পরে আমি আমাদেরকে নিয়ে একটা গান লিখেছিলাম, তো সেই গানটা এক ভাইয়াকে দিয়ে গাওয়ানো হয়েছে। তো গানটা যদি মানে দৃষ্টি প্রতিবন্ধীদেরকে নিয়েই বা বিভিন্ন প্রতিবন্ধীদেরকে নিয়েই আমি নিজে গানটা লিখছি, নিজেই শুট করছি, কিন্তু গাওয়াইছি অন্য একজন ভাইকে দিয়ে।
তুই কি গাইতে পারবি?
হ্যাঁ আমি গাইতে পারবো, কিন্তু আমার কণ্ঠটা ভালো না তো।
সেটা আমরা জানি, শুনে দে। তোর কণ্ঠ তো আরজিং এর কণ্ঠ
হতে পারে। দুচো কালোই ভরে তোমরা যারা সুন্দর আগামীর পথে চলো, দুচো কালোই ভরে তোমরা যারা সুন্দর আগামীর পথে চলো,
আমাদেরও সাধ জাগে তোমাদের সাথী হতে, আমাদেরও সাধ জাগে তোমাদের সাথী হতে, আমাদের নিয়ে চলো প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষ বলো প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষ বলো দু চোখ আলোই ভরে তোমরা যারা সুন্দর আগামীর পথে চলো, আমাদেরও সাধ জাগে তোমাদের সাথী হতে, আমাদের নিয়ে চলো প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষ বলো। হাত নেই পা নেই দৃষ্টি শক্তি নেই অথবা কানাবো বা আমরা, তবুও স্বপ্ন আনি সুখের বাসা বুনি যেমনই স্বপ্ন আনো তোমরা। হাত নেই পা নেই দৃষ্টি শক্তি নেই অথবা কানাবো বা আমরা, তবুও স্বপ্ন আনি সুখের বাসা বুনি যেমনই স্বপ্ন আনো তোমরা। আমাদের অধিকার দাও আমাদের মিলনের সুর তোলো, প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষ বলো। প্রাসাদ গড়তে গেলে ভালো ইটের সাথে ভাঙা ইটের হয় প্রয়োজন, সুন্দর আগামী গড়তে যদি চাও আমাদেরও আছে কিছু আয়োজন। প্রাসাদ গড়তে গেলে ভালো ইটের সাথে ভাঙা ইটের হয় প্রয়োজন, সুন্দর আগামী গড়তে যদি চাও আমাদেরও আছে কিছু আয়োজন। প্রতিবন্ধী বলো না, আমাদের মানুষ বলো। থ্যাংক ইউ,
থ্যাংক ইউ। কথার স্বার্থে হয়তো এই শব্দগুলো চলে আসে, বাট তোর যে তোর কাছে ইটস এক্সপেক্টেড, অ্যাকচুয়ালি এটা এক্সপেক্টেড, এ ধরনের লেখনি এ ধরনের সুর তোর ভেতর থেকে বের হয়ে আসবে। আমি তো তোকে নিয়ে অনেক দূরের স্বপ্ন দেখি শাকিল, কারণ তুই তুই যে ধরনের প্রতিভা বিলংস করি, যে ধরনের কথা তুই বলিস, সেটা স্বাক্ষর আমাকে সেই ঝলক তুই দিয়ে গেছিস 2015 এর সেই 15 জানুয়ারি।
আমি তো বলেছিলাম যে আমি আবার দাঁড়াবো আপনাদের সামনে যে নতুন শাকিল হয়ে।
এক্স্যাক্টলি, তুই কথা রাখছিস, বলবো না যে কথা রেখেছিস, সেদিনই বলবো।
আমি তো প্রথমেই বললাম যে গুরু, যে এখনো কিন্তু আমি কিছুই করতে পারিনি তেমন,
সবে প্ল্যাটফর্ম পেয়েছিস, এখন দেখিয়ে দেওয়ার সময়,
নিজেকে দেখিয়ে দেওয়ার সময় আমি কতখানি
পারবি। আমি আপাতত তোর কাছ থেকে বিদায় নিই শাকিল, অনুষ্ঠানটা তুই তো শেষ করে বাড়ি যাবি, আমি বিদায় নিচ্ছি। কিছু বলবি যাওয়ার প্রাক্কালে?
বলবো এটাই যে আমি ঢাকা এফএম কে নিয়ে যেটা আশা করেছিলাম সেটাই পাইছি, আর আপনারাও হয়তো বা অনেকে পেয়েছেন। আমি আনব ভাইকে দিয়েই বলতে চাই, তারপর বিভিন্ন যে দোস্ত ওরা কিন্তু যে পথের শিশু আছে যারা, ওদেরকে নিয়ে কাজ করে। আশা করি যে আপনারা ঢাকা এফএম এর সঙ্গে থাকবেন আর জীবনটাকে অনেক বড় করে মানে দেখবেন, যে পৃথিবীটা অনেক বড় বাট মানুষের জীবনটা অনেক ছোট। এই ছোট জীবনে মানুষের জন্য কি করতে পারলেন সেটাই আপনার প্রশ্ন হয়ে দাঁড়াবে। আপনি কি করতে পারছেন, কি করবেন, সেটাই কিন্তু আপনার কাছে সমাজ চাবে। ভালো কিছু আশা করি করবেন, আর আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো একটা স্থানে দাঁড়াতে পারি, আপনাদের জন্য কিছু একটা করতে পারি। আমি কিন্তু বলেছিলাম সমাজ কল্যাণ সচিব হিসেবে কাজ করব।
সমাজ কল্যাণ সচিব হিসেবে কাজ করার ইচ্ছে তো
ভুলিনি।
এবং তোর যে ডিটারমিনেশন গুলো, যে স্বপ্ন দেখার সাহস গুলো, এই যে তোর কনফিডেন্স,
যারা আমাকে ঘুমিয়ে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন কখনো বাস্তব হয় না, যারা জেগে জেগে স্বপ্ন দেখে তাদের স্বপ্ন গুলোই বাস্তব।
তোর জেগে থাকার দলে, তাই তো?
হ্যাঁ, জেগে থাকার দলে।
আশা করি আমি তো যোদ্ধা রে।
আমি পারবো, আশা করি
তুই পারবি। তুই তো যোদ্ধা, যেমন যোদ্ধা ছিল মোহাম্মদ আলী, মনে আছে তো মোহাম্মদ আলীর কথা?
হ্যাঁ, ওই যে
বক্সার মোহাম্মদ আলী, বক্সার, এক একটা মুষ্টিতে একদম প্রজাপতির মতো উঠত আর মধুমক্ষীর মতো ফুল ফোটাতো প্রতিপক্ষের সেই শরীরের মধ্যে, সেই মোহাম্মদ আলী। সেই মোহাম্মদ আলীকে মানুষ উচ্ছিষ্টের মতো ফেলে দিয়েছিল, সেই মোহাম্মদ আলীকে বলা হয়েছিল যে বাধ্যতামূলক তোমাকে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। কিন্তু মোহাম্মদ আলী তো শুধু বক্সার ছিল না, শুধু একজন অ্যাথলেট ছিল না, শুধু একজন চ্যাম্পিয়ন ছিল না, তিনি ছিলেন সত্যিকারের মানুষ। তাই তিনি প্রতিবাদ করেছিলেন যে যেখানে আমাদের মতো নিগ্রোদেরকে কুকুরের মতো বিহেভ করা হয়, যেখানে আমাদের মতো নিগারদেরকে মানুষ হিসেবে মেনে নেওয়া হয় না, যেখানে বাদামি মানুষগুলোকে সারাদিন অত্যাচার করা হচ্ছে, সেখানে আমি অবশ্যই পক্ষ নিব না।
আমি পক্ষ নিব সেই মানুষগুলোর যে মানুষগুলোকে কুকুরের মতো মেরে ফেলা হচ্ছে। আমাকে যদি এর জন্য আমাকে যদি চরম প্রতিশোধ দিতে হয়, এর জন্য যদি আমাকে চরম ত্যাগ স্বীকার করতে হয়, তাও আমি করতে রাজি আছি। অনায়াসে সমস্ত কিছু ছুড়ে ফেলেছিল সে মোহাম্মদ আলী, তার বিখ্যাত হওয়া, তার সমস্ত কিছুকে ছুড়ে ফেলে দিয়েছিল শুধুমাত্র মানুষের প্রয়োজনে, মানবতার প্রয়োজনে।
গুরু, আমি আরেকটা রিকোয়েস্ট করব আপনার কাছে, মানে ভালো একটা যেন বন্ধু পাই, আপনি তো হলেনই, আরেকটা যেন বন্ধু পাই যে আমার কষ্টটাকে বুঝবে, এরকম একটা বন্ধু আমি মানে আপনাদের ঢাকা এফএম থেকে নিতে চাই, যারা আপনাদের প্রোগ্রামটা শুনে।
তার একটা বন্ধু সেটা হচ্ছে মেঘলা, যখনই চাইবি মেঘলার সে মিষ্টি হাসি শুনতে পাবি।
আমি কিন্তু একবারও কিন্তু হাসিটা শুনতে পারলাম।
আচ্ছা, মেঘলা তোকে হাসি দিবে, তার আগে আমি বিদায় নিয়ে নি, তোরা দুজন কথাবার্তা বলবি, হাসি শুনবি এবং বিদায় নিবি। আমার মন প্রাণ জুড়ে আছে সেই মানুষটি, এখন সেই মানুষটির নাম মোহাম্মদ আলী। 74 years most probably এই বয়সে চলে গেলেন মোহাম্মদ আলী। লাস্ট 30 years পার্কিনস রোগে অনেক কষ্ট পেয়েছেন, যে মানবতার জন্য কিভাবে কান্নাকাটি করেছেন। এই মোহাম্মদ আলীকে যখন বলা হয়েছিল যে তোমাকে জেলে যেতে হবে, তোমার তোমার খেতাব কেড়ে নেওয়া হবে, তোমাকে দেশ থেকে ভাগিয়ে দেওয়া হবে, মোহাম্মদ আলী বলেছিলেন, আমার একটা দেশ আছে, যে দেশটা আমার জন্য অপেক্ষায় থাকে, তার নাম বাংলাদেশ। এত ভালোবাসতেন তিনি বাংলাদেশকে। সমস্ত যেখানে নিপীড়িত মানুষ, যেখানে কষ্টে থাকা মানুষ, যেখানে মানবতা বিপন্ন, সেখানে মোহাম্মদ আলী ছুটে গেছেন, সেখানে তার জন্য উচ্চকিত হয়েছেন, সেখানে তাদের জন্য কথা বলেছেন। এরকম মানুষ পৃথিবীতে খুব কম এসেছে শতাব্দীর পর শতাব্দী। হয়তো ভালো অ্যাথলেট এসেছেন, হয়তো গ্রেট অ্যাথলেট এসেছেন, কিন্তু গ্রেট দে গ্রেট ছিলেন এই মানুষটি। অ্যাথলেটের পরিচয়কে ছাপিয়ে গিয়ে এই মানুষটি মানবতার জন্য পাগল হয়ে থেকেছেন, মানবতার জন্য কথা বলেছেন। ধর্মের সাথে কখনো আপোষ করতে চাননি, তার স্বকীয়তার সাথে কোনো আপোষ করতে চাননি। এই পিছিয়ে পড়া নিগর নিগার, এই পিছিয়ে পড়া বাদামি মানুষগুলোর জন্য, যারা কুকুরের মতো অবহেলিত হয়েছে সেই সময়গুলোতে, তাদের পক্ষে কথা বলেছেন, সবসময় উচ্চকিত থেকেছেন। সে মোহাম্মদ আলীর জন্য আমাদের প্রাণ ভরা শ্রদ্ধা, সে মোহাম্মদ আলীর জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, যে মোহাম্মদ আলী সবসময় মানুষকে ভালোবেসেছেন, মানবতার পক্ষে থেকেছেন, মানুষের ভালোবাসার জন্য পাগল প্রায় চেষ্টা করেছেন। সে মোহাম্মদ আলীর জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক কৃতজ্ঞতা, সমস্ত ভালো মানুষের জন্য কৃতজ্ঞতা, সমস্ত ভালো মানুষের জন্য দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা।
গুরু ইতিশ্রাম বিদায় নিয়ে চলে যাচ্ছেন, চলে গেলেন। আমি আছি, আছে স্টুডিওতে শাকিল, আর কথা বলছিলাম যে শাকিল এবার আজকে আর্জিং করে শেষ করবে। সো শাকিল
জি, মেঘলা বাবু, আমি আপনাকে কি বলবো,
আচ্ছা চলো শেষই করে ফেলি,
অনেক টাইম হয়ে গেছে, আমাদের বন্ধুরাও ঘুমাতে যাবে।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, না ঘুমাতে যাবেন, এখন সেহরি খাওয়ার টাইম, একটু পরে সেহরি খাবেন সবাই।
আর
এক্স্যাক্টলি, তো যেতে যেতে বন্ধু বলে যেতে চাই আবারও যে অবশ্যই অবশ্যই আপনি কানেক্টেড থাকবেন আমাদের সাথে। ফেসবুকের আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজ আছে তার অ্যাড্রেসটি বলতে চাই, www.facebook.com/90.4dhakafm। এবং আমাদের এই পেজটি বন্ধু আপনি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার প্রোফাইলের ফেসবুক প্রোফাইলের সার্চ বারে গিয়ে DFM 90.4 দিয়ে সার্চ করলেই দেখবেন ঢাকা এফএম এর পেজ, এবং যেখানে লাইকিং এর পরিমাণ 60,000 প্লাস সেটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিসিয়াল ফ্যান পেজ। সো বন্ধু, রিকোয়েস্ট করব যে আপনি এই পেজটিতে লাইক দিয়ে সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7। এবং আমাদের যে দুটো পোস্ট আপলোড করা আছে ভালোবাসার বাংলাদেশের, ভালোবাসার বাংলাদেশের যে দুটো পোস্ট আপলোড করা আছে ফেসবুকের ফ্যান পেজে, সেই পোস্ট দুটোতে আপনি সারা সপ্তাহ জুড়েই অ্যাক্টিভ থাকতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, চাইলে শেয়ারও করতে পারেন বন্ধুদের কাছে। আর বন্ধু, আমাদের SMS লাইন খোলা থাকবে ঠিক রাত 2:30 পর্যন্ত, তো যারা আসতে চান আমাদের এই অনুষ্ঠানটিতে, শেয়ার করতে চান ভালোবাসার গল্প, তাদেরকে বলছি কিভাবে SMS করবেন। মোবাইলের মেসেজ অপশনে যাবেন, টাইপ করবেন VB, দেন স্পেস দিয়ে আপনার নাম, বয়স, এলাকা এবং ফোন নাম্বারটি উল্লেখ করবেন, তারপর পাঠিয়ে দিবেন 16260 এই নাম্বারটিতে, যত খুশি ততবার। তো শাকিল চল আমরা বিদায় নেই।
ওকে বন্ধু, রাত তো অনেক হয়েছে, আপনারা সেরে খেতে যাবেন, তো যাওয়ার আগে বলতে চাই সবাই ভালো থাকবেন, বেশি বেশি ভালোবাসার গল্প আর মানুষের পাশে দাঁড়ানোর গল্প শুনবেন। মেঘলা আপু যতদিন আছে, প্লাস গুরু তো আপনাদের ভালোবাসার মানুষ।
আগামী সপ্তাহে
আমি থাকবো না, কিন্তু দুইজন, কিন্তু আমার দুইজন বন্ধু থাকবে।
এক্স্যাক্টলি, আমরা তো থাকছি বন্ধু,
তো সবাই ভালো থাকবেন
এটাই আশা করছি। চলে যাচ্ছি আজকে,
আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।
ঠিক যেখানে দিনের শুরু, আমি অন্ধকালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ, ঠিক যেখানে দিনের শুরু। অন্ধকালো রাত্রি শেষ, মন যত দূর চাইছে যেতে ঠিক তত দূর আমার দেশ, এই কাটা তার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দেশ মানে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্যোদয়, এই কাটা তার জঙ্গি বিমান, এই পতাকা রাষ্ট্র নয়, দুশ্মনে বুক আকাশ জোড়া, ইচ্ছে হাজার সূর্য, এমন চিত্র জ্বলছে জ্বলুক, এই দাবানল পোড়াক চোখ, আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য।